This track was downloaded from FusionBD.com.
জীবন ধু আপনারা শুনছেন ঢাকা FM 90.4 এবং ঘড়ি সময় এক্স্যাক্টলি রাত 10টা বেজে 31 মিনিট। আর বন্ধু শুরু হয়ে গেল প্রাণাম ভালোবাসার বাংলাদেশ। তো বন্ধু কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং এই মুহূর্তে যারা শুনছেন আরো অনেক বেশি ভালো আছেন, কারণ আজ বৃহস্পতিবার এবং আজকে আমাদের প্রাণাম ভালোবাসার বাংলাদেশের আমি আর জিমা চলে এসেছি আপনাদের সাথে এবং আমি থাকবো ঠিক রাত 1টা পর্যন্ত। বন্ধু তো বন্ধু এই মুহূর্তে কে কোথায় আছেন, কি করছেন সবকিছু কিন্তু চাইলে আমাকে জানাতে পারেন। যে বন্ধু জানাতে হলে আপনাকে কি করতে হবে তাও কিন্তু আমি জানিয়ে দিচ্ছি। কি বন্ধু আপনি চাইলে আমাকে SMS করতে পারেন। SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখবেন আপনার FM ঘুরে, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার এজ, দেন আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুক তো আছেই, ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে হুইচ ইজ www.facebook.com/ঢাকা FM 90.4 এ আপনি অবশ্যই ভিজিট করবেন বন্ধু। আর বন্ধু যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের আমরা সবাই কিন্তু ভালোবাসার সাথে একটি কথা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, সেটি কিন্তু আমরা সবাই জানি, আর সেটি হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। যে বন্ধু কথাটি খুবই মধুর, খুবই সুন্দর, আর এই মধুর কথাটিকে শুধু আপনার ভালোবাসার মানুষটির জন্য তা কিন্তু নয় বন্ধু, আপনার বাবা মা ভাই বোন তাদেরও কিন্তু কথাটি বলতে পারেন। আর আমাদের পরিবারের চেয়ে আপন কি কিছু আছে? আমার তো মনে হয়নি। যে বন্ধু আমাদের পরিবারের জন্য আমাদের ভালোবাসাটা চিরদিনই থাকবে এবং সেই সাথে থাকবে আমাদের ভালোবাসার মানুষদের জন্য। আর বন্ধু আপনি কিন্তু চাইলে আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশের হট সিটি এসে আপনার জীবনের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটি কাজ। বন্ধু আমি সেটিও জানিয়ে দিচ্ছি আপনি আপনাকে কি করতে হবে। যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখতে হবে FM গুরু, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, স্টুডেন্ট আর জব করছেন, সেটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আর বন্ধু গ্রিল সিঙ্গারা, সমুচা, ডালপুরি কিংবা চটপটি এইসব ঝালঝাল খাবারের সাথে চিলচিল ফিল পেতে খেয়ে যান প্রাণা। প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণা ফিল দ্য চিল। আর বন্ধু আরেকটি কথা সেটি হচ্ছে অনার্স এপিয়ার দিয়ে BCS দেওয়া যায়। যে বন্ধু BCS নিয়ে যে কোনো পরামর্শ এবং BCS এর ফর্ম পূরণ নিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাইফোর্স এর সবাইকে সাইফোর্স এর গাজীপুর ব্রাঞ্চে কাল শুক্রবার সকাল 10টায় আমন্ত্রণ। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432035। আমি আবারও বলছি 01713-432035। আর বন্ধু এই মুহূর্তে কি করছেন অবশ্যই কিন্তু জানাবেন। আমি আবারও বলছি জানাতে হলে আপনাকে কি করতে হবে, আপনি চাইলে আমাকে SMS করতে পারেন। SMS করার জন্য আপনি সেলফোনে SMS অপশনে গিয়ে লিখবেন FM গুরু, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার এজ, দেন আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আর বন্ধু আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আর আরেকটি কথা সেটি হচ্ছে আপনাকে আমি আবারও বলছি, যেটি হচ্ছে আপনি কিন্তু অবশ্যই আপনার ভালোবাসার গল্প আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশের হট সিটে বসে আমাদের এইখানে এসে আপনি কিন্তু আমাদের আপনার ভালোবাসার গল্প শেয়ার করতে পারেন। আর সেটার জন্য আপনাকে কি করতে হবে? জীবনে ছোট্ট একটি কাজ করতে হবে, আপনাকে করতে হবে SMS। SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখবেন FM গুরু, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনার প্রিপারেশনটা কি, লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। আর ভালোবাসার গল্প শেয়ার করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, সেটা কিন্তু আমি জানি বন্ধু। আর বন্ধু এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। লালন ব্যান্ডের বসন্ত বাতাসে। আর বন্ধু, এই গানটি আমাদের সহকর্মী থাকলে তোমার সহকর্মী মামুন ভাইকে ডেডিকেট করে।
সাথে ঠান্ডা প্রাণা
সাথে চলো ভাত করি দিয়ে সবে খুশি খুশি সবার মনে প্রাণে এক জায়গা বুকের মাঝে
কিভাবে গ্রামের সুবোধ বালকটি রাজধানীতে হয়ে উঠল দুর্দান্ত এক অজ্ঞান পার্টির দলনেতা।
মাস্টারের সিগন্যাল দেয়, ডাক্তার বয়ান করতে ওঠে, আর তিনজন থাকে বয়ান বাস, মানে বয়ান দিয়ে মামারে খাওয়াইবে, ঔষধটা ভালো খাওয়াইলে পরে তো মামায় অজ্ঞান নিয়ে যায়।
শুধুমাত্র টাকার জন্য যখন হতে হয় ঘৃণিত এক যৌন কর্মী।
আমাদেরকে কমিয়ে দেয়, ওনারা বেশি এটাই নিয়ে যায়, কারণ পরিশ্রম আমরা করি, মাঝখান থেকে ওনারা বসে আরামে থাকে। আমাদের থেকে মানে সুন্দর হলে তাদেরকে দিতে 1000 করে, আর আমাকে দিতে 500 করে।
বড় ভাইয়ের কথা রাখতে গিয়ে কিভাবে একজন মানুষ হয়ে ওঠে ভয়ঙ্কর বোমাবাজ।
পরে নিয়ে গেল এক জায়গায়, নিয়ে যাওয়ার পর আমরা দেখাইলো কি বানাইতে হয়। মশলা সোনা, সাদা, লাল, ওগুলো রাখতে প্রথমে পিসা নিতে হয়, যে বোমা বানানোর যে মশলা বিস্ফোরক, কালো একটা আছে, গান পাউডার নাকি, ওইটা খুব রিক্স, কিন্তু ওরা কি করতো শুধু আতঙ্কের জন্য।
অন্ধকারের গল্প, এসব ভয়ঙ্কর আর দুর্ধর্ষ অপরাধীর অন্ধকারের জীবনের গল্প শুনতে টিউন করুন প্রতি রবিবার রাত 10:30। আমাকে সিঙ্গারা, সাথে ঠান্ডা প্রাণা,
সবে খুশি খুশি সবার মনে প্রাণে একটাই গান, বুকের মাঝে
ভালোবাসার বাংলাদেশ। আপনারা শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ, এবং আমি আজই মা আছি, থাকবো ঠিক রাত 1:30 পর্যন্ত। রিল সিঙ্গারা, সমুচা, ডালপুরি কিংবা চটপটে, এসব ঝাল ঝাল খাবারের সাথে ফিল 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 পেতে খেয়ে যান প্রাণা, প্রাণী উৎসাহে মেতে উঠবেন প্রাণাপের সাথে, প্রাণা ফিল দ্য ফিল। আর বন্ধু, প্রাণাপ কিন্তু অবশ্যই খাবে না, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন চাইলে কিন্তু আমাকে এসএমএস করতে পারেন, অনেকে এসএমএস করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এসএমএস এবং কমেন্টের ক্ষেত্রে যেটা আমি সবসময় বলে আসছি সেটি হচ্ছে, অবশ্যই কিন্তু এফএম গুলো লিখে আপনি আমরা শুনবো তার জীবনের গল্প, আর তার জীবনের গল্প তো শুনবো, আর বন্ধু আপনি চাইলে কিন্তু অবশ্যই আপনার জীবনের গল্প আমাদের প্রাণাম ভালোবাসার বাংলাদেশের হটসিটে বসে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তার জন্য আপনাকে করতে হবে কিভাবে করবেন তাও জানিয়ে দিচ্ছি, আপনার সেল ফোনে এসএমএস অপশনে গিয়ে লিখবেন এফএম গুরু স্পেসে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন আপনার প্রফেশন থেকে লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। আর বন্ধু, অনার্স অ্যাপিয়ারটি বিসিএস দেওয়া যায়, বিসিএস নিয়ে যে কোনো পরামর্শ এবং বিসিএস এর ফর্ম পূরণ নিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেমিনারে সবাইকে তাই বসতে গাজীপুর ব্রাঞ্চে কাল শুক্রবার সকাল 10:00 আমন্ত্রণ। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432025 এই নম্বরে। আর বন্ধু, গ্রিল সিঙ্গারা, সমুচা, ডালপুরি কিংবা চটপটে, এইসব ঝাল ঝাল খাবারের সাথে ফিল 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 পেতে খেয়ে যান প্রাণা, প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণা ফিল দ্য ফিল। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে 16260 অনেকে জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তিনটি লিখতে কিন্তু একদমই ভোলা যাবে না। আর দেখতে পাচ্ছি হাজি বাবলু লালবাগ থেকে আমাদেরকে ফেমাস করছেন, আমাদের কিছু রেগুলার লিসনার আছেন, হাজি বাবলু তার মধ্যে তিনি লিখেছেন যে আমি কেমন আছি, জীবনে খুবই ভালো আছি। আর আরেকটি কথা তিনি লিখেছেন যে আসলে আমার ভয়েসটি শুনে আমাকে যতটা সুন্দর মনে হচ্ছে, যতটা ভালো লাগছে আপনার কাছে, আমি দেখছি ততটা সুন্দর বই। আর আপনার অ্যান্সারটি হয়তো আপনি পেয়ে গেছেন হাজি বাবু। আরো আছেন আমাদের সঙ্গে রাসেল হোসেন কুমিল্লা থেকে, আরো দেখতে পাচ্ছি জাহাঙ্গীর আলম আছেন কাপাসিয়া গাজীপুর থেকে, তিনি বলেছেন যে গুরু আমার প্রিয় ব্যক্তি, গুরুর জন্য আমার মনের অন্তঃস্তর থেকে অনেক ভয় রইল আই মিস ইউ গুরু আই লাভ ইউ আর লাইক ইউ ধন্যবাদ বন্ধু আপনাদের সুন্দর এসএমএসটির জন্য আরো যারা জয়েন করেছেন তারা হয়েছেন মোহাম্মদ রাকিব আছেন নোয়াখালী থেকে আর বন্ধু যারা আপনি জানতে চাচ্ছেন যে কিভাবে আমাদের নানা ভালোবাসা বাংলাদেশের হরফিতে বসে আপনার জীবনের গল্প বলবেন আমাদের সঙ্গে শেয়ার করবেন তাদেরকে আরো আমি বলছেন অবশ্যই কিন্তু আপনাকে এসএমএস করতে হবে আর বন্ধু হিরো সিঙ্গার সমস্যা ডান করে কিংবা চট থেকে এইসব খেলসার খাবারের সাথে খেয়ে যান প্রাণাপ প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে প্রাণাপ ইন্ডিয়া টিম ফেসবুকে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেমন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে আমাদের সঙ্গে জয়েন করেছেন ইউসুফ নগরের সবুজ তিনি বলেছেন আপু ভালোবাসার মানুষগুলো এত রাগি কেন আমার তুমি খুব রাগ করেছে একটু বলে দাও আমার সাথে রাগ না করে আসলে ভালোবাসায় মান বিমান তো থাকবে না আমাদের কি ভালোবাসা জন্ম একটু রাগ করতে দিন দেখবেন একটু পর আবার ঠিক হয়ে গেছে সাব্বির আহমেদ আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ মুলাকাত আছেন আনোয়ার জ্যাক আছেন আমাদের সঙ্গে আনোয়ার জ্যাক আমাদের সঙ্গে সবসময় থাকেন মিল্টন বারোই আছেন তিনি জানতে চাইছেন কেমন আছেন বন্ধু আমি অনেক ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন আরো আছেন আমাদের সঙ্গে বাহরাইন থেকে শুনছেন আগের জন্য মেয়া তিনি বলেছেন আই লাভ ইউ আই মিস ইউ বাহরাইন থেকে শুনছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক আমাদের শুনছেন আসলে দেশের বাইরে থেকে অনেকে অনেকে আমাদের সঙ্গে শুনেন দুবাই থেকে শুনেন আমাদের সঙ্গে মনে হচ্ছেন তিনি সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকেন আর এস রবিন শ্রাবণ আছেন তিনি বলেছেন তিনিও একই কথা বলেছেন যে কেন ভালোবাসা মানুষগুলো এত রাগ করে একটু রাগ করতে দিন না দেখুন না কি হয় আরো আছেন দেখতে পাচ্ছেন যে রিয়াজুল ইসলাম মুনিও আছেন জেলার হোসেন রুবেল তিনি বলেছেন এফএম গুরু আপনার জন্য অপেক্ষা করছি অপেক্ষা করুন তিনি আমাদের সঙ্গে আজকে জয়েন করবেন আর বন্ধু আজকে আমাদের টানা ভালোবাসার বাংলাদেশের অতিথি স্বর্ণা আজকে শুনবো আমরা তার জীবনের গল্প আর বন্ধু যারা ফেসবুকে আমাদের সঙ্গে জয়েন করেছেন বা জয়েন করবেন বলে চিন্তা করছেন তাদেরকে বলছি অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে জয়েন করবেন ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে হুইচ ইজ www.facebook.com ফোন করে আপনি অবশ্যই ভিজিট করবেন আমরা যে পোস্ট দিয়েছি সেই পোস্টের লাইক দিয়ে আপনি আপনার কমিউনিটি করবেন এবং এই মুহূর্তে চলে যাচ্ছে একটি গানের কানি বের রেকর্ড করছি সঙ্গে থাকুন
আমার অপহেলার তরে ভালোবাস এবারের নাটক লেপ রোম্যান্স এবং কণ্ঠস্বর।
মামা একটু চটপটি, মরিচ বেশি করে,
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা।
প্রাণ, ভালো
ভালোবাসার বাংলাদেশ। বন্ধু আপনারা শুনছেন জানা ভালোবাসার বাংলাদেশ, এবং আমি আর জেইমা আছি। সবাই অপেক্ষা করছেন আমাদের FM গুরু কখন আসবে। জি বন্ধু, অবশ্যই এসে পড়বে, একটু তো অপেক্ষা করতেই হবে। অপেক্ষা না করলে কি হবে বলুন? যেমন এই মুহূর্তে ফেসবুকে আমাদের সঙ্গে যারা আছেন সবারই একই প্রতীক্ষা, একই অপেক্ষা। তো অপেক্ষার পুরোরা নাই বাড়াই, এই মুহূর্তে চলে যাচ্ছে একটু পরেই যাচ্ছি। বন্ধু যে বন্ধু যারা ফেসবুকে আছেন আমাদের সঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো ফেসবুকে জয়েন করেননি তাদেরকে বলছি অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে জয়েন করবেন। ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে, উইচ ইস www.facebook.com/thakafm90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন। সেখানে আজকে আমাদের অতিথি বন্ধু সোনা, তার জীবনের গল্প আমরা আজকে শুনবো। এবং তার জীবনের গল্প শুনবো বলেই কিন্তু আপনারা আমাদের সঙ্গে আছেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে কানেক্টেড আছেন। অবশ্যই তো আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে হবে। আর অনেকে জানতে চেয়েছেন তার জীবনের গল্প কেমন হবে, যে বন্ধু শুনলেই বুঝতে পারবেন তার জীবনের গল্পটি কেমন হবে। আর বন্ধু যারা আমাদের প্রাণাব ভালোবাসা বাংলাদেশের হট সিটে বসে আপনার জীবনের গল্প বলতে চান তাদেরকে বলছি অবশ্যই কিন্তু আপনি আসতে পারেন, কিন্তু ছোট্ট একটি কাজ করতে হবে বন্ধু। যে বন্ধু যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে করতে হবে SMS করার জন্য আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে লিখতে হবে FM গ্রুপ স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনার অকুপেশনটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আর বন্ধু গিল সিঙ্গারা সমুচা ডালপুরি কিংবা ছটপুটে এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণাপ। প্রাণ উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণাপ ফিল দ্য চিল। আর ফেসবুকে যারা আছেন তাদেরকে বলছি অবশ্যই কিন্তু আপনার কমেন্টটি করার সময় FM গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন। যেমন এই মুহূর্তে ফেসবুকে আমাদের সঙ্গে আছেন শাহিনুর রহমান আছেন, তিনি বলেছেন যে আপুকে সুন্দর লাগছে। জীবন তো কেন বলেছেন তাও কিন্তু জানিয়ে দিচ্ছি, যারা ফেসবুকে আছেন তারা কিন্তু দেখতে, তারা আমাদের স্বর্ণ আমাদের অতিথি বন্ধুর ছবি দেখতে পাচ্ছেন, তার জন্যই কিন্তু বলতে পেরেছেন। অবশ্যই কিন্তু বন্ধু আপনারা আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড থাকবেন, এবং ফেসবুকে যারা কমেন্ট করছেন FM গুরু লিখে কমেন্টটি করতে হবে, নাহলে কিন্তু আমি আপনার কমেন্টটি পড়বো না। আরো আছেন আমাদের সঙ্গে নুসাদ সোনারগাঁও থেকে, তিনি আমাদের সঙ্গে জয়েন করেছেন। আর দেখতে পাচ্ছি 16260-তে অনেকেই আছেন আজকে আমাদের সঙ্গে। নীরব আছেন আমাদের সঙ্গে কাপাসিয়া থেকে, তিনি এবং তার ছোট ভাই আমাদের সঙ্গে একসাথে জয়েন করেছেন। আরো আছেন কনক কিশোরগঞ্জ থেকে, আর যে মাহবুব আছেন আমাদের সঙ্গে, মানিক আছেন আমাদের সঙ্গে এয়ারপোর্ট থেকে, তিনি আমাদের সঙ্গে জয়েন করেছেন। তিনি বলেছেন তিনি জানতে চেয়েছেন যে গুরু কখন আসবে। জি বন্ধু অপেক্ষা তো করতে হবে, অপেক্ষা করলে দেন আপনি এটার রেজাল্টটা পাবেন। আর সবারই একটাই কথা যে আমি কেন কমেন্ট পড়ছি না, আমি কিন্তু বারবার করেই বলছি যে আপনি যখন কমেন্টই করবেন তখন কিন্তু অবশ্যই FM গুরু লিখে আপনি আপনার কমেন্টই করবেন, তা না হলে আমি আপনার কমেন্ট পড়বো না। আর দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে অনেকেই কানেক্টেড আছেন, যারা কানেক্টেড আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কানেক্টেড হননি, কানেক্টেড হবেন বলে চিন্তা করেছেন, তারা কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে facebook.com/thakafm90.4, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে কানেক্টেড আছেন আশরিন সুলতানা, শাহিনুর হাসান শাহিন, তিনিও বলেছেন যে গুরু কখন আসবে। কি বন্ধু, গুরু অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন, তার জন্য অপেক্ষা করতে হবে। আমিরুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ ইউনুস খান আছেন আমাদের সঙ্গে, নাহিদ সুলতানা আছেন, তিনি বলেছেন যে কেমন আছি জীবন, অনেক ভালো আছি। সুশীল বিশ্বাস আছেন, তিনি বলেছেন আই লাভ ইউ অ্যান্ড আই মিস ইউ, কাকে মিস করছেন এবং কাকে এত ভালোবাসেন তা কিন্তু জানাননি। স্পিকার রাব্বি আছেন, তিনি বলেছেন যে আমি দিনাজপুর থেকে আপনাদের সঙ্গে জয়েন করেছি, একটা রোমান্টিক গান শুনতে চাচ্ছি। রোমান্টিক গান অবশ্যই কিন্তু হবে। আর সুব্রত বড়ুয়া আছেন আমাদের সঙ্গে দোহার থেকে, আশিক আহমেদ আছেন, তিনি বলেছেন তার টেস্ট এক্সাম চলছে, দোয়া করতে বলেছেন। জি বন্ধু টেস্ট এক্সাম চলছে, পড়ালেখা কিন্তু করতে হবে, পড়ালেখা ছাড়া কিন্তু কোনো উপায় নেই, পড়ালেখা না করলে কিন্তু পরীক্ষার রেজাল্টটা খুবই খারাপ হবে। আনন্দ মোহন আছেন আমাদের সঙ্গে, তিনি বলেছেন যে আকাশ মনটা আজকে অনেক উদাস, আপু তুমি কেমন আছো? মনটা অনেক উদাস কেন, আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশের সঙ্গে থাকলে মনটা কি উদাস হয়? আমার তো মনে হয় না যে কখনো মনটা উদাস হয়েছে বা হবে। আর বন্ধু আরেকটি কথা, সেটি হচ্ছে যে আপনি কিন্তু অনার্স এপিআর দিয়ে বিসিএস করতে পারেন। বিসিএস এর জন্য জীবনে বিশেষ নিয়ে যে কোনো পরামর্শ এবং বিশেষ ফর্ম পূরণ নিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেমিনারে সবাইকে সার্ফুসের গাজীপুর ব্রাঞ্চে কাল শুক্রবার সকাল 10:00 আমন্ত্রণ। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432-035 এই নম্বরে। আর বন্ধু, ডিল সিঙ্গারা সমুচা ডালপুরি কিংবা চটফুটি এইসব ঝাল ঝাল খাওয়ারের সাথে চিল 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 পেতে খেয়ে যান প্রাণ আপ। প্রাণে উৎসবে মেতে উঠুন প্রাণ আপের সাথে, প্রাণ আপ ফিল দ্য চিল। আর ফেসবুকে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আবারও আমি বলছি, যারা আমাদের প্রাণাম ভালোবাসার বাংলাদেশে হট সিটে বসে আপনার জীবনের গল্প বলতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে আমাদেরকে এস এম এস করতে হবে। বন্ধু, এস এম এস করার জন্য আপনার সেলফোনে এস এম এস অপশনে গিয়ে লিখবেন এস এম গুরু, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার এইজ, দেন আপনার অকুপেশন, যে লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আর বন্ধু, অনার্স পেপার দিয়ে বিসিএস দেওয়া যায়। বিসিএস নিয়ে যে কোনো পরামর্শ এবং বিসিএস এর ফর্ম পূরণ নিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেমিনারে সবাইকে সাইফোর্সে গাজীপুর ব্রাঞ্চে কাল শুক্রবার সকাল 10:00 আমন্ত্রণ। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432-035 এই নম্বরে। আর বন্ধু, এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন।
খুশি খুশি
সবার অপেক্ষা আর মানছে না, সবাই জানতে চাইছেন কখন আমাদের এস এম গুরু আসবেন। এবং অবশ্যই কিন্তু এস এম গুরু আমাদের সঙ্গে এই মুহূর্তে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে
প্রত্যেককে প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। সবাইকে এই মুহূর্তে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি চাই যে ভালোবাসার দারুণ এই প্ল্যাটফর্ম যেখানে সকলের সাথে সকলের দারুণ এক সম্পর্ক এবং পরিচয় চমৎকার বন্ধনে রূপ দান করি আমরা প্রতি বৃহস্পতি এবং শুক্রবারের এই মহেন্দ্রক্ষণে। এবং আমি চাচ্ছি যে কিছু টেক্সট আমরা নিই, তারপর যথারীতি আজকের আমন্ত্রিত অতিথিকে নিয়ে আমরা অনুষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
চুড়াই মুহূর্তে রোমিও ফারহান আমাদের সঙ্গে ফেসবুকে আছেন। তিনি বলেছেন যে, গুরুকে আমার হাজার হাজার সালাম, ইমাপু তুমি এটি গুরুকে পৌঁছে দিও।
এবং আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। যে পরিমাণ ভালোবাসা, যে পরিমাণ ভালো লাগা নিয়ে আপনারা আমাকে অহর্নিশ ভালোবাসায় সিক্ত করে তোলেন, ঠিক একই পরিমাণ ভালোবাসা ইন রিটার্ন আপনাদের কাছে আমি পৌঁছে দিতে চাই বারংবার। এবং আজকে ঈদের ঈদ পরবর্তী কয়েকটা দিন কোনো একটি সময় যখন ভালো লাগা সত্যি দারুণভাবে আমাকে উচ্ছ্বসিত করেছিল, যখন সত্যি মাটির টানে ছুটে গিয়েছে আমার যেখানে আমার জন্ম, যেখানে আমার নারীপতা আছে, এবং কিছু রিলেশনশিপ আমি বলি যে বা কে কার বাবা হবে, কে কার মা হবে, কে কার ভাই অথবা বোন হবে, সেটি হয়তো উপর থেকে নির্দেশিত হয়, কিন্তু কে আমার বন্ধু হবে এই স্বাধীনতা বা এই ক্ষমতাটা হয়তো আমরা পৃথিবীতে এসে নিজেরা নিজেদের মতো করে পছন্দ করে নিই। ছোটবেলা নারীর বন্ধন মিশে আছে যেসব বন্ধু বান্ধবদের সাথে, তাদেরকে সাথে নিয়ে ছুটে চলা, সবকিছুকে পেছনে ফেলে ফেলে দিয়ে অনেক দূরে ছুটে চলা, এরকম কিছু ভালো লাগার মুহূর্ত তৈরি হয়েছে। এবং আমি জানি যে এরকম মুহূর্ত তৈরি করেছেন আপনারাও, যারা পুজো এবং ঈদের এই ছুটির এই ক্ষণগুলোকে দারুণভাবে কাজে লাগিয়েছেন, কিছু কোয়ালিটি সময় আপনারা পরিবারের সাথে কাটাতে পেরেছেন। এবং আমি বলি কি, জীবনে কিন্তু বহু বছর বেঁচে থাকাটার মধ্যে কোনো সার্থকতা নাই, বরং কিছু মুহূর্ত যদি আপনি বাঁচার মতো করে বাঁচতে পারেন, তাহলে আপনি মনে হবে যে এক জনম অথবা কয়েক জনমের বাঁচা যেন একটা মুহূর্তের মধ্যে আপনি বেঁচে নিলেন। সেই কারণে প্রতি সময় প্রতি মুহূর্তটাকে দারুণভাবে বাঁচবার চেষ্টা করে যান, এবং এটি এটাকেই জীবন বলে, এবং জীবন যেন আপনাদের ভালো লাগে এবং পাঁচ চঞ্চলে ভরে উঠুক, সেই প্রার্থনা আমি প্রতিনিয়ত করি।
সোহানুর রহমান আছেন আমাদের সঙ্গে কাপাসিয়া গাজীপুর থেকে। তিনি বলেছেন, গুরু তোমায় ভালোবাসি অনেক বেশি, তুমি যাকে ভালোবাসো সব চাইতে বেশি, আমি তোমায় ভালোবাসি তার চাইতেও অনেক বেশি।
সেটাই, এবং আমার সত্যিকার অর্থে আমার ভালোবাসা পরিপূর্ণভাবে মিশে আছে আমার বাবা এবং মাকে ঘিরে। বাবা পৃথিবী থেকে চলে গেছেন কয়েক বছর হলো, এবং মা এখনো আমাদের সাথে আছেন, আমাদের স্মরণে স্বপ্নে এবং জাগরণে সবসময় তার বিচরণ থাকে। আমিও বিশ্বাস করি যে বাবা এবং মায়ের সাথে আপনাদের এরকম নারীর বন্ধন মিশে আছে। বাবা মাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসুন, তাদেরকে শ্রদ্ধা করতে শিখুন, এবং তাদের সাথে বেশি বেশি পরিমাণ সময় ব্যয় করতে চেষ্টা করুন। তারা যদি না ফেরার দেশে চলে যেয়ে থাকে, তারপরেও তাদের সাথে সময় ব্যয় করতে চেষ্টা করুন, তাকে স্মরণে স্বপ্নে এবং আপনার প্রার্থনার মধ্যে বেশিরভাগ সময় বাঁচিয়ে রাখতে চেষ্টা করুন। বন্ধুরা, আমি আর সময় না নিই, বরং আমরা এখন সবাইকে সাথে নিয়ে দেশ এবং দেশের বাইরে যত বন্ধু বান্ধব আমার এই বৃহস্পতি এবং শুক্রবারের এই মহেন্দ্রক্ষণে আমার সাথে যুক্ত হয়, যারা আমার এই ভালোবাসায় বাংলাদেশের দারুণ এক লিসনার্স কমিউনিটিতে পরিণত হয়েছে, যার সাথে আমার এক অদৃশ্য বন্ধন তৈরি হয়েছে, যারা আমার সত্যি পরমাত্মীয়ের মতো, তারা হচ্ছেন আপনারা আমার লিসনার্স, আমার শ্রোতা বন্ধু। এবং একদিন দুই দিন না, আমি জানি এই সম্পর্ক আমি ক্যারি ফরওয়ার্ড করে চলেছি বহু মাস ধরে, বহু বছর ধরে। আমি যেখানে থাকি না কেন, আপনাদের সাথে একটা আত্মার মেলবন্ধন তৈরি হয়ে গেছে। সেই ভালো লাগার মানুষগুলো, সেই শ্রোতা বন্ধুদেরকে সাথে নিয়ে এখন স্বাগত জানাতে যাচ্ছি আজকের আজকের যিনি অতিথি, যিনি আমন্ত্রিত অতিথি, যিনি হট সিট অলঙ্কৃত করেছেন এর মধ্যে, তাকে যে আপনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়।
আসসালামু
আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি, এবং তারপরে ছোট্ট করে আপনার পরিচয়টা একটু যদি দিতেন।
গুরু, আমি সুলতানা রাজিয়া সর্নার, আমি এখন বিবিএ রানিং, পড়াশোনার দিক থেকে আমি বিবিএ
রীতিমতো রান করছি না। আপনি বিবিএ তে রানিং কোনটা?
গাজীপুরের বাসিন্দা, গাজীপুর টঙ্গী কলেজ গেট হচ্ছে আমার বাসা, ওখানে আমার বেড়ে ওঠা, আর টঙ্গীতে আমার বার্থ হয়েছে। আর আমার ফ্যামিলি সম্পর্কে আমি অ্যাড্রেস বলি, আমার আমার জন্য মোস্ট লাভিং পার্সন আমার আব্বু, আব্বুর নামের সাথে এখন মরহুম কথাটা অ্যাড করতে আমার আসলে খুব কষ্ট হয়, আসলে ভেতর থেকে আসে না, আমি অনেক জায়গায় জাস্ট আব্বুর নামটা লিখে ফেলি সাইন করতে, যে বাট মরহুম কথাটা অ্যাড করতে পারি না, ভুলে যাই। তো যাই হোক, এটুকু ইনফর্ম করতে চাচ্ছি, আব্বুর ডেথ হয়েছে এই বছরে মার্চের 31 তারিখে, আর আম্মু আছেন, আম্মু আছে অনেক সিক, হাউস ওয়াইফ, আপাতত তেমন কিছু করছে না, হাউস ওয়াইফ আছেন। আর আমরা হচ্ছে তিন বোন, আমার বড় একজন বোন আছে, আমার মিডল, আমার ছোট একটা বোন আছে, এটা হচ্ছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড।
বাবা পৃথিবী থেকে চলে যাওয়া এটা খুব বেশি সময় না, আপনি যেভাবে বললেন
31 মার্চ,
উনি কি অসুস্থ ছিলেন না হঠাৎ করে? তার
আব্বু অসুস্থ ছিল, আব্বু হার্টের প্রবলেম ছিল, 2010 সালে আব্বু ফার্স্ট হার্ট স্ট্রোক করে, তারপরে হার্ট ব্লক হয়, ওখানে রিং বসানো হয় দুইটা, তারপর থেকে গুরু আব্বু ট্রিটমেন্ট আমরা কন্টিনিউ, মানে আব্বু ট্রিটমেন্টের উপরেই রাখা হয় এই 2014 পর্যন্ত।
বাবা কি খুব ভালোবাসতেন?
আব্বুকে আমার অনেক বেশি ভালোবাসতাম, আর আব্বু আমাকে অনেক বেশি আদর করতো, আমার জন্য আমার বার্থডের পর থেকে আব্বু ছিল আমার মোস্ট সাপোর্টেড একজন পার্সন। আব্বু নাই এখন ফিল করি আব্বু কতটা বেশি সাপোর্ট করতো, কতটা বার দিনের মধ্যে ফোন দিত, কতটা বার কোশ্চেন করতো আমি কোথায় আছি, কি করছি, খাই খেয়েছি কিনা, সবকিছু আমি ওভারঅল ঠিক আছি কিনা, কোনো প্রবলেম হয়েছে কিনা, এতটা চেক করতো আব্বু, মানে হাতে আঙুল ধরে ধরে চড়ানোর মতো। আসলে প্রত্যেকটা সন্তানের জন্যই তার বাবা অনেক লাভিং পার্সন হয়, অনেক কেয়ারিং পার্সন হয়, কিন্তু আমি আমার আব্বুকে একটু অন্যরকম ভাবে ফিল করি।
কখনো বলছেন না এরকম যে আমি না থাকলে কি করবে, সেই সেসব সময় নিয়ে কখনো কথা বলতেন?
আব্বু যখন অনেক বেশি সিক ছিল 13-14 তে, তখন প্রায় আমাকে কাছে নিয়ে ডেকে বলতো কি করবি, আমি না থাকলে কি করবি, এটা ঠিক করতে পারিস না, ওটা ঠিক করতে পারিস না, সবকিছু মানে আব্বুর সবকিছু নিয়ে টেনশন থাকতো যে আমি কি করব, আমি লাইফে কি করব। খুব বেশি আব্বুর জন্য, মানে আব্বুর খুব বেশি কাছের আমি ছিলাম, আর তিন মেয়ের মধ্যে আব্বু আই থিঙ্ক আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, যেটা আব্বু আব্বুর ডেথের 2 দিন আগে আমাকে বলেছিল যে আমাকে যতই শাসন করে বা যতই বকাবকি দেয়, আমি আমি নাকি আমার চেহারাটাই নাকি আব্বুর দিন শেষে চোখে ভাসে তিন মেয়ের মধ্যে, এটা আমার এখনো মনে হয়। আব্বু সত্যি আমার জন্য খুব বেশি কেয়ারিং ছিল, খুব বেশি সাপোর্টেড ছিল, আমি কিছু করলে বা আমি কিভাবে কি করব, কোনটা কিভাবে রান করব, কোনটাতে প্রবলেম ফেস হবে, এই প্রবলেমটা কিভাবে সলভ করব। আর আব্বুর পরিচয়টা আমি একটু ছোট করে অ্যাড করি গুরু, সেটা হচ্ছে আমার আব্বু বাংলাদেশে সোনালী ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা ছিলেন, প্রায় তো একজন ক্যাশ অফিসার ছিলেন, উনি টঙ্গী বাজার ব্রাঞ্চে কাজ করতেন।
আমাদের আমরা তাই বলি যে আমরা কিছু অর্থে ভাগ্যবান, আবার কিছু অর্থে আমার প্রচন্ড দুর্ভাগ্যামী যে স্টুডিওতে অনেক রকমের পরিস্থিতির সামনে আমাকে পড়তে হয়। যখন স্বর্ণ আজকের আমন্ত্রিত অতিথি তার বাবার বর্ণনা দিচ্ছে, ঠিক একই সময় একই কষ্ট বা একই দুঃখ বা একই ইমোশন খুব কাছ থেকে নাড়া দিয়ে যাচ্ছে আমার সহযোদ্ধা, আমার সহযোগী ইমাকে, যে ইমা আমার স্টুডিওকে সবসময় পরিপূর্ণ করে রাখে। ইমা, তোকে এত বেশি বেসামাল আমি এর আগে কখনো দেখিনি। এবং স্বর্ণা তার বাবার কথা বলছে, তারা তিন বোন, এবং স্বর্ণা এটাও বলছিল যে তার সবকিছু অনেক বেশি অসম্পূর্ণ, এবং তখনই স্বয়ং সম্পূর্ণ হতো যখন তার বাবার স্পর্শ থাকতো। এবং বিশ্বাস করি এবং তোকে দেখে আমার মনে হচ্ছে যে একইভাবে এই মনের শান্তকেও ছুঁয়ে গেছে। কি বিষয় একটু বলতো?
অবশ্যই, মানে আমি তো দেখা যায় দিনে বেশিরভাগ সময় বাইরে থাকি, কাজের জন্য বাইরে থাকতে হয়। তো সারাক্ষণ আব্বা আম্মু ফোন যে তুমি কোথায় আছো, খেয়েছো কিনা। ইভেন এখানে আসলেও তখন বলে যে তুমি কি খেয়েছো, মানে কিন্তু বিরক্ত হয়ে যায় এত কেন ফোন দিচ্ছ আমাকে, যে আমি তো খেয়েছি, আমি তো এখন ছোট নেই। আপু যখন কথাগুলো বলছিল তখন আসলে আমি চিন্তা করছিলাম যে যখন আমার বাবা থাকবে না তখন আমার কি হবে।
এটাই হচ্ছে দারুণ এক বাস্তবতা এখন স্টুডিওতে, এবং আমি এই বাস্তবতাটা আপনাদের সবার সাথে একটু শেয়ার করতে চাই। একটি টেবিল, যে টেবিলটা ঠিক আমার বরাবর সামনের দিকে চলে গেছে, যে টেবিলের সামনে বিভিন্ন রকমের ইকুইপমেন্ট রাখা, FM স্টেশন বা স্টুডিওর যেসব ইকুইপমেন্ট থাকে ন্যাচুরালি। এবং আমার এই টেবিলটির ডান পাশে বসা স্বর্ণা, যার সাথে সবকিছু আছে শুধুমাত্র তার বাবা ছাড়া, আর আমার বাম পাশে বসায় ইমা, যার সাথে বাবা মা সবাই আছেন। একদিকে ইমার বক্তব্যটা এরকম ছিল যে এত বেশি কেয়ারিং কেন, যে কেয়ারিং তাকে তাদের কাছে অনেক সময় ভালোবাসার অত্যাচার বলেই মনে হয়, কিন্তু এটাই সত্য কথা। যখন এই মানুষগুলো থাকবে না তখন নিজেরা অনেক বেশি খালি হয়ে যাব, অসম্পূর্ণ হয়ে যাব, যেটা কাছ থেকে অনুভব করতে পারছে সেটা মনে হয় স্বর্ণা। স্বর্ণা যে বাবা প্রসঙ্গ বলছিলেন যে মার্চ 31 তিনি চলে যান সে না ফেরার দেশে, স্বর্ণা এবং ইমার দুজনের মধ্যেই একটু কথোপকথন আমি শুনতে চাচ্ছি। এবং কথোপকথনটার বিষয়টা আমি
দেবী, আপু আপুর বাবা অনেক বেশি লাভ করে, অনেক বেশি টেক কেয়ার করে, তাই না আপু?
হ্যাঁ, আসলে মানে আমার ফ্যামিলি থেকে সবচেয়ে বেশি সাপোর্ট পাই আমি আমার বাবার কাছ থেকে। কোনো কিছুতে সে কখনোই না করে না, যেটাই বললি যে আব্বু আমি এটা করবো, এটা প্লিজ আমাকে করতে দাও, একবার দুইবার, জাস্ট দুইবার বললেই কাজ হয়ে যায়। কিন্তু আম্মু সবসময় রাগারাগি করে যে তুমি কেন এরকম করো, এই কাজটা কেন করবে। বাবা কখনোই বলে না যে এই কাজটা করো না।
আব্বুরা এমনই হতে থাকে। এখান আমার আব্বু এমন ছিল, আব্বুর কাছে আমি চেয়েছি আর জাস্ট পাইনি, এমন জিনিস হয়তো মনে নাই, হয়তো বা
স্বর্ণার বাবা ইমা। এই অবস্থায় স্বর্ণাকে তুমি কিভাবে সান্ত্বনা দিতে চেষ্টা করবে? তোমার কাছে সবকিছু আছে, তুমি চাইলেই বাবার কাছে নিজের আবদার জানাতে পারো, এবং সে আবদার পরিপূর্ণ হবে, গ্যারেন্টেড। এবং এই গ্যারেন্টেড ক্যারেক্টারটা তার সাথে এখন আর নাই। সেক্ষেত্রে তোমার কি বলা আছে এই মানুষটিকে?
স্বর্ণাপুর বাবা তার সাথে নেই এই মুহূর্তে, কিন্তু আবার বাবা আছে। তো আছে বলে আমি মাঝে মাঝে আসলে বুঝি না যে দূর তুমি কেন এতবার আমাকে ফোন দেবা, কেন এভাবে বলো, ভালো লাগে না তো। তো এই মুহূর্তে আব্বু আম্মু দুজনেই শুনছে, আমার ফ্যামিলির সবাই আমাকে শুনছে। তো আসলে সবসময় চিন্তা করি যে আব্বুকে আজকে বলবো বাসায় গিয়ে, আব্বু আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কথাটা কখনোই বলা হয় না। আজকে তোমাকে বলছি আব্বু আম্মু দুজনকে অনেক অনেক বেশি ভালোবাসি, আর স্বর্ণাপুর জন্য যেটা সেটা হচ্ছে বাবা নেই। আর এরকম ফিল আমার কখনো হয়নি যে আসলে বাবা না থাকলে কি হবে বা কি করবো।
আসলে আব্বু সত্যি কথা বলতে, এখনো মাঝে মাঝে বাইরে থেকে যখন বাসায় যাই তখন সাডেনলি রুমটার ভিতর ঢুকলে মনে হয় মেবি আব্বুকে একটু দেখবো বা আব্বু আছে, দু একটা কথা হবে, ওর মাথা থেকে মাঝে মাঝে সরে যায় ব্যাপারটা। এখন অবশ্য কিছুটা সময় পার হয়েছে, নিজেকে সামলিয়ে নিয়েছি, বাট আগে খুব এমন হতো মনে হতো আব্বু রুমের মধ্যেই কোথাও আছে, আব্বু কাছেই কোথাও আছে, আব্বু বলে একটু পরে ডাকবে। এরকম আসলে আব্বুর কথা অনেক বলছি, আর
অনেক না বলা কথা ছিল, এখন এই মুহূর্তে কি বলতে মন চাচ্ছে?
আমি আমার আব্বু অনেক 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 একদম অনেস্ট পার্সন, অনেক লাভিং একটা পার্সন ছিল। যারা আব্বু সান্নিধ্য পেয়েছে তারা ভালো বলতে পারবে, আর আমি আসলে আব্বুর যোগ্য মেয়ে হইতে পারি নাই, এটা হচ্ছে সত্যি কথা। আব্বুকে, আব্বু যে আমার চাওয়া গুলো পূর্ণ করেছে, আমি আব্বুকে অতটা ফিডব্যাক দিতে পারি নাই। আমি আমার পাগলামির কারণে হোক, আমার খেয়ালের কারণে হোক, আব্বুকে অনেক যথেষ্ট পরিমাণ হার্ট করেছি। আর ওভারঅল আমি মনে করি আব্বুর মেয়ে আমি সেরকম যোগ্য মেয়ে আমি হইতে পারিনি। আব্বু যেমন যোগ্যতা বহন করতো, আব্বু যেভাবে লাইফ লিড করতো, আব্বু যেভাবে সবার সাথে চলাফেরা করতো, আব্বু যেভাবে আমাকে দেখতে চেয়েছিল, ওভারঅল আমি সেরকম হতে পারিনি।
রিগ্রেট গুলোর জন্য বাবার কাছে কি ক্ষমা চাওয়ার আছে মনে হয়?
আমি জানি আব্বু আমাকে, আব্বু আমাকে ক্ষমা করে দিয়েছে। আব্বুর ডেথ হওয়ার দুদিন আগেও আব্বু আমার সাথে বসে অনেকক্ষণ কথা বলছিল, তখন আমাকে বলছে যে তুই আগে যেমন ছিলি এখনো তেমন আছিস, তোকে ছোটবেলা থেকে আমি যেভাবে মানুষ করেছি তুই এখনো আমার কাছে তেমনই থাকবি। আমি আব্বু নিজে আমাকে এতটুকু বলে গিয়েছে যে আমি তোকে মাফ করে দিয়েছি, আমি তোর জন্য মনে কষ্ট রাখি নাই, জাস্ট আমি তোকে হ্যাপি দেখতে চাই, তুই সবকিছু ভুলে গিয়ে ভালো থাকবি, একটা বেটার পজিশনে যাবি। ওইটাই আব্বু বলেছিল যে আব্বু সবচেয়ে বড় পাওনা হবে, আব্বু ভালো লাগবে দেখে। আর আব্বু আব্বু যদি শুনে থাকে বা আব্বুর কাছে যদি আমি একটা মেসেজ শো করতে পারি, আমি আব্বুকে এতটুকু বলবো, অনেক সময় ইচ্ছে করেছে আব্বু গলা ধরে একটু বসে থাকি, আব্বু বুকে জড়াই একটু বসে থাকি, এই ইচ্ছাটা আর কারো বেলা হয় না, আসে না। আমার যখন খুব কষ্টের টাইম থাকে মনে হয় না যে আর কারো কাছে যাই বা আর কারো কাছে এভাবে শেয়ার করি। অ্যাটলিস্ট চোখ বন্ধ করলে আব্বুর কথা মনে হয় যে আব্বু যদি থাকতো অ্যাটলিস্ট আর কিছু করতে পারি বা না পারি, আর কিছুতে সান্ত্বনা খুঁজে পাই বা না পাই, আব্বুকে যা একটু জড়ায় ধরলে হয়তো একটু শান্তি লাগতো। বাট এইটা আর পসিবল হয়ে উঠে না আব্বু, আমি তোমার যোগ্য হইতে পারি নাই, হয়তো তোমার জন্য সেভাবে দোয়া করতে পারি নাই, সেভাবে সব ফরজ গুলো আদায় করতে পারি নাই। অনেক অনেক গুণাগার মেয়ে আমি তোমার, তারপরও আমি চাই আমার আব্বু শান্তিতে থাকুক, আমার আত্মাটা শান্তিতে থাকুক। আব্বুর উপর আমার কোনো অভিযোগ নাই, আব্বুকে আল্লাহ অনেক শান্তি দিক, আমার বাবা ভালো থাকুক। তোর কাছে এতটুকুই দোয়া।
ইমার বাবা তো বেঁচে আছে এবং শুনছেন তিনি অনুষ্ঠানটি, তাকে উদ্দেশ্য করে কি বলার আছে ইমার?
বাবা তোমাকে অনেক থ্যাংকস, আসলে মানে তোমাকে আমি কি বলবো, আমার নিজের মধ্যে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছিল যে আয় খুকু আয়, গানটা ছোটবেলায় আসলে আমার জন্মের পর আমি আব্বুকে দেখিনি, আব্বু দেশের বাইরে ছিল, তো আব্বু এই গানটি বিদেশ থেকে আর কি পাঠিয়েছিল, রেকর্ড করে আর কি পাঠিয়েছিল যেন আমাকে এই গানটা শোনানো হয়। আর এই গানটা এখনো যখন আমি শুনি তখনও মনে হয় যে আব্বু আমাকেই ডাকছে। আর আব্বুর কথা শুনে আর এই গানটা শুনে সেটা খুব বেশি ইমোশনাল হয়ে গিয়েছি। আর বাবা মাকে জাস্ট একটাই কথা বলার, অনেক অন্যায় করি, ছোটোখাটো বড় আম্মুর কথা একদমই শুনি না, তার জন্য আম্মু তুমি মাফ করে দিও, আর আব্বু অবশ্যই তুমি আমাকে মাফ করে দিও। আর তোমাদেরকে অনেক 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 বেশি ভালোবাসি, কিন্তু কখনো সেটা বলা হয়নি, কখনো বলতে পারিনি, তোমাদের সামনে গিয়ে বলা হয় না, জানি না কেন।
খুব ভালো হতো যদি ইমার বাবা অথবা মাকে আমরা ফোনে কমিউনিকেট করতে পারতাম, তাহলে বাবা এবং মা ইটসেলফ এমন একটি ক্যারেক্টারিস্টিক নিয়ে তারাই পারে সন্তানদেরকে আসলে আশ্বস্ত করতে বা সান্ত্বনা দিতে। সেটি স্বর্ণা বা ইমা দুইজনের ক্ষেত্রেই জিনিসটা উপযুক্ত হতো। এবং এই এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং স্বর্ণা যে কথাটি বলছিল যে তার বাবার জন্য প্রার্থনা করতে, ইমা বলছিল তার বাবার জন্য প্রার্থনা করতে, অবশ্যই আমরা প্রার্থনা করি। আপনারা যারা আছেন, যাদের বাবা মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, তাদের সাথে বেশি বেশি সময় কাটান, তাদের জন্য প্রার্থনা করুন, তারা যেন সামান্য উহ শব্দটা না করতে পারে সেইভাবে তাদের পরিচর্যা করুন। এবং যারা চলে গেছেন ওপার থেকে আমাদেরকে দেখছেন, তাদের জন্য প্রার্থনা করুন, মন থেকে বেশি বেশি করে প্রার্থনা করুন। স্রষ্টা আমাদেরকে তো প্রার্থনা শিখিয়ে দিয়েছেন যে আপনারা বলুন বাবা মাকে উদ্দেশ্য করে, রাব্বির হাম হুমা কামা রাব্বাই আনি সাগিরা, সবাই মিলে আমরা প্রার্থনা করি তারা যেন ভালো থাকেন। যেমন সযত্নে তারা আমাদেরকে লালন করেছেন, ঠিক তেমনই সযত্নে তাদের আত্মা যেন শান্তিতে থাকে পরম রাব্বুল আলামিনের কাছে। আমরা এইভাবেই অনুষ্ঠানটিকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাবো। ইনফ্যাক্ট আমাদের অনুষ্ঠানের আপনারা নিজেরাও জানেন যে নির্দিষ্ট কোনো ফরমেট নাই, ফরমেট একটাই, সেটি হচ্ছে যে আমরা সবাই মিলে কিভাবে ভালো থাকতে পারি। আমরা এখন ফোনে যুক্ত হতে যাচ্ছি ইমার বাবার সাথে, রাইট? ইমার বাবার সাথে আমরা ফোনে যুক্ত হতে যাচ্ছি। ইমাকে আপনারা সবাই চেনেন, ইমা হচ্ছে আমার সহযোদ্ধা যে আমার সাথে স্টুডিওতে। আমি তার আগে চাইবো, অনুরোধ করবো ইমার বাবা, উনি আমাদের সাথে ফোনে আছেন, এবং ইমার বাবার সাথে আমরা ফোনে কথা বলবো। ইনফ্যাক্ট আমি এই জায়গাতে কিছুটা ডিপেন্ড করছি ওনার উপরে, একদিকে স্বর্ণা আরেকদিকে ইমার দুইটি সন্তান, তাকে আশ্বস্ত করার প্রয়োজন আছে, সেই কারণে একজন বাবাকে অনুরোধ করেছি ফোনে যুক্ত হওয়ার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণাত ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে। একদিকে আপনার কন্যা সন্তান ইমা উপস্থিত, এবং অন্যদিকে আজকের যে আমন্ত্রিত অতিথি বন্ধু স্বর্ণা, সে উপস্থিত। স্বর্ণা কথা বলতে বলতে তার বাষ্পরুদ্ধ কণ্ঠস্বর, সেটি হয়তো আপনি শুনতে পেরেছেন আমাদের অনুষ্ঠানটির মধ্য দিয়ে। এবং সে যখন কথা বলছিল, ইমা কোনোভাবে তার চোখের পানি তার ধরে রাখতে পারছিল না, এরকম একটা অবস্থার ভেতর দিয়ে আমরা স্টুডিওতে আছি। তখন আমি মনে করলাম যে একজন বাবাই পারেন এই দুই সন্তানকে এখন আশ্বস্ত করতে। ইমা, বাবা ফোনে আছেন, এবং তুমি যতটুকু বলছিলে যে বাবার কাছে, বাবা হচ্ছে এমন একটি ক্যারেক্টারিস্টিক্স যার কাছে যে কোনো রিকোয়ারমেন্ট গ্যারান্টেড যে সেটি সলিউশন হবে বা সেই রিকোয়ারমেন্টটা পূরণ হবে। এবং তুমি ব্লেসড যে তোমার বাবা বেঁচে আছেন, এবং যেটি স্বর্ণার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু স্বর্ণার বড় বেশি কষ্টের এখন সময় যে সে মানুষটি তার সাথে এখন নাই। বাবার সাথে কথা বলো।
হ্যালো আব্বু।
হ্যাঁ বলো।
আব্বু একটু বাবার সাথে রেডিও ভলিউমটা একটু কমিয়ে দাও। হ্যালো।
হ্যালো।
হ্যাঁ আব্বু, শুনতে পাচ্ছ?
হ্যাঁ শুনতে পাচ্ছি।
আব্বু এই মুহূর্তে স্বর্ণা আছে আমাদের স্টুডিওতে, স্বর্ণা আপুর বাবা নেই আর আমার তুমি আছো। আসলে সব সময় তোমাদের সাথে দেখা যায় অনেক উল্টাপাল্টা করে অনেক কিছু বলে ফেলি মাঝে মধ্যে, তার জন্য অনেক সরি। আর কি বল, আসলে সরি বলে আসলে মানে আসলে বলার কিছু নাই। আর আম্মু তো আছেই, আম্মু এই মুহূর্তে পাশে আছে আমি জানি, তো আম্মুর কাছে আরো বেশি বেশি মাফ চাচ্ছি।
আম্মু তো চোখের পানি ফেলতেছে, আম্মু কানতেছে কথা শুনে। ওই আম্মুকে তো সবসময় তোমাকে বোঝায় সব কিছু বলে।
আপনারা বাবা এবং মেয়ে, মেয়ে বড় হওয়ার পর বাবা
ওই যে গুরুর কথা বলে যে ইমা গুরু তো এত ভালো ভালো কথা বলে, তুমি গুরুর কথাগুলো পালন করতে পারো না, আম্মু তো তোমাকে সবসময় এই কথাগুলো বলে।
আপনি যখন বাইরে ছিলেন, ইমা যখন বড় হয় এবং আপনি ইমার জন্য প্রথম যে গিফটটি পাঠিয়েছিলেন আপনার সেই রেকর্ডেড সেই গানটি আপনাদের দুইজনের জন্য প্লে করছি এখন ব্যাকগ্রাউন্ডে। আমরা আপনাদের সেই পছন্দের গানটি এখন বাজাতে চেষ্টা করছি, এবং গানটি পেছনে বাজতে থাকুক। এই ফাঁকে আমি রিকোয়েস্ট করব আরেকটি সন্তান আপনার স্বর্ণা, যে এখানে আজকে উপস্থিত, তার বাবা নাই, তার সাথে যদি একটু কথা বলেন এবং সে কিছুটা হলেও হয়তো মনটা তার হালকা হবে। স্বর্ণা, ইমার বাবা ফোনে আছেন।
দুদিন আগে দুদিন পরে সবাইকেই চলে যেতে হবে, তারপরও তোমাকে বোঝাতে হবে, দোয়া করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। যেটা তো হওয়ার হয়ে গেছে, হ্যাঁ নিজেকে মনে সান্ত্বনা পেতে হবে, তোমাকে দোয়া করতে হবে যাতে তোমার বাবাকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক।
বাবার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হবে,
এবং অডিয়ারে যারা আমার কথা শুনছেন আমার আব্বুর জন্য একটু দোয়া করবেন, আমিও দোয়া করি।
জি, আমাদের সাথে ফোনে আছেন ইমার বাবা। জি জি, এবং জি জি,
আর যতদিন থাকো ততদিন আল্লাহ যেন তোমাকে সুখে রাখে, শান্তিতে রাখে।
এক্স্যাক্টলি, এবং আমরা এটাই দোয়া করি যে স্বর্ণা যেন তার বাবা যেভাবে চাচ্ছিলেন সেভাবে যেন বাকি জীবনটা পার করতে পারে। ইমার বাবা আমাদের সাথে ফোনে আছেন, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রণাম।
ছোট করে একটু
ছোট
করে অ্যাড করছে, আপনি এবার অপর মাথার উপর সবসময় হাত রাখবেন, সবসময় তার জন্য দোয়া রাখবেন। যদি সম্ভব হতো আমি এই কথাটা বলতাম যে সারা জীবন তার পাশে থেকে যান, কখনো আলাদা হবেন না, কিন্তু আসলে বিধাতা তো এমন নিয়ম দেননি, সবাইকে একদিন না একদিন চলে যেতে হয়। যতদিন আছেন মেয়েকে অনেক আদর করবেন, আর আপু আপনার আশেপাশে অনেক ছোটাছুটি করবে। আর বাবা না থাকলে দেখা যায়, বাবা থাকলে দেখা যায় কি উল্টা পাল্টা কাজ করার মতো একটা জায়গা থাকে, অপরাধ করার মতো একটা জায়গা থাকে, সরি বলার মতো একটা জায়গা থাকে, আবার বুকে জড়ায় ধরে রাখার মতো একটা জায়গা থাকে। যখন বাবা থাকে না তখন আসলে এগুলো কিছুই থাকে না, শতবার চাইলেও এগুলো ফেরত আসে না।
কিন্তু চোখের পানি কারোরই ধরে রাখা যাচ্ছে না, না ইমান, না স্বর্ণার, না আপনার, না আমি জানি যে ইমার মা তিনিও চোখের পানি ফেলছেন। বড়বার আমরা এখন সেলিব্রেট করছি, চলে যাচ্ছি বহু বছর পেছনে, যেখানে ইমা এবং ইমার বাবার পাঠানো সেই অডিও ক্যাসেট যেটা শুনতো এবং যেটি ছিল একমাত্র তখনকার সাথী ইমার জন্য, যেখানে সাক্ষাৎ জন্য বাবা উপস্থিত ছিলেন এই গানটি নিয়ে। রাইট ইমা, এই গানটি ডেডিকেট করছি তোমাকে এবং অবশ্যই তোমার বাবাকেও।
This track was downloaded from FusionBD.com.
Aay phukwai, aay re amar kache aay mamoni, sobar age ami dekhi toke, dekhi kemon phuka bendhechis tui, kemon kajol dili kalo chokhe, aay phukwai. Aay phukwai,
dini belar din phele eshe, shobai amar moto boro hoye jay, jani na kajole amar moton mishti she pichu dak shunte te pai, aai phukwai, aai phukwai,
aai phukwai, aai re amar pashe aai mamoni, এ হাতটা ভালো করে ধর এখনই, হারানো সেদিনে চল চলে যায়, ছোট্ট বেলা তোর ফিরিয়ে আনি আয় ফুকুয়ায়, আয় ফুকুয়ায়, আয় ফুকুয়ায়, আয় ফুকুয়ায়।
আপনারা শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ, এবং এই মুহূর্তে যারা আমাকে শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ফেসবুকে আছেন, যারা 16260 আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেমন ফেসবুকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন মাহিদুল ইসলাম, তিনি বলেছেন, গুরু আমার বাবা কিছুদিন আগে মারা গেছে, উনি আমাকে অনেক বেশি ভালোবাসত এবং আমিও আম্মুকে অনেক ভালোবাসতাম, আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ছিল কিন্তু সেই বন্ধুত্বটা আমার সাথে আজ নেই, মিসির বাবা। আরো আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ জুনায়েদ রায়, তিনি বলেছেন, পৃথিবীতে যার বাবা নেই যার মা নেই সে বুঝে তার ব্যথা বেদনা, গল্পটা কেমন হবে জানি না, গল্পটা অবশ্য বন্ধু বুঝতে আমি নিজেও বুঝতে পারছি না যে কেমন হবে, কিন্তু বুঝতে হলে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। সাইফুর রহমান আছেন আমাদের সঙ্গে, তিনি বলেছেন, আমি আমার বাবাকে অনেক বেশি মিস করছি এবং আমি আমার বাবাকে অনেক ভালোবাসি,
ইমরান আছেন, তিনি বলেছেন, স্বর্ণা আপু তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার বাবাকে অবশ্যই জান্নাতে দিবে। সোনিয়া আক্তার আছেন, তিনি বলেছেন স্বর্ণা আপুর জন্য অনেক দোয়া করব এবং তার বাবার জন্য অনেক দোয়া রইল। আর বন্ধু যারা এই মুহূর্তে ফেসবুকে আমাদের সঙ্গে আছেন তাদেরকে বলছি আপনি আপনার ফেসবুকে কমেন্ট করার সময় অবশ্যই কিন্তু এসএম গুলো লিখে আপনি আপনার কমেন্টটি করবেন, তা না হলে কিন্তু আমি আপনার কমেন্টটি করছি না। আর যারা 1620 আছেন তাদেরকে বলছি এসএমএস করার সময় অবশ্যই এসএম গুলো লিখে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এই সেন, আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দেবেন 1620 এই নাম্বারে। আর বন্ধু অনার্স আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে অনেকে আছেন, নাসির রায় আছেন আমাদের সঙ্গে, রোজি রবিরও আছেন, রাকিব রায়ান আছেন, তিনি বলেছেন যে আল্লাহ তোমার বাবাকে জান্নাতে নসিব করুক। তানভীর হাসান আছেন, তিনি আমাদের সঙ্গে জিন্দাবাদ থেকে জয়েন করেছেন, তিনি বলেছেন আই লাভ ইউ বাবা। নীরব খান আছেন, আলমগীর মল্লিক আছেন, তিনি বলেছেন আই হ্যাভ লস্ট মাই ফাদার রিসেন্টলি, সো ডোন্ট বি স্যাড আপু। এনায়ুল হক আয়ান আছেন, আমিনুর ইসলাম, সবাই অনেক থ্যাঙ্কস দিয়েছেন গানটির জন্য এবং সবাই বলেছেন যে এই মুহূর্তে সবাই তার বাবা মাকে মিস করছেন। আসলে বাবা মা এমন একটি জিনিস, যখন তারা থাকে পাশে তখন আমরা কিন্তু বুঝি না, যখন থাকে না তখনই কিন্তু বুঝি।
চাই যে আমরা চাই যে শ্রদ্ধা ভালোবাসা এবং প্রার্থনায় তারা আমাদের মাঝে জীবিত থাকুক, আমাদের মাঝে বেঁচে থাকুন বছরের পর বছর। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি আজকের হটসিটে যিনি বসেছেন স্বর্ণা, স্বর্ণার কাছে আমি জানতে চাইব জীবনের শুরু, সবাইকে তিন বোন রাইট স্বর্ণা, তিন বোন বাবা মা এই নিয়েই তো সংসার দেন পরবর্তীকালে। আপনি প্রথম জব করেন কোথায় এবং কিভাবে আপনি ক্যারিয়ার শুরু করেন সে সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছি।
আমার HSC কমপ্লিট হওয়ার পরে আমার ফার্স্ট জব রানিং হয়, সেটা হচ্ছে উত্তরা আরঙ্গের আউটলেটে, আরঙ্গের জসীমউদ্দিন, সরি, উত্তরা জসীমউদ্দিনে আরঙ্গের একটি আউটলেট রয়েছে, সেটাতে আমার ফার্স্ট জব রানিং হয়। ওখান থেকে আমি আমার জব রানিং শুরু করি,
পড়ালেখা পাশাপাশি জব সবকিছু মিলিয়ে।
এই জন্য যে আমি আমার আব্বুকে একটু
কোনোভাবে হেল্প করতে পারি কিনা
দেখাতে চাচ্ছিলাম যে হ্যাঁ আব্বু তোমার মেয়েও এটা পারে। আব্বু খুব অ্যাফ্রাইড থাকতো আমাকে নিয়ে,
ভয় করতো, সেই ভয়টা যেন না থাকে।
হ্যাঁ হ্যাঁ, আমি এই জিনিসগুলো পারবো কিনা, আমি এস্টাবলিশ হতে পারবো কিনা, আমি লাইফে আগাতে পারবো কিনা, সবকিছু নিয়ে মোস্ট টেন্স থাকতো। তো আব্বুকে জাস্ট দেখালো যে আব্বু হ্যাঁ আমিও পারতেছি, আমিও করছি, আমি আমার লাইফ রান করছি সামনে।
তো এই যে জব চলছে, পড়ালেখা চলছে, সবকিছুর মধ্যে বয়সন্ধিকাল, এই এই বয়সটা যেটা বলে সাধারণত মানুষ সবাই বলে আর কি, রূপীদের মুখে শুনি সাবধান থেকো, এই সময়টা কিন্তু খুবই সন্তর্পণে চলার বয়স, মেয়ে কিন্তু খোলা সিন্ধুকের মতো, খুবই সাবধানে থাকবা, এরকম কথাবার্তা শুনি। তো এই সময় কি কোনো রকমের টালমাটাল অবস্থার মধ্যে পড়তে হয়েছিল কখনো? বা
টালমাটাল
বলতে এরকম না যে পুকুরের মাঝখানে টালমাটাল অবস্থায় পড়ে গেলাম পুকুরে, এমন না। আমি বোঝাতে পারছি কোনটা বলছি। আচ্ছা আচ্ছা,
আমার ওভাবে আমি ভাবতাম না যে আমি কারোর সাথে রিলেশন করব বা রিলেশনে জড়াবো বা বিয়ে করতে হবে, রিলেশন করে বা এফেয়ার করে বিয়ে করতে হবে, আমার পছন্দ থাকতে হবে এইটা ওইটা। একটা টাইম আমি ভাবতাম যে আমি বিয়েই করবো না। আমার এই SSC দেওয়ার আগে আমি ফ্রেন্ডদেরকে বলতাম আমি তো বিয়েই করবো না, আমি তো সারা জীবন আব্বু আব্বু আমার কাছে থাকবো। আমি HSC থেকে জাস্ট দেখছি ফ্রেন্ডরা ঘোরাফেরা করছে, বয়ফ্রেন্ড থাকছে বাবা, তো ওইভাবে মানে জোরালো কোনো ইচ্ছা আসতো না যে হ্যাঁ আমাকে অ্যাফেয়ার করতেই হবে বা রিলেশনে জড়াইতেই হবে। কৌতূহলটা কিছুটা ভেতরে একটু নাড়া দিচ্ছিল, একটু হার্ট টাচ করে যাচ্ছিল কিছু কিছু ব্যাপার। তো এখান থেকেই আমার স্টোরিটা আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার আমি যখন জবে ইন করলাম, আমার আমার অ্যাফেয়ার হলো, আমার রিলেশন হলো আমার কলিগের সাথে। কিভাবে জড়াই গেছি কেন জড়াইছি এক্স্যাক্টলি এই অ্যান্সারটা হয়তো আমি নিজেও নিজেকে দিতে পারবো না। এটা টোটালি আমার মনে হয় গড গিফটেড একটা ব্যাপার, উপরওয়ালা থেকে এসে পড়ছে আর কি আমার ভিতরে। তো এর আগে আমার ফ্রেন্ড সার্কেল ছিল, অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, টুকটাক আমার ফ্রেন্ডের সাথে ভালোই আমি মিশতাম, চলাফেরা করতাম, বাট ওই রকম পর্যায়ে সিরিয়াসনেস পর্যায়ে কখনো যাওয়া হয়নি। তো গুরু আমি বলতে চাচ্ছি যে আমার যে রিলেশনটা শুরু হলো সেটা হচ্ছে আমার কলিগের সাথে, তার নাম হচ্ছে রফিকুল ইসলাম সুষময়, নিকনেম হচ্ছে সুষময়। তো তাকে না গুরু এক জায়গায় জব করতে গেলে খুব বেশি সবার সাথে মানে সবার মাঝেও ফ্রেন্ডের মধ্যে একটা বেস্ট ফ্রেন্ড হয়ে যাওয়া বা কাউকে খুব বেশি ভালো লাগা, কারো কোম্পানি, কারো সঙ্গ, কারোর সাথে কথা বলা, ব্রেক টাইমে যাওয়া আসা, একসাথে আসলাম অফিসে, একসাথে অফিস লিভ করলাম, কোথাও হ্যাং আউট করতে গেলাম, এইভাবে মানে ওর সাথে আমার সক্ষমতাটা আস্তে আস্তে মানে বাড়তে শুরু করলো। আমাদের একটা 6-7 জনের একটা সার্কেল ছিল তখন, আমি 2012 সালের কথা বলছি গুরু, 2012 সালে আমি আরঙ্গে উত্তর আউটলেটে জব করতাম, ঠিক আছে, তখনকার কথা বলছি গুরু। তো আস্তে আস্তে এভাবে তার সাথে আমার ফ্রেন্ডশিপটা রানিং হলো, বাট যখন সে আমাকে প্রপোজ করলো বা যখন ফিল করলাম যে ইয়েস ইটস লাভ, ওই জিনিসটা একটু ডিফারেন্টই ছিল ওই কাহিনীটা গুরু। সেটা হচ্ছে 2012 সালের রোজার ঘটনা, রোজার দিকে সে আমাকে প্রপোজ করেছিল, রোজার দিকে আমাদের লাভ স্টোরিটা মানে শুরু হয়েছিল তার সাথে আমার। সেটা হচ্ছে গুরু আমি কি একটু বলবো যে সে কিভাবে মানে আমাকে প্রপোজ করলো?
আমরা তো ওগুলো শোনার জন্য বসে আছি, আপনি এত কেন সময় নিচ্ছেন আর বারবার ধর গিলে তারপর বলার চেষ্টা করছেন?
ছোট করে একটু জানিয়ে দিচ্ছি। তো
না না, ওই ঘটনাগুলো একটু বড় করেই বলবেন, কান সবাই বড় করে খোলা রেখেছে আর কি, জি বলেন।
আচ্ছা, তো ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা এমনই ছিল, আপনি তুমি তুই কোনো কিছুরই মানে বালাই নাই, এতটাই ফ্রি ছিলাম।
সম্বন্ধে কোনো কিছুর বালাই না, এমনি রিলেশনশিপের ক্ষেত্রে কোনো কিছুর বালাই
মানে সম্বোধন,
শুধু সম্বোধনে
মানে ফ্রেন্ডের সাথে আনলিমিটেড মাস্তি করতাম ওর সাথে, শুধু আমি আর ও না, আমাদের সার্কেল ছিল 4-5টা ফ্রেন্ড ছিল আমরা একসাথে। তো এমন হতো যে ও মাঝে মাঝে একটা টাইম আমাকে কল দেওয়া শুরু করছে, রাতে কথা বলতাম টুকটাক, হ্যাঁ কেমন আছে, কি অবস্থা, বা আমার যদি কোনো কারণে মন খারাপ থাকতো, ডিপ্রেস থাকতাম বা কোনো কিছু নিয়ে টেন্স থাকতাম, ও ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলছে, আমাকে ইজি করার ট্রাই করছে, হাসানোর ট্রাই করছে, আমাকে নিয়ে মানে আমার ইমোশন গুলা দূর করার ট্রাই করতেছে, আমার মুড চেঞ্জ করা যেটা বলে। তো এমন হতে হতে গুরু যখন রোজার টাইম আসলো, তখন একদিন ও আমাকে বলছে আমি তোমাকে প্রপোজ করব। আমি বলি কি বলি এই ছেলে আমাকে প্রপোজ করবে, মাথা খারাপ নাকি? তারপর ও বলছে হ্যাঁ প্রপোজ করব, সিরিয়াসলি আমি তোমাকে প্রপোজ করব, আর চ্যালেঞ্জ
প্রপোজ করব, এটা নিয়ে চ্যালেঞ্জ।
হ্যাঁ, সে আমাকে প্রপোজ করবে জাস্ট ফানের মধ্যে, কথা একটা দুইটা তিনটা কথার মধ্যে মধ্যে আস্তে আস্তে, স্বর্ণা তুমি কি আমাকে লাইক করো? মানে কি লাইক তো করি, ফ্রেন্ড ফ্রেন্ডকে লাইক করবো না, এটা কোন কথা হলো? একটা টাইম ও এমন ভাবে বললো যে আমি তোমাকে প্রপোজ করবো, আমি তো ভাবলাম পুরাই ফান, মানে ফান ছাড়া আর কিছুই না। তো এর মধ্যে আমার আরেকটা ফ্রেন্ড ছিল, আরেকটা কলিগ ছিল, যে আমাকে লাইক করতো ওই টাইম ইন দ্য টাইম। তো ওর কথা যেটা হচ্ছে যে তো আমাকে বলছে বলো তোমাকে কি দিয়ে প্রপোজ করতে হবে, ওর ভার্সিটি ফ্রেন্ড কাছে ছিল, ওদের সাথে আড্ডা মাঠে, বলতেছে ফোনে, ওভার ফোনে আমি বাসায়, তখন আমাকে বলছে তোমাকে কি দিয়ে প্রপোজ করতে হবে। আমি বলছি আমাকে যে প্রপোজ করবে আমার ক্ষেত্রে প্রপোজের বিষয়টাকে আমি একটু স্পেশালি দেখব, আমার প্রপোজালটা একটু স্পেশাল হতে হবে, হাতে অবভিয়াসলি রোজ থাকতে হবে, চকলেট থাকতে হবে, রিং থাকতে হবে, অ্যান্ড অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট থাকতে হবে, আমাকে হাঁটু গেড়ে যদি আই লাভ ইউ বলে দেন গুড, ভেরি গুড, অসম লাগবে আমার কাছে। তো বলছে
ভুল করে হাঁটু গেড়ে বসেছিল, এমনও তো হতে পারে তার পোলিও ছিল দেখে হাঁটু গেড়ে বসা ছাড়া তার কোনো উপায় ছিল না, হতে পারে। আর ফুল ধর আরো ভালো ভালো ফুল ছিল তখন হাতের কাছে গোলাপ পাইছে তাই গোলাপ নিয়ে দাঁড়ায় গেছে, হতে পারে। But it makes already tradition. এটি আমার কমপ্লেইন্ট, why not যেন পেছনে হাত দিয়ে দাঁড়াবো, why not আমি ফুলের জায়গাতে আমি অন্য কিছু যে কোনো কিছু হতে পারে অন্য কিছু তাকে আমি ফুলের জায়গায় দাঁড়িয়ে
সব মেয়েরা আসলে চিন্তা করে যে আমাকে প্রপোজ করবে এক গুচ্ছ অন্তত পক্ষে 100টা লাল গোলাপ থাকবে আর হাঁটু গেড়ে পড়বে, আমি জানি না কেন।
এবং লাভ নিয়ে যারা মার্কেটিং করে বুঝছি, যারা গ্রিটিং কার্ড বানায় এই সেই বানায়, তারা আবার এই ধরনের ছবি সবসময় এক্সপোজ করে, তাই মানুষের কনসেপ্ট মাইন্ডে এটা কিন্তু বসে গেছে এই পিকচারটা।
জি জি, এগুলো কিছু হার্ট টাচ করার ব্যাপার থেকে।
আচ্ছা, হাঁটু গাড়তেই হবে, গোলাপ থাকতেই হবে, ঠিক আছে। আপনার গোলাপও দিলাম, রিং দিলাম, হাঁটু গাড়া একজন মানুষ দিলাম যার নাম সুষময়, তারপর বলেন।
তো সে তো পুরা ফানি মুডে, তার সাথে সেদিনও যেদিন এই প্রপোজের কথা সেদিনও আমি তার সাথে একসাথে অফিসে আসলাম, যেহেতু তার বাসা আমার বাসা একই রাস্তায়, তার বাসা অনেকটা আগে, তারপর আমার বাসা তারপর হচ্ছে উত্তর দিকে আমরা অফিসে আসলাম। ওভারঅল জাস্ট ফাইজলামি করতে করতে সারা রাস্তা আসলাম, রোজার দিন ছিল। তো আমি ওকে বলছি যখন ডিউটিতে ইন করলাম ও পিছনে গেট দিয়ে ইন করলাম, আমি সামনের গেট দিয়ে ইন করলাম, যেন কেউ বুঝতে না পারে বা যেন কেউ এটা নিয়ে কথা না বলায়। তো আমি সারাদিন দু চারবার ক্রস হয়েছে ওর সাথে, দেখি আমি মানে ওকে যতবার দেখছি আমার দম ফাটানো হাসি আসছে, এই ছেলে আমাকে প্রমোদ করবে, এই ছেলে আমাকে প্রমোদ করবে, কি বলে মানে আমি কিছু বলতে পারছি না, যতবার ক্রস হচ্ছে আমি জাস্ট হেসে চলে যাচ্ছি, ও কিছু একটা বলতেছে না। তা আমি লাস্ট বিকালের দিকে যখন আমরা সবাই মিলে আরবের মধ্যে আমরা যখন ইফতার করতাম, তার ঠিক আগে ইফতারের আগের টাইমে আমি বলছি যে কি ব্যাপার, দিন তো পার হয়ে গেল, তুমি প্রপোজ করলাম। তো বলছে হ্যাঁ করবো করবো, তোমাকে বলছি না আমি প্রপোজ করবো, অবভিয়াসলি করবো সন্ধ্যার পরে, ইফতারের পর। তো ইফতার যখন ওভারঅল ইফতার যখন শেষ হলো তখন সে জাস্ট কলা খেয়েছে, কলার একটা ছিলকা হাতে, কলার ছিলকা হাতে সে ফোর্থ ফ্লোরে আসছে, আমার ফোর্থ ফ্লোরে ডিউটি পাঞ্জাবি সাইডে, ওখানে আসছে। আমি বলি কি ব্যাপার আমার ইয়ে কোথায় প্রপোজ করবা, কি কি খবর, ভয় পাইলা নাকি, হারে গেলা নাকি, হ্যান ত্যান আমি এগুলো বলছি। পরেও বলছে কলার ছিলকাটা জাস্ট আমার সামনে ধরে,
trying something different, এটাই বলছিলাম আর কি, কলা ছিলকা।
আমি জাস্ট থ হয়ে গেছি, কি বলছে ওর চকলেট নিয়ে আসার কথা, রোজ নিয়ে আসার কথা, সেখানে কলা ছিলকা এনে, কলা ছিলকা এনে আশেপাশে মানুষজন যাচ্ছে, আমি না পাচ্ছি কিছু বলতে, না পাচ্ছি মানে হাসি থামাই রাখতে, কলা ছিলকা নিয়ে স্বর্ণ আই লাভ ইউ, হোয়াট কি হলো এটা, মানে কি যে একটা ফিলিংস ছিল বা কি যে একটা মোমেন্ট ছিল, বলুন, খুব হাস্যকর ছিল তখন, এখন মানে মনে করলে বা পেছনে ফ্লাশ ব্যাকে গেলে আমার হারিয়ে যায় আমি পুরো এই মোমেন্ট গুলা, টোটালি ডিফারেন্ট
আমার, অবশ্যই ডিফারেন্ট। এবং এরা হচ্ছে গেম চেঞ্জার, যারা অনুকরণ করে না, শেয়াল আলাদা ভাবে চিন্তা করেছে, এর মধ্যে দোষের কিছু নাই,
চিন্তা করেছে হ্যাঁ, যে এইটা দিয়ে তো কেউ কাউকে প্রপোজ করে না, আমি তোমাকে কলা ছিলকা দিয়ে প্রপোজ,
আমি এর ফার্স্ট টাইম শুনলাম গুরু, কলা ছিলকা দিয়ে প্রপোজ।
আচ্ছা, তারপর
তারপর আমি যে অ্যান্সারটা দিলাম সেটা শুনে ওর মুখটা এইটুকু হয়ে গেল। তা আমি বললাম আমার সে ফ্রেন্ডের কথা, যে আরেকটা ফ্রেন্ড আমাকে লাইক করতো, ও সকালবেলা আমাকে প্রপোজ করেছে, তো ও জাস্ট এমনি বলেছে, আপনাকে বলেছে, তা আমি যে আমি মনে করেছি ওইটাও ফান, আমি ওইটাও সিরিয়াসলি নিলে আমি টোটালি একটা ফানি মুডে, বাস ফ্রেন্ডের সাথে সারাক্ষণ এতই ফান করি এইগুলো যে সিরিয়াসলি নিব ওই মুডেই আমি নেই। কথা বলছিলাম পরে ও বলছে তুমি আমার অ্যান্সার দাও, আই লাভ ইউ, কলার ছিলকাটা নিবা নাকি নিবা না, এখন কিছু একটা অ্যান্সার দাও। তখন আমি বললাম যে দেখো তুমি যেই কাজটা তোমার করার কথা ছিল সন্ধ্যার দিকে করছো সেই কাজটা ওই ফ্রেন্ডের নাম বললাম যে ও সকালবেলা করছে, জানো এই কথাটা বললাম ওর মুখটা এতটুকু হয়ে গেছে, মানে মুখটা শুকিয়ে গেছে, আমি আর মানে ডিউটি থেকে বের হওয়ার আগে আর ওকে দেখলাম না, ও ফোর্থ ফ্লোরও আসলো না, আমার সাথে মিট করতেও আসলো না, ও স্টোর রুমে বসেছিল মন টোন খারাপ করে। তারপর যখন বাসে উঠলো আমি যে পাশের সিটে বসি এরকম, তো ও যখন দেখলাম যে অনেক ভিতরে যে বসে আছে মন টন খারাপ, অনেক খোঁচাচ্ছে এই কি হয়েছে, ঘুষাচ্ছি মারছি চিন্তা চিন্তি দিচ্ছি এই কি হয়েছে, কথা বলো তখন ও জাস্ট আমার দিক তাকাইলো, ওর চোখ গুলা এত মানে বড় বড় লাল লাল হয়ে গেছে, মনে হয়েছে এক্ষুনি সে ভালোভাবে কান্না করছে, ওই রকম একটা মানে চোখে এক্সপ্রেশন জাস্ট তাকাইছে। আমি বললাম তুমি কি সিরিয়াস, অনেকক্ষণ পর বললাম তুমি কি সিরিয়াস, পরে বললো তোমাকে মনে হয় আমি ফাইজাল আমি করতেছি, জাস্ট ওই হয় তাকে বললো। পরে আমার অটোমেটিকলি আমি কাঁদতেছিলাম, এক সাইড দিয়ে কাঁদতেছি আরেক সাইড দিয়ে আমি হাসছি, ও আমাকে সিরিয়াসলি প্রপোজ করছে, আমি কাঁদবো না হাসবো, আমি মিক্স হয়ে গেছে আমার।
আমরা তো মিক্সড ভিজুয়ালাইজ করতে তো কষ্ট হচ্ছে, একদিকে কান্না একদিকে যদি হাসতে থাকে তাহলে কেমন দেখাবে আর কি। পরে তারপর হ্যাঁ
তো জাস্ট কান কাঁদতে কাঁদতে আমি যখন ওভারঅল অনেক কাছাকাছি চলে আসলাম বাসার, তখন আমি ওকে বললাম যে জানো আমার ভাগ্যটাই এমন, আমি যে জিনিসটার জন্য খুব বেশি ওয়েট করি সে জিনিসটা আমার কাছে এমন ভাবে আসে যেটা আমি খুব ভালোভাবে এনজয় করতে পারি না আবার ফেলেও দিতে পারি না, এমন একটা সিচুয়েশন আসে। তো এটা বলে আমি বাস থেকে নেমে গেলাম, তো বাস থেকে নামার আগ পর্যন্ত ও আমার হাতটা ধরেছিল, ও বললো আজকের দিনটার জন্য পারমিট করো আমি তোমার হাতটা ধরে থাকি। কেন ধরবা, কজ তোমাকে তো ওই ফ্রেন্ডটা প্রপোজ করছে, তো তুমিও অবভিয়াসলি রান করছো রিলেশনে, তো সামনের দিন থেকে যদি তোমার হাতটা ধরার কোনো চান্স না আসে, এটাই যদি লাস্ট হয় রিলেশন লাস্ট হয়, তো এই চান্সটা আমি মিস করতে চাই না। তো ওভার উত্তরার সাইড থেকে কলেজ যেটা আমার বাসা আসা পর্যন্ত সে অ্যাবাউট 15 মিনিটের বেশি আমার ডান হাতটা খুব শক্ত করে চেপে ধরে আছে। তো আমি যখন নামবো তখন আমি জাস্ট ওর দিক তাকাইলাম, তখন ও বলছে যে তোমার মধ্যে মিক্সড একটা এক্সপ্রেশন, তোমার চোখে হাসিও আছে আবার কান্নার জলও আছে, আমার দেখে খুব ভালো লাগছে। আবার বললো লাভ ইউ, আমি তোমাকে আসলে অনেক বেশি লাইক করি, এটা তো কিছু একটা কথা বললো। তারপর যাই হোক আমি বাস থেকে নামলাম, নেমে আমি সমানে কাঁদতেছি, এটা কি হইলো, আমার ওই ফ্রেন্ড আমাকে প্রপোজ করলো, ও করলো, আমিও ভাবলাম এটা সিরিয়াস না ফানি, মানে সবকিছু এমন এলোমেলো হয়ে গেছে আমি কিছু ডিসাইড করতে পারতেছি না। আর ওই ফ্রেন্ডটা যদি সত্যিকার সত্যি সত্যি বা সিরিয়াসলি নিয়েই থাকে, তো ওই ফ্রেন্ডটার গুরু আমি এগুলো নিয়ে খুব টেন্স ছিলাম যে ওকে আমি কি বলবো, সুষময়কেই আমি কি বলবো, সুষময় এত কাছে ছিল, আমি ওকে জাস্ট বললাম যে তুমি আমার এত কাছে ছিল, তুমি একবার আমাকে বলতে পারলে না যে সিরিয়াসলি দ্যাট ইউ,
সবকিছু মিলিয়ে তখন কনফিউজ,
তখন ও বলছে যে ভয় বলিনি যদি তুমি মানা করে দাও। তো বাস এই গেলাম, অনেক কান্নাকাটি হলো, ফোন ফোন হলো, ফোনে কনফারেন্স হলো ওই ফ্রেন্ডের সাথে, সুষময়ের সাথে, আমার সাথে অনেক কথাবার্তা হলো। কথাবার্তার পরে আমি তো মানে কথা কিছু বললামই না, আমি অঝরে কেঁদে যাচ্ছি, আমি কি করবো, আমি কিছু বুঝতেছি না, আমরা সবাই এত বেস্ট ফ্রেন্ড, এর মধ্যে দিয়ে এটা কি হইলো, আমি আমার ফ্রেন্ডকে হারাই ফেলবো নাকি, আমি কি করব, ও মানে এতদিন এটা আমাকে কেন বললো না, এটা আমার জিদ হচ্ছে। তারপর ধরো লাস্ট শেষ রাতের দিকে কথা বলতে বলতে, ওভারঅল সেদিন সারা রাতে আমাদের কথা হয়েছে, শেষ রাতের দিকে কথা বলতে বলতে ও আমাকে খুব সুন্দর করে ফোনে প্রপোজ করবো, লাভ ইউ বললো। ও কথাগুলো এমন ছিল গুরু, এখন আমার কানে বাজে, যে স্বর্ণা আগামীকালে সকালে সকালে প্রথম সূর্যের আলোটা তোমার জন্য, বৃষ্টির ফোঁটাগুলো তোমার জন্য, চাঁদের আলো তোমার জন্য, আমরা দুজন মিলে খুব ভালো একটা লাইফ লিড করব, খুব ভালো একটা ওয়ার্ল্ড তোমাকে আমি গিফট করব, যেটার কোনায় কোনায় ভালোবাসা থাকবে, ভালোবাসার ছোঁয়া থাকবে, তুমি আমি থাকব, আমরা অনেক ভালো থাকব, জাস্ট এমন কিছু কথা বলে। আর ও বললো বিলিভ মি, কখনো তোমাকে হার্ট করব না, কখনো তোমার সাথে বেইমানি করব না, একটু বিলিভ করো, ভয়া পড়ো না, বোঝালো, ইজি করলো আমাকে। দেন আমিও বললাম যে আমি ওকে লাস্টের দিকে আই লাভ ইউ বললাম। কোইনসিডেন্সলি গুরু, এই গানটা ওর খুব বেশি ফেভারিট ছিল, ওর আমার দুইজনের, ও মাঝে মাঝে গিটারে এই গানটা
শুনতো। কোইনসিডেন্ট না, আমার মানুষ কেন যে তোমার তো স্টাডি করতে করতে এখন ডক্টর হতে চলে আসছে। কারণ আমরা অনুভূতিকে মানুষের অনেক বেশি পাত্তা দিই, আমরা নিজেরাও চাই যে আমাদের অনুভূতি জিয়ে থাকুক, আমরা এটাও চাই যে মানুষের অনুভূতি সামনের দিকে আসুক, কারণ অনুভূতি একমাত্র কম্পোনেন্ট যা মানুষের সাথে পশুকে ডিফারেন্স তৈরি করে দেয়। এবং ওই ছেলেটির কথাগুলো আমারও কানে আসলে বাজছে, যে পৃথিবীতে যত বৃষ্টির ফোঁটা আছে সব তোমার জন্য স্বর্ণা, জ্যোৎস্না স্নাত যত রাত আসে পৃথিবীতে সবই তোমার জন্য, শান্ত সেই নদী তাও তোমার জন্য, আঁকা বাঁকা মেঠো পথ সেটাও তোমার জন্য, উন্মুক্ত আকাশ সেটাও তোমার জন্য, বিস্তীর্ণ সমুদ্র সব তোমার জন্য, পৃথিবীর সমস্ত ভালোবাসা সব তোমার জন্য, এক বুক পৃথিবী তোমাকে উপহার দিব, যে পৃথিবীর দারুণ এক পৃথিবীতে তোমাকে আমি স্বাগতম জানাবো, যে পৃথিবীটা ভরেই থাকবে কানায় কানায় ভালোবাসায়। আমরা বিশ্বাস করি যখন কেউ ভালোবাসার মধ্যে প্রবেশ করে তখন সত্যিকার অর্থে মনের মধ্যে এরকমই পবিত্রতা বিরাজ করে, কিন্তু মানুষ কেন জানি পথ পরিক্রমায় সেই ভালোবাসায় আস্তে আস্তে অন্য রূপে কলুষিত হয়ে ধরা দেয় অনেক সময়।
তুমি রাত্রি হলে হব নীরবতা, তুমি দুঃখ পেলে হব তারি দেখা, তুমি প্রকৃতি হব তারি ছবি, তুমি কবিতা হলে হব তার কবি, তুমি নকশি কথা হলে হব কারণে, তুমি দিবান হলে হয়ে যাব আমি পে, তুমি নকশি কথা হলে হব কারণে, নরে না নরে না নরে না na 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 na
আমরা কথা বলছিলাম সুষমা এবং স্বর্ণার, সুষমা এবং স্বর্ণার অন্যরকম এক পৃথিবীকে নিয়ে, যে পৃথিবীতে পরিপূর্ণভাবে ভালোবাসায় ভরা, যে পৃথিবীতে আগমন ঘটলো স্বর্ণার। তারপর থেকে
গুরু, তারপর থেকে জাস্ট রানিং ওর সাথে আমার প্রতিদিন এমনিতেও দেখা হচ্ছে, এখন আর একটু বেশি টাইম নিয়ে দেখা হচ্ছে। দেখা গেছে যে ও সঠিক টাইমে অনেক আগে, এক ঘন্টা দুই ঘন্টা আগে এসে আমার এলাকার সাইডে এসে দাঁড়িয়ে থাকতো, কখন আমি আসবো, একসাথে বাসে করে যাব, বা কখন দুজন একটু আলাদা করে কথা বলবো, একটু রেস্টুরেন্টে গিয়ে বসবো, লাইক দ্যাট। আর সারাদিন তো একসাথে একই জায়গায় ডিউটি, ও হয়তো গ্রাউন্ড ফ্লোরে ডিউটি করছে, আমি ফোর্থ ফ্লোরে ডিউটি করছি। আবার ফোর্থ ফ্লোরে দেখা গিয়েছে যে একটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে ফোর্থ ফ্লোরে হচ্ছে ছেলেদের ওয়াশরুম, বারবার ওয়াশরুমে আসার কথা বলে বারবারই ফোর্থ ফ্লোরে চলে আসতো। আর আমি যেখানে দাঁড়িয়ে থাকতাম সেখানে একদম সামনে হচ্ছে লিফট, আমার চোখটা অলওয়েজ লিফটের দিকে থাকতো যে ও কখন আসবে, ও কখন আসবে, এইরকম সারাক্ষণ টি ব্রেকে গেলে একসাথে যেখানেই যাই যাই করি, দুজন একসাথে কোথাও মজা করছি, মাস্তি করছি, ফ্রেন্ড মিলে হ্যাং আউট করতে গেছি, সেখানেও একসাথে অ্যাজ ইউজুয়াল এমন ভাবে চলছে, রাতে ফোনে কথা বলা, মানে সারাদিন ডিউটি করে বাসায় যাওয়া, একসাথে ডিনার করে আবার কথা বলতে শুরু করা, আবার ফজরের আজান পর্যন্ত কন্টিনিউ করা। খুব টাচে কিছু মোমেন্ট গিয়েছে, খুব মানে ইমোশনাল বা খুব সুইট কিছু মোমেন্ট আমরা পার করেছি, এগুলো আসলে এক্সপ্লেইন কিভাবে করবো আর জন্য। তো গুরু, এরপর থেকে যেটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে যে আমাকে প্রপোজ করার ওয়ান মান্থের মাথায় সে মানে বিয়ের জন্য বলা শুরু করলো, সে আমাকে বিয়ে করবে, আমাকে ছাড়া তার চলবে না, আমাকে লাইফ লিড করার জন্য আমাকে দরকার, বা আমাকে ছাড়ার কোনো চান্স রাখতে চায় না, এমন টাইপের কথাবার্তা। এর মাঝে তার ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, তার ভার্সিটির ফ্রেন্ডের সাথে, তার কাজিনদের সাথে আস্তে আস্তে পরিচয় করাচ্ছে, বা সবাইকে ওভাবে ফ্ল্যাশ করছে না, বলছে না, কিন্তু আমাকে জাস্ট একটু টাচ দিয়ে রাখছে, দেখো এটা আমার এই হয়, এটা আমার ওই হয়, ওর টিচারের কাছে নিয়ে যাচ্ছে, এরকম জাস্ট পরিচয়, যেন আমি ওর উপর বিলিভ করি, বিলিভটা না হারাই। তারপর একটা টাইম সে আমার জন্য বাসা থেকে প্রপোজাল দেখা শুরু করে, আমিও বলি যে আব্বু যে এত সিক, আব্বু চাচ্ছে, আব্বুর খুব ইচ্ছা ছিল যে খুব ভালো একটা ছেলের হাতে আমাকে তুলে দিবে, যতটুকু আর্নিং সোর্স থাক, ছেলেটা মোট কথা মেইন কথা হচ্ছে অনেস্ট থাকতে হবে, আমাকে ভালো রাখবে, এতটুকুই আব্বু চাওয়া ছিল। আর আব্বু মানে খুবই টেন্স ছিল ওই ব্যাপারটা নিয়ে যে আব্বু থাকবে না, আব্বু যদি না থাকে, আমার একটা ভাই নেই, তো শক্ত করে ওভাবে দেখবে কে, আমাকে বিশেষ করে দেখবে কে। আমার বড় বোনের তো বিয়ে হয়ে গিয়েছে অনেক আগেই, তো ওর দুটো বেবিও আছে, ও তো ওয়েল সেটেল, তো আমাকে নিয়ে টেন্স যে আমি কিভাবে থাকবো বা আমি কার কাছে থাকবো, আমাকে একটু সেটেলমেন্টে আব্বু দেখে যেতে চাচ্ছে। সেভাবে আব্বু প্রপোজাল দেখা শুরু করলো, আমিও ওকে বললাম যে দেখো আমার আমার জন্য এদিক ওদিক থেকে কথাবার্তা আসছে, তো তখনই ও খুব মানে উদগ্রীব হয়ে গেল বিয়ের জন্য, যে চলো তাহলে বিয়ে করে ফেলি। তো আমি তো ফার্স্টে রাজি না, না আমি এইভাবে আব্বু আম্মুকে ছাড়া এইভাবে একা একা তো বিয়ে করতে পারবো না। তারপরে অনেক বোঝানো, যত রকম ব্রেইন ওয়াশ আছে এভরিথিং, যে আমরা তো এক হয়ে গেছি, তুমি তো আমাকে হাজবেন্ড হিসেবে মেনেই নিছো, মন থেকে মানছো না, বলো আমি তোমার লাইফ পার্টনার না, বলো বা আমরা একসাথে লাইফ লিড করবো না, জীবন সাথী না, এইগুলো বলে বলে হ্যাঁ আমি তোমাকে মন থেকে মানছি, তোমার সাথে আমি লাইফ লিড করতে চাই, আমার কোনো সেকেন্ড চয়েস নাই। তো সেই অর্থে সে বলছে যে যেহেতু মনের মিলন হচ্ছে সবচেয়ে বড় মিলন, কাগজপত্র হচ্ছে পরের কথা, তো যেহেতু মন থেকে তুমি আমাকে টেক করছো, আমি তোমাকে টেক করছি, তো একটা পেপারে সাইন করতে সমস্যা কি। ও কথাগুলো ছিল এরকম যে ঠিক আছে চলো একটা ডকুমেন্ট রাখি, যে তোমাকে হারানোর যেন কোনো চান্স না থাকে, আমরা বিয়ে করে নেই। তো ওভারঅল ফার্স্ট দিকে আমি রাজি ছিলাম না, পরে ওর ফোর্সে ও মানে এমন ভাবে বলতো, আর একটা টাইম আমি ওর প্রতি এত বেশি ঝুঁকে গিয়েছি জাস্ট লাইক শ্যাডোর মতো আমার কাছে কাছে থাকতো 24 ঘন্টা, জাস্ট ঘুমানো ছাড়া, ঘুমানোর টাইমটা ছাড়া আমরা অলমোস্ট একসাথে থাকতাম, একসাথে অ্যাটাচমেন্ট থাকতাম, এত বেশি অ্যাটাচমেন্ট ছিল, তো এত বেশি ঝুঁকে গিয়েছিলাম। তো ফাইনালি গুরু আমরা সেপ্টেম্বর 1, 2012 সেদিন আমাদের নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে হয়। তারপর গুরু আমরা নোটারি পাবলিকে ও সবকিছু অ্যারেঞ্জমেন্ট করলো, বিয়ে করতে হবে, ওর খুব প্রেশারে, ওর কথা মানে ওর এমন ভাবে বলতো আমি না রেখে পারতাম না, ও কোনো কথা আমি ফেলে দিতে পারতাম না। তো বিয়ে করা সাইন করতে হলো একটা পেপারে, জাস্ট আমি জাস্ট এতটুকু বিয়ে বলতে এতটুকু বুঝেছি যে একটা পেপার রেডি করা হয়েছে যার মধ্যে সামথিং ও আমি হাজব্যান্ড ওয়াইফ এই ধরনের কিছু লেখা আছে, একটা অ্যামাউন্ট দেওয়া আছে কাবিল নামার, ও আমাকে টেক করতেছে, আমি ওকে টেক করতেছি, জাস্ট এতটুকু আমাকে বল তুমি সাইন করো, সাক্ষী লাগবে, ওর ফ্রেন্ডরা আছে, আমার ফ্রেন্ডরা আছে, সাক্ষী হলো, এভাবে রানিং হতে থাকছে। তো এই ব্যাপারটা সম্পূর্ণ সবার কাছ থেকে হাই, জাস্ট ও আমি জানি, হাতে গোনা কয়েকটা ফ্রেন্ড জানে, এভাবে আমরা মানে চলছে। আমরা ডিউটি করছি, এদিক দিয়ে রোজার ঈদ গেল, রোজার ঈদ গেল, আমরা ডিউটি করছি অ্যাজ ইউজুয়াল। তারপরে ও আবার বলল যে বিয়ে করেছি, এখন তো হানিমুনে যেতে হবে, আমার ইচ্ছা হানিমুন করতেই হবে। কারণ বলছি যে এখনই কেন হানিমুনের দরকার, আমরা আরো পরে করি, সবকিছু গুছাই নিয়ে আমরা পরে করি। আমি ওকে বলতে চাচ্ছি আর ও মানে যত প্রকার আমাকে ব্রেন ওয়াশ করা দরকার, যত প্রকার বলা দরকার, যেভাবে যেভাবে আমাকে বোঝানো দরকার, কনভিন্স করে হাত পায়ে ধরে মানে আমাকে হানিমুনের জন্য রাজি করালো। তো শেষ মুহূর্তে আমারও তো অনেক ইচ্ছা ছিল, আমার যে ইচ্ছা ছিল না তা না, তারপরও আমাদের দুজনের ইচ্ছা আমরা গেলাম। সেপ্টেম্বরের লাস্টের দিকেই আমরা হানিমুনে গেলাম সিলেটের জাফলং। তো এটা ছিল আব্বু আম্মু ছাড়া আমার লাইফে ফার্স্ট জার্নি, আব্বু আম্মু ছাড়া আমি কোথাও গিয়েছি ওর সাথে, এটা হচ্ছে আমার ফার্স্ট জার্নি। তোবারও আমরা ট্রেন জার্নি করলাম, যে পৌঁছালাম সিলেটে মাজারের কাছে, হোটেলে স্টে করা হলো। তারপর গুরু সকালবেলা আমরা ও বলল যে আমরা তো বাবা মার দোয়া নেই নাই, তো শাহজালালের মাজারে যাওয়াটা আমাদের জন্য খুব বেশি জরুরি। আমরা শাহজালালের মাজারে গেলাম, শাহপরানের মাজারে গেলাম, তারপর আমরা জাফলং গেলাম, ওখানে খুব ঘোরাঘুরি, অনেক মজা করলাম, আনলিমিটেড মাস্তি করলাম, খুব মানে টাচি কিছু মোমেন্ট, আর এত সুইট মোমেন্ট গুলো কেটেছে গুরু, আমি হয়তো বলে এক্সপ্লেইন করতে পারবো না, এত টাচি কিছু মোমেন্ট গিয়েছে আমাদের মাঝে, সেটা সৃষ্টিকর্তা জানে, ও জানে আর আমি জানি। জাস্ট এতটুকুই বলবো যে এত ডিপ আর এত ইমোশনাল ছিলাম, এত পাগল ছিলাম দুজন দুজনের জন্য, এক হাত দিয়ে তালি বাজানো, দুই সাইড থেকেই পাগল প্রায় ভাবটা এত বেশি ছিল গুরু। তো ওভারঅল আমরা ঘোরাফেরা করলাম সারাদিন জাফলং এ, ওভারঅল আমরা 2 দিন ছিলাম, 2 দিন ছিলাম গুরু। তারপর আমরা আবার ঢাকায় ব্যাক করি। তো ব্যাক করার সময় আমাকে খুব শক্ত করে ধরে রাখছে।
টাচি মুহূর্তগুলো কি ছিল? তাতে কি কোনো
যে স্মরণীয় বা খুব বেশি মজা করেছি, খুব বেশি ভালো লেগেছে ওই মুহূর্ত গুলো হচ্ছে যখন জাফরমে আমরা নামলাম, পানির মধ্যেও আমাকে এইভাবে ধরে চুবাইছে, তো আমি অনেক লাফালাফি করছি, ও অনেক লাফালাফি করেছে, এইরকম চারপাশে এনভায়রনমেন্টটা একটু ডিফারেন্ট ছিল, আমরা যান্ত্রিকতার মধ্যে থাকি ঢাকা শহরে।
আচ্ছা আচ্ছা, মানে
ওখান থেকে
ঢাকার যে যান্ত্রিকতা, জ্যাম নাই, প্রকৃতি খুব ভালো, পানিটা ডুব মারতে পারছি এবং পানিটা খুব পরিষ্কার, এই কারণে ভালো লাগা, অন্য কিছু না?
হ্যাঁ অবভিয়াসলি অন্য কিছু ওর সাথে আছে,
ওর সাথে আছে সেটা। হ্যাঁ
তো সারাক্ষণ আমাকে নিয়ে তারপর দুজনের মধ্যে অনেক কথোপকথন হচ্ছে যা আগে কখনো হয়নি, কারোর সাথেই হয়ে ওঠে নাই। তো
কি ধরনের কথোপকথন, যদি একদম আনসেন্সার্ড হয় তাহলে শুনবো না,
আমাকে বিলিভ করবা, আমার উপর সম্পূর্ণ বিলিভ রাখবা, কখনো বিলিভ হারাবা না, তোমার কিছু হলে যে দেখার জন্য সবার আগে আমি আছি।
সোনাই প্রেমের এই মুহূর্ত গুলো আসলে কেমন, যেমন একদিন বিনা কারণে ঘুম থেকে উঠার পরে কেমন যেন ভালো লাগে কাজ করে অটোমেটিক্যালি, প্রেমের ব্যাপারটা কি এমন যে যে জায়গাতে যাচ্ছি যাই করছি কোনো কারণ ছাড়া ভালো লাগতেছে, এরকম কিছু?
মানে পানিটা একটু অন্যরকম মনে হচ্ছে,
পানি তো পানি, হাইড্রোজেন আর অক্সিজেনের মিক্সিং, তখন কি মনে হচ্ছে এর সাথে আরো কিছু যোগ হয়ে গেছে?
মনে হচ্ছে যে দুনিয়াতে হয়তো কিছুক্ষণের জন্য জান্নাতের একটা সুখ পাচ্ছি।
হ্যাঁ দুনিয়াতেই কিছু সময়ের জন্য জান্নাতের, মানে জান্নাতের জানালা হয়তো কেউ খুলে দিয়েছে, বাতাস এখানে এসে লাগছে,
সত্যি সত্যি সেরকম একটা ফ্লেভার পাচ্ছি, মনে হচ্ছে যে আসলে
জিন্দগি তেরি সুলফে কি নরম ছাও মে গুজারনে পাতি, ইয়ে হো ভি সকতি থি মগর ইয়ে হো না সকা, তু নহি তেরি গম নহি তেরি জুস্ত জু ভি নহি, গজর রহি ইয়ে জিন্দগি মেরি ইনি অন্ধর মে কহি খো না জায়ে, হে মেরি হম নফর মগর ইহি কভি কভি মেরে দিল মে খায়াল আতা হায়। তারপর
চিন্তা করি নাই যে আসলে গুরু এতে সময়ের সাথে বসে বা চোখে চোখে কেমন কিছু বলবো, বা আসলে গুরুকে একবার দেখবো, বা গুরু যেই কণ্ঠ শুনে মানুষ এত ভক্ত, এত মানুষের টান, প্রাণের টান তৈরি হয়েছে, যে ভয়েসটা শুনে সে ভয়েসটা আমি এত কাছ থেকে শুনতে পারবো, এটাও আমার জন্য লাইফে অনেক বড় একটা মোমেন্ট।
সুষমার পক্ষ থেকে আরেকটা, খঞ্জর সে করো বাত না তলোয়ার সে পুছো, মে কতলে হওয়া কেসে মেরে সরনা সে পুছো, অনেকদিন প্রেমের মাঝখানে আমরা টৈটম্ব, আমি দর্শক আর আমার চোখ দিয়ে দেখতেছেন
বেশি ইচ্ছা ছিল, ইভেন ওর আর আমার অনেক প্ল্যানও ছিল যে আমরা দুজন একসাথে বসে আমাদের স্টোরিটা শেয়ার করব, আমরা অনেকবার বলেছিও একজনের সাথে ডিসকাসও করেছি যে দুজন মিলে ওর খুব ইচ্ছা যে প্রোগ্রামে এসে শেয়ার করবে, বা এরকম রিয়েলিটি যে লাইভ যে প্রোগ্রাম গুলো
হয়
ওর খুব ভালো লাগে শুনতে, তো আনফর্চুনেটলি আমি একটা কথা বলছি,
get मजबूरी कैसी मजबूरी मैंने नजरों से तुझे छू लिया
दृष्टि देखा कुछ स्पर्श कर रहा है
तेरी खुशबू
कखनो तोर गायर गंध
तेरी बातें
कखनो तोर कथा बोला
मांगे ये जहां
हाय ना चाहते जन गोटा पृथ्वी पे गए थे हम তুই অন্তরস্য আলো তুই সারা জীবনের আমার দৌলত আমি কিছু জানতে চাই না শুধু একটা জিনিস জানতে চাই তুজমে রব দিখতা হে ওয়াও একদম জাফরঙ্গে ভালোবাসে মাখামাখি তারপর
আমাদের গুরু চাওয়াগুলো এমনই ছিল
গুরু তো বাদ দাও শুধু তুমি আসুস ময়
সিম্পল সিম্পল ব্যাপার নিয়ে দুজনে খুব হ্যাপি থাকার ট্রাই করতাম দুজন দুজনের মাঝে ডুবে যাওয়ার ট্রাই করতাম
ডুবে গেছে যে চোখে পানি এতে ভালোবাসার ভালোবাসার পানি মনে হয় আনন্দের আতিশয্যে যেটা ভালো লাগা স্টার্টিং এ যেটা ছিল সেটা কষ্টের এখন কিন্তু আনন্দের আতিশয্যে চোখে পানি রাইট রাইট
শর্মা হ্যাঁ
হ্যাঁ এবং আমি দোয়া করছি এখান থেকে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন ভালোবাসার আমি সব যেভাবে আপনারা কাঁদতে থাকুন চোখ দিয়ে পানি শুধু গড়িয়ে পড়ুক শুধুই ভালোবাসার টানে ভালোবাসার মাখামাখিতে ভালোবাসাতে স্নান করুন ভালোবাসার চরম তৃপ্তি যখন নিতে যান না আপনারা হানিমুনে সেটা যেন এমন না হয় যেন কোনো একটা ইন্টেনশন থেকে আপনারা ভালোবাসার চরম তৃপ্তি নিতে যাচ্ছেন রাদার এমন হোক পরস্পরকে এত ভালোবাসেন এত ট্রাস্ট করেন এত মহব্বত করেন এত স্নেহ করেন সেই স্নেহটা করতে করতে ওই জায়গাতে চলে যান এটা দারুণ হবে অন্যরকম হবে এটা ক্যারিশমার মতো মনে হবে তখন ওইটা যখন অবগাহন করে ফিরে আসবেন না তখন মনে হবে যে গোটা পৃথিবী সত্যি আপনি পেয়ে গেছেন ব্যাকগ্রাউন্ডে যে কথাগুলো বাদছে অনেকটা এরকম কিন্তু কখনোই আমার মনে হয় যে ওই ইন্টেন্স থেকে ভালোবাসা আতিশয্যকে স্পর্শ করতে যায় না যে আজকে আমরা ওইটাকে স্পর্শ করব এটা ঠিক না রাদার পরস্পরকে প্রচন্ড স্নেহ করব অনেক ভালোবাসব আমাদের মহব্বতটা কাছ থেকে দেখব এই করতে করতে ওই পৃথিবীতে চলে যান ভালোবাসার চরম তৃপ্তিতে স্পর্শ করে আসেন তাহলে দেখবেন ভালোবাসা সত্যি কত বেশি মিরাকলই খা আপনার সামনে উপস্থাপন হবে উপস্থাপিত হবে
তিনি বলেছেন নাজমুল হোসেন নোমান তিনি বলেছেন আপু সত্যিকারের লাভ এমনই হয় অসাম আরো আছেন আমাদের সঙ্গে অরিন্দম হালদার আবির তিনি বলেছেন গল্পটা নাই হবে হারিয়ে যাওয়া ইমন তিনি বলেছেন জটিল প্রেম আসলে এই প্রেমটা কিন্তু জটিল আর এই মুহূর্তে আমরা যে অবস্থায় আছি একদম জটিল একটি অবস্থা মাহফুজুর রহমান আছেন তিনি বলেছেন স্বর্ণা আপু তোমার প্রেমটা দারুণ প্রেমটা আসলে দারুণ আর এই মুহূর্তে স্বর্ণার চোখে মুখে যে ভালোবাসাটা এটা যারা দেখছেন না এই মুহূর্তে আমি এবং গুলো দেখতে পাচ্ছি এটা আসলে অসাধারণ অসাধারণ আর বন্ধু অবশ্যই কিন্তু আপনি আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে হুইচ ইস www.facebook.com/ঢাকা FM 90.4 এ আপনি অবশ্যই ভিজিট করবেন সেখানে আমাদের আজকে অতিথি বন্ধু স্বর্ণার ছবি আপলোড করা হয়েছে
This track was downloaded from FusionBD.com.
ফিরে আসছি আমরা জাফলং থেকে তারপর
গুরু এখানে আমি অ্যাড করতে যাচ্ছিলাম যে ওই সব মোমেন্টে ওর চেয়ারে আমি যে মানে স্যাটিসফ্যাকশন দেখেছি যে হ্যাপিনেসটা দেখেছি আমার চোখে এখনো ভাসে ও এত হ্যাপি ছিল আমি এত হ্যাপি ছিলাম হয়তো খুব ছোট ছোট বিষয় নিয়ে আমরা খুব বেশি পরিমাণ সুখী হওয়ার ট্রাই করেছিলাম গুরু আর ও খুব সাপোর্টেড ছিল তখন আমার জন্য খুব বেশি সাপোর্টেড খুব বেশি কেয়ারিং অনেক বেশি আগলে রাখা আমার মনে হতো যে আব্বুর পরে এই সেকেন্ড একটা পারসন এত বেশি আগলে রাখছে আমাকে ও আমাকে বলতো তোমাকে মানে তুমি তো দেখতে একটু চড়াই পাখির মতো তোমাকে তো আমি পাখি বাচ্চার মতো আগলায় রাখতে চাই সারা ওকে এই কথাগুলো বলতো সবসময় যে পাখির বাচ্চা যেমন মানুষ হাতের উপরে তুলে পালে সেই রকম মানে টেক কেয়ার করতে চায় আমাকে কখনো নিচে রাখতে চায় না কখনো কষ্ট দিতে চায় না কথাগুলো তখন এমনই ছিল কর্তব্যও আমরা ওখান থেকে ফিরলাম। ফেরার পরে অনেক মজা করে, অনেক আমাদের সুইট মোমেন্ট, অনেক কিছু নিয়ে, অনেক স্মৃতি, অনেক কিছু নিয়ে আমরা ফিরলাম। অনেক হ্যাপি দুজন, সেই রকম হ্যাপি যে আমরা কি জানি মানে ওয়ার্ল্ড জয় করে ফেলছি, একটা বিশ্ব জয়ের একটা ভাব থাকে না মনের মধ্যে কখনো কখনো, ওই রকম দুজনের মধ্যে এত খুশি দুজন। ফিরলাম আবার, ফিরে অ্যাজ ইউজুয়াল ডিউটি সবার সামনে। হ্যাঁ, সবাই এতদিনে বুঝে ফেলেছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সামথিং হ্যাপেনিং উইথ সুষমা অ্যান্ড মি, তো সবাই জানছে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমরা হাজব্যান্ড ওয়াইফ আছি, আমরা এটা নিজেরা জানি। আমার একটা অবস্থা তো রান করছে সবকিছু আগের মতোই, অ্যাটাচমেন্ট থাকা, সারাক্ষণ চোখের সামনে সামনে থাকা, মানে চা খেতে যাও তোমার সাথে, ফুচকা খাও তোমার সাথে, মানে ডিউটি করো, সকাল সন্ধ্যা ওর চেহারা দেখা, রাতে ওর কথা শুনে ঘুমানো, ঘুমের আগে গুড নাইট, ঘুম থেকে উঠলে গুড মর্নিং মেসেজ, কতগুলো খুব বেশি কিছু মানে অনেক বড় কিছু না বা অনেক বড় কোনো কাজ না, তারপরে এগুলোর মধ্যে একটা ছোট ছোট কাজের মধ্যে অনেক বড় কিছু মিনিং থেকে যায়। তো এভাবেই চলছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি এখন সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিক্যাল, যে ফ্যামিলিক্যাল ভাবে যে আমাদের ম্যাচ আপ হলো, আমাদের বিয়ে হলো 2013 সালে ফেব্রুয়ারির 1 তারিখে। এটা হলো সম্পূর্ণ ওর ইচ্ছায়, ওর তোরজোর, কারণ ও তখন বলতে গেলে স্টুডেন্ট, ওরও বিবিএ শুরু মানে শেষ করেনি, শুরুর পর্যায়ে আছে, খুব ভালোভাবে জব করছে না বা অত ভালো স্টাবলিশ না, যতটা স্টাবলিশ হলে বিয়ে করা যায়, বলতে গেলে একদম বেকার একটা ছেলে। তার মধ্যে যা হয়েছে এরপরে আমাদের হানিমুন থেকে আসার পরে সামহাও আমার আরঙ্গের জবটা আমার কন্টিনিউ করা হয়নি, তো আমি আমার ডিউটিটা কন্টিনিউ করতে পারিনি, রিজাইন দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি রিজাইন দিয়ে দেওয়ার 3 থেকে 4 দিন পরে ও রিজাইন দিয়ে দিয়েছে, কারণ আমাকে ছাড়া সে অফিস করতে পারবে না, আমাকে ছাড়া সে যাবে কিভাবে, থাকবে কিভাবে, স্টোর রুমে বসে বসে কাঁদতো, টি রুমে বসে বসে কাঁদতো, আমার ফ্রেন্ডরা ফোন দিয়ে বলতো কি ব্যাপার তুই জব ছাড়ছিস কি জন্য, ভাইয়া আগুন দেখ বসে বসে কাঁদতেছে, খাইতেছে না, কিছু করতে পারতেছে না, ও এরকম, ও আমাকে ফোন দিয়ে বলতো স্বর্ণ আমার ডান পাশের চেয়ারটাই তুমি নাই, স্বর্ণ আমি ফোর্থ ফ্লোরে গেলে আমি তোমাকে দেখি না, আমি পারবো না জব কন্টিনিউ করতে। তো এইভাবে ও আমি রিজাইন দেওয়ার 4 দিনের মাথা ও রিজাইন দিয়ে দিল, ও আর জব করবো না, যেখানে থাকবো আমরা দুজন থাকবো, যা করবো, আমি যদি না থাকি ও সেখানে থাকবে না, এতটাই লাভ করতো, কথাটা আমি এই জন্য উল্লেখ করলাম যে এতটাই লাভ করতো সে আমাকে তখন। আর যখন বিয়ের ব্যাপারটা আসলো তখন ওর মার কাছে, ওর ফ্যামিলির কাছে আমাকে প্রেজেন্ট করলো, আমি বললাম যে আমাকে তো সামাজিক মর্যাদা দিয়ে আমাকে তুলতে হবে, আদারওয়াইজ কিভাবে সম্ভব, আর আব্বুর কাছ থেকে আমাকে তো সেইভাবে সম্মান দিয়েই নিয়ে যেতে হবে, যে আব্বুর মেয়েকে তুমি সম্মানের সাথেই নিচ্ছ, তো সেভাবে ও অ্যাগ্রি করলো, ও যা যা করার দরকার, যাকে যেভাবে কনভিন্স করার দরকার, ওর বাবা মা, আমার বাবা মা, যাকে যেভাবে কনভিন্স করার দরকার, ফ্যামিলির ভাবে সবাইকে খুব ভালোভাবে মানে বুঝিয়ে সুঝিয়ে হাতে পায়ে ধরে যে না আমরা একসাথে অনেক ভালো থাকবো। তো আমার আব্বুর কাছে আমি ওকে প্রেজেন্ট করলাম, ফ্যামিলিতে আনলাম, ওভারঅল সবকিছু মধ্যে কথা পাকাপাকি হলো, যেভাবে একদম সুন্দর ভাবে একটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়, ফ্যামিলিক্যাল একটা বিয়ে হয়, ঠিক সেইভাবে আমাদের বিয়েটা হলো, কেউ জানলো না যে আমরা এর আগে বিয়ে করেছিলাম, আমরা জানানোর সেরকম সিচুয়েশন আসেনি, তো সবাই জানতো আমরা ফ্যামিলিক্যালি আমাদের বিয়ে হয়েছে, আমাদের খুব ভালোভাবে আমাদের সেটেলমেন্ট করে দেওয়া হয়েছে, আমাদের প্রোগ্রাম হয়েছিল উত্তরা উত্তরা সেশিয়াল চাইনিজ রেস্টুরেন্টে, ওদেরও রিসেপশন হয়েছে খুব ভালোভাবে, একদম সব কিছু দিয়ে দিয়ে যেইভাবে আমাকে ঘরে তোলার দরকার এভরিথিং সে করেছে বা করিয়েছে তার বাবা আমাকে দিয়ে বলে টলে, যে হ্যাঁ আমরা হ্যাপি থাকবো, আমাদেরকে এক করে দাও। আর আব্বু খুব ফার্স্ট দিক দিয়ে আমি চ্যাট করি গুরু, আব্বু ফার্স্ট দিক দিয়ে একটু মানে নারাজ ছিল, পছন্দ করছিল না, এই জন্য যে ওর পড়াশোনা এখনো রানিং, পড়াশোনা শেষ হয়নি, এস্টাবলিশ হয়নি, জব করছে না, ওয়েল সেটেল না, কিভাবে বিয়ে করবে আর কিভাবে আমাকে ভালো রাখবে। আব্বু যেভাবে চায়, প্রত্যেকটা বাবা যেভাবে চায় যে মেয়েকে ওভাবে ভালো রাখতে, ভালো থাকবে এটা দেখতে, তো ছেলে চাকরি করে না, ছেলে টোটালি বেকার, এই ছেলে আমার মেয়েকে নিয়ে খাওয়াবে কি, রাখবে কোথায়, এগুলো নিয়ে আব্বু খুব মানে নারাজ হয়েছিল ফার্স্টে। তো আব্বুর সাথে একদিন খুব আমার কথা কাটাকাটি হয়েছিল, তারপর আমি আব্বুকে বললাম যে আব্বুকে আমি তখন একটা কথাই বলছি যে আব্বু তুমি আমার জন্য ভালো ছেলে দেখতেছো বা ওয়েল সেটেল ছেলে দেখতেছো, স্টাবলিক ছেলে দেখতেছো, এই জন্য যে আমি ভালো থাকি কিনা, আমি হ্যাপি থাকি কিনা, বাবা আমাকে এখানেই দাও, আমার ভাগ্য এখানেই লেখা আছে, আমি ভালো থাকলে সুষময়ের সাথেই ভালো থাকবো, আর কপালে যদি খারাপ থাকি সেটা সুষময়ের সাথেই হবে, তুমি আর কোনো দ্বিমত করো না বাবা, আমি ওকে চাই। তো আমি যখন আব্বুকে বললাম, আব্বু একদম পরিপাটি করে যেভাবে যেভাবে যা যা করার সব কিছু অ্যারেঞ্জ করে দিয়ে দিল, কারণ আব্বু আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখেন। তো গুরু আমাদের প্রোগ্রামটা হয়েছিল 2013 সালে ফেব্রুয়ারির 1 তারিখে আমাদের বিয়ে প্রোগ্রাম হয়েছিল। এর মধ্যে অনেক স্মৃতি, বিয়ের দিন যখন বউ সাজলাম, যখন ওকে বর সেজে আসতে দেখলাম, ও যখন বারবার মানে সবার চোখ ফাঁকি দিয়ে আমার দিকে তাকাচ্ছিল, তারপর সবাই যখন মজা করলো, একজন আরেকজনের মাথা ঠুকে দিচ্ছে একসাথে, দুজনকে দুজন মালা পরাচ্ছি, তারপর ওকে যখন আমি বর হিসেবে আসতে দেখলাম, আমার হচ্ছে যে যেমনই হোক মানে চেহারা বিধাতার সৃষ্টি, যেমনই হোক আমার জন্য এই পার্সনটা বর সেজে আসছে, যা অন্যরকম একটা ফিলিং। আর সব কিছু মিলিয়ে আমরা ফ্যামিলিক্যালি ভাবে এত ভালো সেটেলমেন্ট পেয়েছি, মানে ফিলিংসটা ছিল বিশ্ব জয় করার মতো, খুব ভালো একটা ফিলিংস যে হ্যাঁ আমরা উইন করতে পারছি, বা যেটা সবার ক্ষেত্রে হয় না, যেটা 8-10 জনের ভাগ্যে জোটে না গুরু, সেটা আমাদের ভাগ্যে জোটেছে, দুজনেই খুব বেশি হ্যাপি ছিলাম। তো বিয়ে পড়ানো হলো, সবার সামনে আবার বিয়ে পড়ানো হলো, এজহার নেওয়া হলো, যা যা হয় ও আমাকে খাওয়া দিচ্ছে, এগুলা ছোট ছোট মোমেন্ট গুলো এখনো মাথার মধ্যে ভিতরে গেড়ে আছে, আমার ভিতর থেকে সরাতে পারি না কোনো কিছুতেই। তো যাই হোক গুরু, ওদের বাসে আমাকে নিয়ে যাওয়া হলো। এখানে আমি একটু ছোট করে অ্যাড করছি, ও হচ্ছে ওর বাবা মার প্রথম সন্তান, ও ছোট একটা ভাই আছে, ভাইটা খুবই ছোট, মোটামুটি ক্লাস 9 পড়ে মনে হয় এখন, আর ও হচ্ছে ফার্স্ট। ওর আব্বু, ওর আব্বু, এই 4 মিলেই ওদের সংসার, আর আমি অ্যাড হলাম 5। তো আমরা খুব ভালোভাবে সংসারটা রান করতে শুরু করলাম, খুব ভালো ভালো অনুভূতি নিয়ে আমাদের খুব ভালো ভালো মোমেন্ট কাটতেছিল। বাট এরই মাঝেই প্রবলেমটা হচ্ছে যে আমি এটা বুঝতে পারিনি যে ওর আম্মু কিছুটা পরিমাণ মানে আশা করেছিল যে বউ আসবে, বউর সাথে সামথিং আরো কিছু আসবে, সেটা তার ঘরে আসেনি। এই জিনিসটা নিয়ে তার সেই ভিতরে খুব বেশি রাগান্বিত, খুব বেশি ক্ষোভ তার মনে। তো সোজা বাংলায় যেটাকে বলে যে যৌতুক, আমার শাশুড়ি সেটাই মানে এক্সপেকটেশন ছিল তার, যে আমার আব্বু কিছু একটা দিবে। বাট আব্বু ফ্যামিলিক্যালি ভাবে আমাদের বিয়ে দেওয়ার পরে ফর্মালিটিস যা যা মেনটেন করা দরকার, যেখানে যা দেওয়া দরকার, বাজার সদাই, তারপর কাপড় টাপড় যা যা আছে, এভরিথিং ফর্মালিটিস পূরণ করা হয়েছে, বাট ওর হাতে ওভাবে ক্যাশ কোনো টাকা তুলে দেওয়া হয়নি। এটাই ছিল আমার শাশুড়ির মানে রাগ, কেন দেয়া হইল না। আর আমার আব্বু যখন কথা পাকাপাকি করতে গিয়েছে তখনও কোশ্চেন করেছিল, ওর আব্বু বলেছিল যে না আমার কিছু দরকার নেই, কোনো দেনা পাওনার দরকার নেই, এটা একটা কাগজে সাইন করে দেওয়াও আছে, আমার আব্বুরও সাইন আছে ও বাবারও সাইন আছে। তারপরও আমার শাশুড়ি এগুলো নিয়ে মানে মনোমালিন্য, আশেপাশে এলাকা থেকে বউ দেখতে আসে, সবাই জিজ্ঞেস করে বউর সাথে কি দিয়েছে, উনি ওনার আত্মীয় স্বজনদের কাছে এমন ভাবে কথা বলছে, যেগুলো আমার কানে আসছে যে কোথেকে একটা মানে ফকির মেয়ে মেয়েকে ধরে আনছে, মেয়ে বিয়ে দেওয়ার সময় তো বাবা একটা খাটও দেয়, একটা চেয়ারও দেয়, কিছুই দেয় না এই সে। তো আমার আব্বুর ইচ্ছা ছিল যে দিবে না কেন, দিবে, এটা তো একটা গিফট, এটা তো এমন কিছু না যে জোর করে আদায় করে নেওয়ার মতো কিছু, এটা তো একটা গিফট, এটা সময় হলে সুযোগ হলে আব্বু আমাকে সেভাবে দিবে যতটুকু আমি আমার বাবার কাছ থেকে পাওয়াছিলাম। তো এগুলো নিয়ে উনি খুব বেশি দ্বন্দ্ব শুরু করতো, তারপরে থেকে আমার ছোট ছোট দোষ ঘাটা শুরু, হ্যাঁ মেয়ে তো সুন্দরী না, মেয়েকে তো আমার সাথে আমার ছেলের সাথে মানায় না, কোথায় আমার ছেলে আর কোথায় এই মেয়ে, কাজকর্ম পারে না, এইটা সেটা খুঁটিনাটি অনেক দোষ ধরা হতো গুরু। আমার মনে আছে গুরু আমাদের রিসেপশনের আগের দিন, যেমন মেয়েকে মেয়ের বাড়ি থেকে ছেলেরা আবার ফেরত নিতে চায়, নিতে আসে, সেদিনের একটা ঘটনা। সেদিন তার বোন আর বোনের জামাইকে কাপড় দেওয়ার কথা, সামহাও আমাদের মাথা থেকে এটা মিটিং হয়ে গেছে, আমরা কাপড় কিনেছি বাট যেই বোন আর বোন জামাই এখানে ছিল ওনাদের জন্য কেনা হয়নি, তো মিটিং হয়ে গেছে। তো আগে থেকে আমাদেরকে তো ইনফর্ম করবে, ইনফর্মও করালে, তো এই ছোট্ট একটা বিষয় নিয়ে, পরে অবশ্য কিনে দেওয়া হয়েছে বাট ছোট্ট একটা বিষয় নিয়ে ওরা এতগুলোই কথা শোনাইছে ওকে, যে আমি পাশে ফোনে দাঁড়াই শুনছিলাম, শুনে তো আমি অধরে কাঁদছি, কি বললো এগুলা, এত খরচ করা হয়েছে, এত কিছু দেওয়া হয়েছে, তারপর দুইটা কাপড় মিসিং হয়ে গেছে, এই জন্য এতগুলো কথা শোনাইলো, মানে আস্তে আস্তে ফিল করলাম ওর আম্মুর মেন্টালিটিটা। তো সবার কাছে বলতো যে আমার আমাকে মেয়ের মতো দেখে, মেয়ের মতো দেখে, মেয়ের মতো আদর করে, ওনাদের কোনো মেয়ে নাই আমাকে মেয়ের মতো পেয়েছে, বাট ভিতরে ভিতরে ফিল করতাম না যে আসলে আমি তার মেয়ে, মনে হতো যে না শাশুড়ি সেরকম একটা মানে সেরকম একটা পার্সন, এমন কিছু মানে নর্মাল বিহেভ ছিল না, কেমন জানি একটু বিহেভ করতো আমার সাথে সবসময়, একটু মিসবিহেভ, কাঠখোট্টা টাইপের কথাবার্তা, টোটকাটা টাইপের কথাবার্তা। তো ওভারঅল উনি সবসময় ট্রাই করতো সুষমার কাছে আমার কিছু না কিছু একটা বদনাম করা। গুরু এমন হয়েছে যখন দেখা যেত যে একসাথে খাইতে বসলে খাওয়া শেষে থালাবাটি গুলো আমি নিয়ে মানে গোছায় রাখতাম বা ধুয়ে দিতাম, ওই টাইমে ও যদি মশারিটা খাটায় রাখতো তখনই ওর আম্মু শুরু করতে চিল্লাচিল্লি, আমার কোনোদিন মশারি খাটায় দিতিস বা আমার তোর ছোট ভাইরে কোনোদিন এটা করতিস, বউ আসছে দুই দিন হয় না এখনই এত বলে গেছিস, মানে এই টাইপের আজ যেমন হয়ে থাকে আর কি, এই টাইপের কথাগুলো শুনতে হতো আমার। আমি না এগুলো গুলো ইজিলি টেক করতে পারতাম না, কারণ কখনো এগুলো শুনিনি তো বা কখনো এগুলো ফেস করে আমি বড় হই নাই, এগুলো আমার কাছে আনইজি লাগতো, ভালো লাগতো না, খুব কান্নাকাটি করতাম। আর ও বলতো যে দেখো এখন কিছু আমাদের কিছু বলার সময় না, যেহেতু আমি এখন বেকার, আমি এখন জব করছি না, আর্ন করছি না, তো শুনতে হবে, যাই বলো শুনে থাকো। আমিও কখনো এগুলো নিয়ে খুব বেশি তর্ক করতাম, শুনলে বা কয়েকটা কথা বললে এই দেনা পাওনা টাকা পয়সা নিয়ে কয়েকটা কথা বললে আমি মন খারাপ করে থাকতাম, কান্নাকাটিই করতাম, বড় জোর ওর সামনেই দুই ফোঁটা চোখের পানি খেলতাম, কিন্তু কখনো ওনার সাথে আমি চিল্লা ফাল্লা করতাম না বা ফের একটা উত্তর দিতাম না। তো গুরু এইভাবেই আমাদের সংসারটা রানিং হতে থাকলো, এর মাঝে আমি ওকে চালাচ্ছি, আমার হাজবেন্ডের হাত খরচ, পকেট খরচ, যা যা লাগছে আমি চালাচ্ছি, আমার আব্বাকে টাকা দিয়ে দিচ্ছে, তোমার হাত খরচ লাগবে, নতুন বিয়ে হয়েছে হাত খরচ লাগবে, বা তোমার স্টাডির জন্য, তোমার পড়াশোনার জন্য ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, সে টাকাগুলো দিচ্ছে, আমি ওগুলো থেকে কি করব, এখন হাজবেন্ডের আর্নিং সোর্স নেই, আমি ওকে এফোর্ট দিয়ে যাচ্ছি, ওরও মানে আর কোনো মানে বলার ওয়ে নাই বা চাওয়ার জায়গা নাই, যেহেতু ওর বাসার কাছে বলতে গেলে বাসার কারোর কাছে বলতে গেলে তখন কথা শুনতে হইতো বেকার ছেলে বউ নিয়ে আসছে ও খাচ্ছে আমি খাচ্ছি এই টাইপের কথাবার্তা গুলো ওরা মুশো নাইতো যে আর কত চাস। তো সিচুয়েশনটা এমন ছিল গুরু যে নতুন বিয়ে হয়েছে কারোর বাসে এক কেজি মিষ্টি নিয়ে বেড়াতে যাবো সে টাকাটা আমার দেয়া লাগতো ওর হাতে আমার তুলে দিতে হইতো। ও তখন খুব বেশি সাপোর্টেড ছিল আমার জন্য, খুব বেশি লাভ করতো আমাকে। আস্তে আস্তে কেন এই লাভটা উধাও হয়ে গেল আমি আমি জানি না, এটার মানে কোনো অ্যান্সার আমি খুঁজে পাই না গুরু। ও কেন আমার থেকে এতটা বেশি ডিটাচ হয়ে গেল? তো এভাবেই তো চলছিল, ওকে আমি ফোন দিয়ে যাচ্ছি, এভাবে আমাদের সংসার চলছে। ও জব পাচ্ছে, জব ছাড়ছে বা কোথাও এস্টাবলিশ হতে পারছে না, স্যাটার হতে পারছে না, ট্রাই করছে। ট্রাই করতে করতে একটা সময় খুব কান্নাকাটি, মানে একদিন আমার মনে পড়ে একদিনের ঘটনা, খুব কাঁদতেছে, অনেক জায়গায় জব করছে কোনো জায়গায় ও কিছু হচ্ছে না, খুব কান্না করতেছে যে স্বর্ণা আমাকে দিয়ে মনে হয় লাইফ কখনো মানে নেক্সট কখনো জব হবে না, আর মনে হয় মানে তোমার লাইফটা হাতে ধরে শেষ করে দিলাম, আমাকে মাফ করে দিও। কথাগুলো তখন এমন টাইপেরই ছিল, খুব কান্না করতো। তো তখন আমিও ওকে বোঝাইতাম, ধরে ধরে কান্না করতাম, দুজন দুজনকে ধরেই কান্না করতাম যে সিচুয়েশনটাই এমন হয়ে গিয়েছে, ওর একটা জব দরকার, ও পাচ্ছে না, ট্রাই করছে, হচ্ছে না, এদিক দিয়ে বাসার সিচুয়েশন এমন। আর আমি আমার আব্বুকে ওইভাবে বলতাম না যে আমার শ্বশুরবাড়ি থেকে বা আমার শাশুড়ি এভাবে ইন্ডিকেট করে আমাকে প্রেশার দিচ্ছে, ইনডাইরেক্টলি প্রেশার দেওয়া হচ্ছে। আমি জানি আমার আব্বু সিক, আব্বু হার্টের পেশেন্ট, আব্বুকে খুব বেশি প্রেশার দিলে আব্বুর সিচুয়েশন অবস্থা খারাপ হয়ে যাবে। তো আব্বুকে আমি ওভাবে কিছু বলতাম না, দেওয়া থোয়া বা আমাকে কিছু দিবা কিনা। আমি জাস্ট আমার শাশুড়িকে একদিন এতটুকু বলেছিলাম যে মা বলেই ডাকতাম আমি ওনাকে, তো বলছিলাম যে মা আমি আমার আব্বুর কাছ থেকে শুধু সুষমাকেই চাইছি, আব্বুর কাছে শুধু বলছি যে আমাকে ওর কাছে দাও, আমরা দুজন একসাথে থাকবো, ভালো থাকবো, দ্যাটস এনাফ। আমি আব্বুর কাছে এর চেয়ে বেশি কিছু চাইও নাই, এরপরে আমি কিছু চাইতেও পারবো না, আব্বুর কাছে আমি টাকা পয়সা চাইতেও পারবো না, কিছু আনতেও পারবো না। ওনাদের খুব ইচ্ছা ছিল, যেহেতু সুষময় বেকার ছিল, কিছুটা পরিমাণ ভালো অ্যামাউন্ট তাদের হাতে এনে দেয়া হোক, বেশ কয়েকবার ট্রাইও করা হয়েছে। তো যাই হোক, এগুলো নিয়ে আমার শাশুড়ি অনেক মানে ঝামেলা করার ট্রাই করতো, এক কথায় যে বীজ ভরা মনের মধ্যে, ও মনের মধ্যে একটা এত বীজ ভরে দিয়েছে। আল্লাহ আমাকে মাফ করুক, একজন মা সম্পর্কে আমি বলছি, কিন্তু আমি এই জিনিসটা দেখে আসছি গুরু, এই জন্যই আমাকে বলতে হচ্ছে আনফর্চুনেটলি। একজন মা সম্পর্কে এভাবে বলে যে আমার খুব ভালো লাগছে তা না, আমার হাজবেন্ডকে সে জন্ম দিয়েছে, বড় করেছে, বাট আমি জানি না উনি কেন মানে সিচুয়েশন গুলো এমন ভাবে ক্রিয়েট করলো। ওনার যদি আমি ওনাকে লাস্ট যেদিন ওনাদের বাসা থেকে চলে আসি সেদিন গুলো আমি বলেছিলাম যে আপনার যদি এতই মানে লোভ ছিল, টাকা পয়সার লোভ ছিল, আপনার যদি এতই চাওয়া ছিল তাহলে আপনি আগে বলতে পারতেন না, আপনি কি ছেলে দিয়ে বিজনেস শুরু করতেন? এই কথাগুলো বলার পর উনি তো আরো বেশি চটে গিয়েছে। মানে ওই দিন সিচুয়েশনটাই এমন ছিল, আমিও এত বেশি রেগে গিয়েছিলাম, আমিও এত বেশি উত্তেজিত হয়ে সেদিন কথা বলছিলাম, বুক দিয়ে বের হয়ে গিয়েছিল আসলে। আমিও চেয়েছিলাম ওনাকে মার মতো দেখতে, আমি অনেক ট্রাই করেছি গুরু, আমি সত্যি কথা বলতে, ওই রকম ওনারা যেমন 100% পারফেক্ট একটা বউ খুঁজছিল, কাজে কর্মে সংসারী পাকা পোক্কা একটা মেয়ে, দেখতে শুনতে সুন্দর, একদম 100-তে-100 তার ছেলের জন্য, ওরকম আমি ভাবতাম না, অনেক কিছুই পারি না, অনেক কিছুই হয় না, বা রান্নাবান্না কাজকর্ম অনেক কিছুই হইতো না, বাট আমি ট্রাই করতাম, এতটুকু বলতে পারবো অনেস্টলি যে আমি ট্রাই করতাম করার জন্য। বাট কখনো ওরা মুখ একটু ডাইকা নিয়ে দেখায় নাই যে মেয়েটা কখনো একটা পেঁয়াজ ছিলে খায় নাই সে তোর জন্য পাটায় মশলা বাটতেছে, কখনো একটু মানে দেখে দেখায় নাই তাকে, সবসময় যে লাইক দ্যাট এমন ছিল যে এটা হয় না, এটা লবণ বেশি হয়েছে, এটা ঝাল কম হয়েছে, এটা পুড়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, কি পারে কোথেকে এটা ধরে আনছিস, এরকম টাইপের কথাবার্তা গুলো। ও একটা সময় অনেক কান্না করত, অনেক আপসেট হয়ে যেত।
হঠাৎ করে সে বাসা থেকে চলে আসা, যেদিন বললেন যে চরম উত্তেজনা হলো এবং শাশুড়িকে সে কথাগুলো বলেই ফেললেন যে যদি এতই টাকার আপনাদের ইচ্ছে ছিল তাহলে আগে বললেন না কেন, আর ছেলেকে দিয়ে বা টাকা উপার্জন করার প্রয়োজন কেন আপনাদের পড়লো?
ছেলে দিয়ে মানে আমার কথাটা এমন ছিল যে ছেলে দিয়ে আপনি কি বিজনেস করতে
চান, যেটা আপনি বলতে চাননি কিন্তু রাগের বশবর্তী হয়ে বের হয়ে গেছে। এটা নিয়ে অনেক উচ্চবাচ্য হয়েছিল সেদিন। তারপরে কি চলে আসে আপনার?
সেদিন উচ্চবাচ্য হয়েছিল এর মধ্যে একটু অ্যাড করি গুরু, ওর আমার এইসব বিয়ে দে, ও একটা টাইম ওর মার সামনে ইচ্ছা করে করে আমার সাথে খারাপ বিহেভ শুরু করতো, মানে মাকে দেখাইতো
কনভিন্স করার জন্য বা মাকে বোঝানোর জন্য যে আমি তোমার পক্ষে আছি।
হ্যাঁ, মার সামনে বউকে অনেক শাসন করছি বা বউকে ধমকাচ্ছি, আমি ছেলে হিসেবে আমি মাথা নত করে নাই, আমি বউকে শাসনের তলা রাখছি, এরকম টাইপের কিছু সিচুয়েশন ফেস করতে হয়েছে। এক পর্যায়ে দেখা গেল হাত উঠানো শুরু করলো আমার উপরে কথা, যেটা টোটালি আমার জন্য একদম আনএক্সপেক্টেড ছিল। আমি কখনোই আশা করি নাই যে যেই সুষমা এতটা পাগল হয়ে আমাকে টেক করবে। তার
হাত উঠানোটা কি কি কিসের ভিত্তিতে, কোনো কিছু আপনাকে সুষমার সাথে কি কোনো যেমন
বা ছোট্টখাটো বিষয়, ওর রাগ উঠছে, মাথা গরম হয়ে যাচ্ছে, তখনই হাত উঠাতো,
যখন তখন মারধর করতো আপনাকে?
বলা চলে ওরকমই, মানে যখনই তার মুডের উপর ডিপেন্ড করে, যখন তার মুড খারাপ হতো তখন
যেমন ইচ্ছে সেভাবে মারতো, এরকম মায়ের উপস্থিতিতে অনুপস্থিতিতে।
হ্যাঁ, জাস্ট লাইক চড় থাপ্পড়। তারপর এটা আমার একটা সেলফ রেসপেক্টে লাগতো, আর আমার সবচেয়ে বেশি এই জায়গাটা কি কষ্ট লাগতো, আমি একটু শিক্ষিত মেয়ে, আমাকে কেন টাকা দিয়ে শ্বশুর বাড়িতে থাকতে হবে, আমি তো এভাবে থাকবো না, মানে আমি তো টাকা দিয়ে আমি কেন শ্বশুর বাড়িতে থাকবো। আমি ওকে বারবার এই কথা বলতাম, ও তখন কোনো প্রতিবাদ করতো না। এর মাঝে একবার হয়েছিল এমন যে সিচুয়েশনটা খুব বেশি খারাপ হয়ে গেছিল, ও একবার আমাকে নিয়ে ওর মার কাছ থেকে মানে বাসা থেকে রাগ করে সব জিনিসপত্র গুছিয়ে মে মাসের দিকে, বিয়ের 3 মাস পরে মনে হয় মে মাসের দিকে, ও সব কিছু গুছায় ও চাচার বাসায় দিয়ে ওঠায় আমাকে, যে এই বাসায় আর থাকবো না, আম্মু আমল করতেছে। ইভেন ওই আত্মীয় স্বজনদের কাছে এগুলো যে বলে যে আম্মুর কাছে থাকলে আমি পাগল হয়ে যাবো, আম্মুর কাছে থাকলে আমি ভালো থাকতে পারবো না, আমি ওরে নিয়ে আলাদা থাকবো, এই টাইপের কথাবার্তা গুলো সবসময় মানে ওই সময় আর কি বলতো। তারপরে সামহাও আমাকে যখন নিয়ে গেল গুরু ও চাচার বাসে, এরপরে আরো বেশি ওর আম্মু আমল ক্ষিপ্ত হয়ে গেল। ওর আম্মুর কথা ছিল যে সুষমার আব্বুর কথা ছিল যে আমি তার ছেলেকে খারাপ বানাচ্ছি, আমি তার ছেলেকে ফ্যামিলি থেকে।
মানে ফাইনালি যখন ওই বাসা থেকে চলে আসলেন তারপরে কি আর ওই বাসায় গেছেন?
হ্যাঁ হ্যাঁ, যাওয়া হয়েছে এক সপ্তাহ মতো চাচার বাসা আমি পড়েছিলাম আমরা। তারপরে সামহাও খবর চলে গেছে যে আমরা এখানে, আমার আব্বুকে ফোন দিয়ে উনি ইচ্ছা মতো অপমান করেছে, অনেক কথাবার্তা বলেছে, আব্বুর আরো শরীর খারাপ হয়ে গেছে। তারপরে ওভারঅল সবকিছু মিলে আবার ম্যাচ আপ করে নেওয়া, আমিও আবার বলছি যে ঠিক আছে চলো চলে যাই, এভাবে রাগ করে থেকে ফ্যামিলির সাথে রাগ করে থেকে হয় নাকি, আমিও আবার বুঝাইলাম সবাই আত্মীয় স্বজনরা সবাই বুঝলে আবার ব্যাক করা হলো। তারপরে আবার মানে ওর জেদটা আমি জানি না গুরু কেন দিন দিন আমার প্রতি ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আমার এইটা লাস্ট টাইম তো আমার এটা পছন্দ করতো না, ওটা পছন্দ করতো না, যে আমি ডান দিক থেকে বাম দিকে গেলে পছন্দ করতো না, বাম দিক থেকে ডান দিকে সরলে পছন্দ করতো না, একদিন সিম্পল একটা ব্যাপার নিয়ে জাস্ট আমি কাপড় ভিজাইছি কেন, আমাকে এখন কাপড় ধুতে না করতে আমি কাপড় ভিজাইছি কেন, এইটা নিয়ে একদিন আমার গায়ে হাত তুলছে, সেদিন ফার্স্ট আমার গায়ে হাত তোলা। তো গুরু আমাকে এত এমন ভাবে হার্ট করেছিল, আমাকে মানে এইভাবে দুই হাত ধরে এভাবে মানে ছিটকে দিয়েছিল যে আমি ওদের দরজার কোনায় চোখের ই লেগে চোখের এই সাইডে লেগে চোখের কর্নিয়ার ভিতরে ঘা হয়ে গিয়েছিল, এমনই ইনজুরড হয়েছিল।
কাপড় কেন ভিজিয়েছেন এসব ব্যাপার নিয়ে
এক কথা দুই কথা ও একটা কথা বলতেছে আমি একটা কথা বলতেছি, এই সিম্পল সিলি সিলি ব্যাপারগুলো নিয়ে
এইগুলো আস্তে আস্তে বাড়তে থাকলো। এবং মায়ের সাথে শাশুড়ির সাথে দূরত্ব প্রথম থেকে ছিল, দেন ফাইনালি কি করলেন?
ফাইনালি গুলো যেটা আমি অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে যেটা মানে আমার বৈবাহিক জীবন আমার ম্যারিড লাইফে যেটা আমার ইউটার্ন খারাপ ভাবে আমার ব্যাক করা সেটা হচ্ছে সেটাও একটা মানে খুব সিলি একটা ব্যাপার নিয়ে ও সাথে আমার টুকটাক লাগালাগি এর মধ্যে এক কথা দুই কথা ও ও আমাকে বল এক মানে কথা এক পর্যায়ে আমাকে বলছে ভালো না লাগলে চলে যাও ভালো না লাগলে চলে যাও প্রায় এই কথাটা বলতো হাসতে হাসতে বলতো। আমার খুব সেদিন খুব বেশি রাগ উঠেছিল যে কেন ওইভাবে বলবে যে ভালো না লাগলে চলে যাও, ওকে এই জন্য আমাকে এনেছে এই জন্য এত তোর জোর তার এই জন্য এত কিছু আমার আব্বুর কাছ থেকে এমন ভাবে আমাকে নিয়ে আসলো সবকিছু আমরা রান করলাম ও কেন ওইভাবে বলতেছে আমার মানে ওর কিছু কথা কিছু বিহেভিয়ার সেদিন দেখে আমার মনে হচ্ছিল যে আমার পায়ের নিচে জমিন ফাঁকা হয়ে গেছে মাথায় আকাশ ভেঙে পড়ছে আমি এতটাই উত্তেজিত হয়ে গেছিলাম সেদিন। তো সেদিনও আমাকে হিট করছে ওর আম্মুর সামনে আর ওর আম্মু মানে থামাবে তো দূরের কথা সে আরো মানে হাসতেছে সে খুশি ছেলে বউকে শাসন করছে তার কাছে এটা একটা ব্লাডিং বিষয়। তো সেদিন আমি কথা কাটাকাটি হওয়ার পরে আমি অনেক রাগ হয়েছিলাম তো সুষমা আমাকে যখন বললো যে চলে যাও তা আমি ওকে অনেকবার বললাম যে তুমি সত্যি সত্যি চাচ্ছ আমি চলে যাই তোমার লাইফ থেকে চলে যাই আমি তো তোমার লাইফে তোমার হ্যাপিনেস এর জন্য করা এই কথাগুলো বলছিলাম আর এত মানে আপসেট হয়ে গেছিলাম ও যখন আমাকে মেরেছে মারার পরে আমি এত আপসেট হয়ে গেছিলাম রুমের দরজা বন্ধ করে আমি সেদিন মানে চিৎকার করে কান্না করছি বাচ্চারা যেমন কান্না করে বাচ্চারা যেমন কান্না করে আমি ওইভাবে কান্না করছি যদিও আমার শ্বশুর বাড়ি তেমন সিন ক্রিয়েট করা উচিত হয় নাই বাট গুরু সেদিন আমি আসলে ওর এইসব কথার কারণে আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিলাম যে ওর জন্য আমি এত কিছু করলাম এই স্যাক্রিফাইস গুলো করলাম একটা বেকার ছেলে সংসার করা কিন্তু গুরু এতটা ইজি না তাই না গুরু। তারপর সেদিন উনি এই অবস্থা দেখে আমার শাশুড়ি আমার আব্বুকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে মেয়েকে নিয়ে যান এখন তো মাথা টাথা গরম আছে দুইজনেই আস্তের দিনে মাথা ঠান্ডা হলে নিয়ে এসেন এই কথা বলে আব্বুর সাথে আমাকে পাঠায় দেয়। আমিও সব জামা কাপড় নিয়ে একদম আর আসবো না ওদের বাসায় হাতের কাছে যা পাইছি নিয়ে আমি চলে আসছি বাসায় আর সেদিন খুব মানে ও যখন বলছে যে ও আমার লাইফে থাকবে না খুব মানে রাগ উঠে গিয়েছিল নিজের উপর আমি অনেকগুলো স্লিপিং পিল খেয়েছিলাম অনেকগুলো স্লিপিং পিল খেয়েছিলাম অবস্থা মোটামুটি অনেক খারাপ হয়ে গেছিল। তো ব্যাক করলাম ব্যাক করে যখন আমার সেন্স আসছে আমি ওকে ফোন দিচ্ছি ও আমার ফোন ব্ল্যাকলিস্ট করে ফেলছে আমার কোনো কলই যাচ্ছে না মানে আস্তে আস্তে এইসব ঘটনার মাঝে 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 আমার সেই সুষ্ময়টা যার জন্য এত কিছু যার জন্য এত ছোট ছোট হ্যাপিনেস নিয়ে আমার বেঁচে থাকা যার জন্য আমার এত স্বপ্ন তৈরি করা আমার ম্যারিড লাইফে আমি এত হ্যাপি থাকার চেষ্টা করছি এত ট্রাই করছি অ্যাডজাস্টমেন্ট করার জন্য ও কোথায় জানি হারাই গেল গুরু আমি ওকে আর খুঁজে পাচ্ছি না ওর মধ্যে নাই ও কোথায় জানি হারাই গিয়েছে তখন গুরু আমার আমি যখন স্লিপিং পিল খেয়েছিলাম আমার অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল কারণ ওকে আমি বলে আসছিলাম যে হ্যাঁ আমি তোমার ওষুধ খাইছি বাট আব্বু আম্মা ওকে কোশ্চেন করতেছে আমি বলতেছিলাম আমি খাইনি বাট ওকে আমি ঠিকই জানাই দিয়ে আসছি ওকে আমি ঠিকই জানাই দিয়ে ওকে ভালোভাবে বলে আসছি ও আবার আম্মু ওকে যখন ফোন দিয়েছে তখন ও বলতেছে মা ও তো ঘুরের ওষুধ খাইছে ওকে আপনারা ওয়াশ করান বাট ওর নিজে থেকে আসছে না এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে মানে লাস্ট মোমেন্টে গুরু এগুলো এমন পর্যায়ে চলে গেল যে আমি মরে গেলেও তারা সুষমাকে পাঠাবে না। বা ওর আম্মু তার মাথায় হাত রেখে কসম কাটাইছে যে বউ মরে গেল আর যাবি না, আনতেও যাবি না, কথাও বলতে যাবি না। এমনও সিচুয়েশনে আস্তে আস্তে ওর সাথে আমার কনভার্সেশন হইতো, ও আমার সাথে যোগাযোগ করতো, বাট ও রিকোয়েস্ট করতো আমি যেন সবাইকে না জানে। এমন ভাবে ওর সাথে আমার অনেক কনভার্সেশন হয়েছে, অনেক কথা হয়েছে। তো পুরো ওভারঅল আমি যেটা এখন উল্লেখ করবো সেটা হচ্ছে আমাদের আমাদের ডিভোর্সের কথা। ওর ফ্যামিলি থেকে আমাকে ডিভোর্স দিয়ে দেয়া হয়। যেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল এবং আমার ইচ্ছার বিরুদ্ধে ছিল পুরো। আমি কখনোই চাই নাই, আমি সবসময় ওকে বলতাম যদি এমনও কোনো দিন আসে, এমনও কোনো সময় আসে, তাহলে তুমি সাইন করবো, আমি সাইন করবো না। আমি তোমাকে অনেক ব্যাগ করে আমি তোমাকে ছেড়ে যাবো না, তুমি আমার হাজবেন্ড, আমি তোমার আমি তোমার বউ হয়ে মরবো।
আমার সমগ্র মন মানসিকতা এবং সমস্ত কিছুকে ছাপিয়ে সবসময় মায়ের একটা অদ্ভুত এক অবস্থান আছে যেটা আপনারা সকলেই জানেন, এবং লিসেনার যারা আমার সাথে পরিচিত তারাও কিন্তু এই আমার এই আঙ্গিকটার সাথে পরিচিত। কিন্তু মাকে প্রত্যেকটি মানুষের জীবনের চরম একটি জায়গাতে, অনেক সম্মানের একটি জায়গাতে যখন আমরা রাখি, তখন কিন্তু এই স্বর্ণাদের কথা আমরা কখনোই ভুলতে পারি না। এটাও সত্যি যে এরকম স্বর্ণাদেরকে কিন্তু বিভিন্ন সময় এরকম পরিস্থিতির এক্সপিরিয়েন্স করতে হয়। তারাও কোনো না কোনো ভাবে কোনো না কোনো সন্তানের মা, মায়ের যে দ্বৈত সত্তা, এত বেশি কষ্টের, এত বেশি দুঃখের এই জায়গাগুলো যেটা সত্যিকার অর্থে মেনে নেওয়ার মতো না। এখন এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের অনুষ্ঠানের সাথে সংযুক্তি আছেন, ইথারে যাদের কাছে পৌঁছে যাচ্ছে আমাদের কথা, অনুরোধ করব প্লিজ, মেয়ে হয়ে একটা মেয়ের সংসার ভাঙার উপক্রম বা সংসার ভাঙার কারণ হবেন না। আপনারা মানুন চায় না মানুন, স্রষ্টা এই পৃথিবীতে যদি কারো কারণে দীর্ঘনিঃশ্বাস হয়ে থাকে, স্রষ্টা ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত সে মানুষটি তাকে ক্ষমা না করে। এবং এই পৃথিবীতে যদি আপনাকে রিটার্ন পথ পেতে হয়, তাহলে আপনার জীবন কিন্তু সত্যিকার অর্থে অভিশপ্ত। মায়ের যে আবহ, মায়ের যে রূপ, মায়ের যে চেহারার সাথে আমরা পরিচিত, সেটি কোনোভাবেই এটার সাথে যায় না, এটি সাংঘর্ষিক। আপনি যে সন্তানকে জন্ম দিয়েছেন, যে সন্তানকে বহু কষ্টে লালন পালন করেছেন, যখন বিছানাটা ভিজে গেছে সন্তানের প্রস্রাবের মাধ্যমে, তখন আপনি আপনার বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন, বুকের ওমের মধ্যে সন্তানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন। সন্তান যখন বড় হয়েছে, সন্তান যখন প্রতিষ্ঠিত হয়েছে, তখন কোনোভাবেই সন্তানকে বিয়ে দেওয়ার পরে কোনোভাবেই চাননি যে সন্তানের সত্তার সাথে আর কেউ ভাগ বসাক। সন্তানের মন মানসিকতা, সন্তানের সমস্ত কিছু জুড়ে শুধুমাত্র আমার অবস্থান থাকুক, সেই অবস্থানটার সাথে কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারেননি, যে কারণে বউ ভালো হোক আর না হোক বউকে মেনে নিতে পারেননি। এই ভাবনা থেকে বের হয়ে আসুন, এরকম মানসিকতা থেকে বের হয়ে আসুন। এরকম ভালোবাসা সত্যিকার অর্থে অত্যাচারের চাইতেও মারাত্মক, যেটি কষ্টের কারণ হয়ে দাঁড়ায় শুধুমাত্র আপনার জন্য না, আপনি সেই মানুষটির জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ান, আপনি আপনার সন্তানের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ান, চারিপাশকে কেমন বিস্ময় করে তোলেন আপনি। আপনি আপনি মা, আপনি 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 সেই সত্তা যে সত্তার কাছে সমস্ত কিছু মাথা নত করতে বাধ্য। পৃথিবীতে যদি সবচেয়ে মূল্যবান কোন সত্তা থেকে থাকে, সেটি হচ্ছে মায়ের সত্তা। সেই সত্তা সবচেয়ে কুলাঙ্গা রূপ ধারণ করে যখন আপনার সন্তানের কাছে নিরঙ্কুশ আধিপত্য পাওয়ার জন্য আপনি কোন একটি অপরিচিত মেয়ে, যে মেয়েটি আপনার সংসারে এসেছে আপনার প্রতি নির্ভর করে, তাকে আপনার কম্পিটিটর মনে করেন, তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় মেতে ওঠেন, তার সাথে ইগোর খেলায় মেতে ওঠেন, তখন ওই সবচাইতে পূজনীয় সত্তা মায়ের সত্তাকে অভিশপ্ত করে ফেলেন। আপনি এত বেশি রুদ্রমূর্তি ধারণ করেন, এত বেশি নিরঙ্কুশ হয়ে যান আপনি সন্তানের ভালোবাসা ভাগনা বসানোর কারণে, এত বেশি অন্যরকম হয়ে যান আপনি। তখন যতটুকু ভালো লাগা ভালোবাসা সত্তা দিয়ে এই মাকে শ্রদ্ধা করি, ততটুকু দুঃখের বা অপমানের জায়গায় আপনি পৌঁছে যান। মায়ের সাথে এই সত্তা তো কোনোভাবেই যায় না। যারা এই ধরনের প্র্যাকটিস করেন, এই ধরনের কালচারের মধ্যে থাকেন, যারা এই কাজগুলো করেন, প্লিজ মায়ের নামের সাথে এটা যায় না। মায়ের সাথে এই ধরনের আনজাস্টিফাই কোনো কিছু করবেন না প্লিজ। মেয়ে হয়ে যদি মেয়ের ভালো না বুঝেন, সে যারই ওর সে জন্ম নেক না কেন, সে হয়তো অন্য কোন পরিবার থেকে এসেছে আপনার উপর ভরসা করে, এ ধরনের সমস্যার মধ্যে তাকে ফেলে দেবেন না। আল্লাহ না করুক আপনার যশোরে যার জন্ম, সে আর একজনের ঘরে গিয়ে হয়তো এরকমই কষ্টের ভেতর দিয়ে দিন পার করবে। এসব পরিস্থিতি থেকে ফিরে আসুন, এ ধরনের কাজ না করুন।
গুরু, এখনো আমি মনে করি আমাদের শিক্ষিত সমাজে সবার চোখে আড়ালে এমন অনেক মেয়েদের প্রতি, এমনই হয়তো আমার মতো হুবহু না, বাট তারপরও আমার মতো এদিক ওদিক মানে সিচুয়েশনে পড়ে
অনেক ভূমিকা ছিল।
ও চুপচাপ, ও আমি যখন ওর বাসা থেকে চলে আসি,
মা যা সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত সে পালন করে যাচ্ছে, এই তো।
হ্যাঁ,
এবং পুরো ব্যাপারটার জন্য সে কম্প্রোমাইজ করেছে সে তার ফ্যামিলির সাথে। আপনার দোষ থাকুক অথবা না থাকুক, সে নিরঙ্কুশ ভাবে যেগুলোকে ব্রেক করেছে। আমি চাইবো যে সুষমার সাথে কথা বলার চেষ্টা করতে, কিন্তু সুষমার বর্তমান অবস্থা সম্বন্ধে আমি একটু জানতে চাই। সে কি করে এখন? কতদিন আপনার ডিভোর্স মানে সেপারেশন যে নোটিশ আসছে ফার্স্ট কবে, কতদিন আগে সেপারেশনের প্রথম নোটিশ এটা কি আসছে? মানে আনুষ্ঠানিকভাবে কি আপনারা অলরেডি ডিভোর্স?
হ্যাঁ গুরু, এটা একটা ডিভোর্স
ফার্স্ট লেটারটা কতদিন আগে আসছিল?
এটা একটা সমঝোতার মাধ্যমে হয়েছে।
ও, সমঝোতার মধ্যেই মাধ্যমে সেপারেশন হয়েছে।
কাবিনের টাকা ছিল গুরু, কাবিনের টাকা আমাকে সম্পূর্ণভাবে পে করা হয় নাই।
কত কাবিন ছিল?
যেটা সবার মাধ্যমে আমাদের বিয়েটা হয়েছে সেখানে আমাদের কাবিন নামে উল্লেখ ছিল 4,00,000 টাকা।
কত টাকা পে করেছে?
1,00,000 সামথিং।
বাকি টাকা সেটা তাহলে কম্প্রোমাইজের ভিত্তিতে সেপারেশন কিভাবে হয়
গুরু? এটা তাদের একটা সাজানো একটি মানে
সেইভাবে ম্যানেজ করে সেপারেশনটা করে নেয়।
সেপারেশনটা করে নেয়া সবকিছু লেটার বা টাকা পয়সা,
এই ঘটনাগুলো কতদিন আগে ঘটে?
এটা গুরু জানুয়ারির 14 তারিখে, 2014 জানুয়ারি 14।
তারপর আপনি যে আপনার ক্ষতিপূরণ বা আপনার খরপোশের জন্য, অথবা আপনি সেপারেশনে যেহেতু চলে গেছেন খরপোশের প্রসঙ্গটা আর আসছে না, আপনার দেড় মহরের টাকার জন্য ক্লেম করেন বা কোনো কেস বা কোনো মামলা মোকদ্দমা কোনো কিছুর ভিতর গেছেন?
গুরু এটা যাওয়ার আমার কোনো চান্স আমি পাই নাই, কজ এই ঘটনার পরে আব্বু আরো বেশি সিক হয়ে গিয়েছে। এন্ড জানুয়ারিতে আমার মাঝামাঝি সময় আমার ডিভোর্স হলো। তারপরে তো মার্চ,
আপনি কি কোনো রকমের অ্যাকনলেজমেন্ট আছে যে না আমার কোনো রকমের দাবি দেওয়া নাই বাকি টাকার উপরে, এরকম কোনো সিগনেচার বা কোনো কিছু করেছেন নাকি?
আমার ডিভোর্স পেপারে আমাকে জোর করে সাইন নেওয়ানো হয়েছে, সুষমা আমাকে জোর করে ফোর্স করেছে।
এরকম কোনো কি ক্লজ ছিল যে আমার আর কোনো রকমের কোনো দাবি দেওয়া কোনো কিছু নেই?
পুরো আমি এক্স্যাক্টলি আমার ডিভোর্স পেপারটা পড়িও নাই, ওই দিনের পর থেকে আমি এটা মানে চোখেও দেখি নাই।
তার সাথে কি কোনো যোগাযোগ হয় আপনাদের
সুষমার সাথে? মাঝে মাঝে আগে ডিসকানেক্টেড ছিল, মাঝে মাঝে টুকটাক এফবিতে নক করতো, কথা টথা হতো বা আমিও ফোন দেওয়ার ট্রাই করতাম। কিছুদিন আগে খুব ভালোভাবেই যোগাযোগ হচ্ছিল, কিছুদিন আগে দেখাও হলো। তো গুরু আমি একটু ছোট্ট করে আমার ডিভোর্সের ব্যাপারটা অ্যাড করি, আমার যে সাইন নেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আমার ইচ্ছার বিরুদ্ধে গুরু। আমি ইচ্ছা করে মন থেকে সব কিছু ছেড়ে আসি নাই, ও আমাকে বাই ফোর্স সাইন করেছে গুরু। ও যখন এগুলো
জানুয়ারিতে আপনাদের সেপারেশন হলো বললেন যে আবার কিছুদিন আগে তার সাথে যোগাযোগ হচ্ছিল, কিসের ভিত্তিতে? এটা
কথা হতো, জাস্ট ফোনে কথা হতো।
কিসের ভিত্তিতে কথা? সে তো অলরেডি ডিভোর্স রাইট, আপনার সাথে তার কোনো সম্পর্ক নাই?
হ্যাঁ আমার সাথে তার
থাকা উচিত না,
কোনোই থাকা উচিত না।
কিসের ভিত্তিতে কথা হতো? মানে সে কথা বলতো,
বেশি ইমোশনাল হয়ে যেতাম তখন, আমি অনেক বেশি ট্রাই করতাম ওর সাথে কথা বলার জন্য, আমার ভিতরটাই অনেক বেশি অস্থির হয়ে যেত। ট্রাই করতে গেলে যে যোগাযোগ করার জন্য যে ট্রাই করা, এটা ও আর ও কখনো যোগাযোগ করতে ট্রাই করতো না। আর যখনই ওর সাথে টুকটাক কথা বলতাম, তখনও আমাকে জাস্ট এতটুকু বলতো, তোমার সাথে আমি যা করেছি, আমি তোমার সাথে মুখ দেখানোর মতো সিচুয়েশনে নাই, আমি তোমাকে মুখ দেখাতে পারবো না।
মুখ না দেখায় এখন কি করতেছে, মানে কি কাজের মধ্যে আছে বা কি করতেছে এখন?
এখন
হ্যাঁ,
এখন সে স্টাডি রাইং করছে,
রিলেশন
করছে, আর জব করছে রবি কল সেন্টারে, উত্তরা মাস্কট প্লাজায় যে অফিসটা রয়েছে সেখানে সে কল সেন্টারে জব করছে।
আর কিছু?
আর সে বিয়ে করেছে, সে আমাকে ডিভোর্স দেওয়ার দেড় মাসের মাথায় বিয়ে করেছে। যতটুকু আমি জানি গুরু, যতটুকু আমি জানি যে যে ঘরে একজন মানুষের মৃত্যু হয় সেই ঘরে 40 দিনের মধ্যে কোনো বিয়ে যায়।
দেড় মাসের মাথায় বিয়ে করেছে?
জি।
আপনাকে মুখ দেখাতে পারতেছে না, বিধায় আর একটা মুখ দেখানোর ব্যবস্থা করে ফেলেছে দেড় মাসের মাথায়?
হ্যাঁ, অলরেডি তাই সে করেছে।
এটা কে দিয়েছে বিয়ে? সে নিজে নিজে করেছে না, ফ্যামিলি থেকে?
না, তার মা, তার মার পছন্দে বিয়ে করানো হয়েছে। আমার ছেলে দেখতে অনেক গুড লুকিং, অনেক সুন্দরী, অনেক কাজকর্ম পায়, অনেক ভালো, ওভারঅল আমার থেকে অনেক ভালো মেয়ে বিয়ে করেছে। অ্যান্ড পুরো নট অনলি দ্যাট, বিয়ের পরে আমারই বিয়ের শাড়ি, আমারই বিয়ের গয়না,
বলেন কি,
সবকিছু পরিয়ে ফটো সেশন করে সেই ফটো এফবি তে আপলোড করা হয়েছে।
আপনার সেই শাড়ি? খুব দুনিয়ায় আছি আমি, সবচেয়েও লাগে না, আচরণ ব্যাপার। আপনাকে যে শাড়ি পরিয়ে বিয়ে শাদি করিয়ে নিয়ে এসেছিল, যে শাড়ি পরেছিলেন আপনি বিয়েতে, সেগুলো তো রেখে এসেছিলেন ওখানে, তাই তো?
কিছু দেয়নি গুরু, ইভেন একটা স্যান্ডেল পর্যন্ত
আপনি ফিরে আসার পর নিয়ে আসেননি?
কিছু আনতে দেয়নি আমাকে,
আনতে দেয়নি, ওগুলো রেখে দিয়েছিল, যেটা দেড় মাসের মাথায়
হ্যাঁ।
এগুলো নিয়ে কি কথা বলবো আর এগুলো নিয়ে কি আলোচনা করবো, খুব রুচিতে করে আবার সেগুলো নিয়ে ছবি তুলে বিট আপলোড করে। আমার পৃথিবী ওই একই ডায়লগ কি নিঃসন্দেহে মেয়েকে দিচ্ছে বাসর ঘরে ঢুকে, জান আমার, হ্যাঁ কপি পেস্ট, কত সহজে বাড়াবে, এখন হয়তো আরো বেশি পরিণত বাড়াবে, জান আমার তোমার জন্য পৃথিবীর সমস্ত যোজনা, কত আক্ষেপ করে বলছিলাম কথাগুলো, ছি লজ্জা হচ্ছে নিজের উপরে যে এই কথাগুলো কোট করতেছিলাম তার কাছ থেকে নিয়ে, তোমার জন্য পৃথিবীর সমস্ত প্রকৃতি
মেনে নিতে পারি না, যেখানে আমি নিজেকে নিজে মানাইতে পারি না, ও আমাকে ছেড়ে চলে গেছে, আমার মাথায় ঘোরের মতো কাজ করতো, এই বুঝেও আসবে
এই 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 কথাগুলোই, এই কথাগুলোই হয়তো এখন এখন কোট করতেছে বা বাসর ঘরে প্রথম দিনই হয়তো কোট করেছে, তোমার জন্য সমগ্র পৃথিবী আমার, তোমার জন্য সমগ্র জ্যোৎস্না আমার, তোমার জন্য সমস্ত জলরাশি আমার, তোমার জন্য সমস্ত বিস্তীর্ণ এই সমুদ্র আমার, এই আকাশ আমার, এই পাতাল আমার, এবং তোমাকে আমি সেই পৃথিবীতে স্বাগত জানাই যে পৃথিবীর প্রত্যেকটা কানায় কানায় শুধুই ভালোবাসা থাকবে। আর আমি দেখো কোট করে এই কথাগুলো বলার চেষ্টা করছিলাম সুষময়ের কাছ থেকে, কিন্তু আমি তো তখন ভেবেও দেখিনি একটা ভাঁড়, একটা নপুংসক যে প্রত্যেক মুহূর্তে এক একটা মানুষের সাথে অভিনয় করে যাচ্ছে অবিরতভাবে। আপনার বিয়ের দেড় মাসের মাথায় বিয়ে করে ফেলেছে, আপনার পরা কাপড় ওই মেয়েকে পরিয়েছে যে সেটিতে ফটো সেশন করে, সেই কাপড়তে, সেই কাপড়তে, যে কাপড়, যে কাপড় পরিহিত অবস্থায় আপনি সে বাড়িতে গেছিলেন, সে বাসর বাসরে আপনি গেছিলেন, যে কাপড় পরে আপনি শৃঙ্গার করেছিলেন, আর যে শৃঙ্গারকে কাছ থেকে অনুভব করেছিল সেই ছেলে, যে শৃঙ্গারের দারুণ দারুণ সাক্ষী বয়ে চলেছে যে কাপড়, সে কাপড় আবার জড়িয়ে দিয়েছে আর একজনের পরনে, অসম্ভব রকমের জঘন্যতাকে হার মানায়, ছি ছি ছি, বিকৃত রুচির কোনো মানুষের পক্ষে এটি করা সম্ভব না, ছি ছি ছি। ভালোবাসার মানে যদি এই হয়, এবং বিবাহ বলতে আমি বারংবার এটি বলার চেষ্টা করি, বৈবাহিক সম্পর্ককে আমি আমি সবসময় স্রষ্টার এক দারুণ রহমত বলেই দাবি করি। আমি যতই গলা ফেরে চেঁচাই না কেন প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর এই মাইক্রোফোনকে ব্যবহার করে, আমি যতই আস্ফালন করি না কেন, আমার কেন জানি মনে হচ্ছে বিবাহ নামক এই রিলেশনশিপকে মানুষ বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। বিবাহ নামক এই রিলেশনশিপকে মানুষ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে অলরেডি ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছে বিশ্বের বিভিন্ন দেশগুলো।
আমরা বড় বেশি গর্ব করতাম, যেখানে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, বৈবাহিক রিলেশনশিপ সেগুলো অনেক বেশি মূল্য রাখে। কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছে ধরনের রিলেশনশিপ, এবং আমরা জানি না কতদিন পর্যন্ত এই সম্পর্ক, এই 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 বন্ধনগুলো আমাদের মধ্যে এক্সিস্ট করবে, বাদও করবে কিনা। খুব শীঘ্রই হয়তো সবকিছু আমাদের কাছ থেকে ছেড়ে চলে যাবে, আমরা হয়তো জঘন্য রকমের ওই জীবনকে বেছে নিব যাকে সবাই বলে লিভ টুগেদার, যেখানে কমিটমেন্টের বালাই পর্যন্ত নাই। একটা মেয়েকে নিয়ে কিভাবে বলা সম্ভব এত বড় মিথ্যা কথা, এত বড় ভণ্ডামি কেমনে পসিবল? তোমাকে মুখ দেখানোর আমার ক্ষমতা নাই, তাই তোমার কাছে আসি না। তাই নতুন শক্তি আর একটা মুখ খুঁজে নিলি?
হ্যাঁ গুরু, ওর প্রত্যেকটা মেসেজ আমার কাছে আসে। কিছুদিন আগেও সে আমাকে এটা লিখে মেসেজ করেছে যে যাকে আমি আমাকে উদ্দেশ্য করে লেখা, যে যাকে আমি মিস করে এখনো আমি আমার বিছানা ছেড়ে মাটিতে ঘুমাই, সেই স্বর্ণা আমার কি অন্য কারো হাত ধরে হাঁটছে?
এই কথা লিখছে আপনাকে, মানে আপনাকেও আটকে রাখার চেষ্টা করছে?
কিছুদিন আগে
স্বর্ণার কথা মনে করে যদি এখন বর্তমান যে বউ তাকে বিছানায় শোয়া রেখে যদি মাটিতে ঘুমাস, তাহলে তো তোর বউ আবার একজনকে খুঁজে নিবে, একই দুজনই শেষ তো তোর মধ্যে বিরাজ করবে তখন। আমি চাই না এরকম কিছু হোক, কিন্তু জীবন, ইহকাল, এ পার্থিব জীবন স্রষ্টার এ দেন, স্রষ্টা কিন্তু কাউকে ছাড়েন না। ইহকালে সবকিছু ব্যালেন্স হতে বাধ্য। আল্লাহ না করুক ওই মেয়েটি কোনো দোষ করেনি যে মেয়ের কপালে এরকম ঘটনা নেমে আসুক, আমি চাই না। কিন্তু অবশ্যই আমি চাই সুষময় জলে পড়ে ছারখার হয়ে যায়, যদি যে কথাগুলো আপনি বলছেন আমাদের স্টুডিও সমস্ত কথা যদি সত্য হয়ে থাকে, যা বলছেন সেগুলো যদি সত্যি আপনি যা বলছেন তাই জুড়ে হয়ে থাকে। সুষময়ের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, তাকে কোনোভাবে আমরা কমিউনিকেশনে নিয়ে আসতে পারিনি, নিয়ে আসতে পারার কথা না। যতটুকু সে আমাকে চেনে, নিঃসন্দেহে এরকম পরিস্থিতিতে সে আমার ফোন রিসিভ করবে না, এটাই স্বাভাবিক। ইনফ্যাক্ট আমি চেষ্টাও করিনি সেভাবে, যেহেতু হি অলরেডি বিন ম্যারিড এবং তার এই বিবাহিত জীবন, সেই জায়গাতে আমরা চাইনি যে তাকে এখন আমরা নতুন করে কমিউনিকেট করতে, এবং এই ধরনের আকাঙ্ক্ষা অ্যাকচুয়ালি আমাদের ভিতরে নাই, যেখানে সে অলরেডি বিবাহিত এবং একজনের সাথে সম্পর্ক কন্টিনিউ করছে। যদি এরকম হয় যে এই সম্পর্ক কন্টিনিউ করতে চায় না, আপনার সাথে আবার রিলেশনশিপ করতে চায়, সেক্ষেত্রে আপনার বক্তব্য কি হবে? এবং আমরা যদি এই ধরনের একটা ক্যারিশমা যদি ঘটে যায় যে আমরা সামহাও ম্যানেজ করে ফেললাম, ফোন করলাম, সে রাজি হলো যে যা হয়েছে হয়েছে, গান অ্যান্ড গান ফর এভার, আমি নতুন করে জীবন শুরু করতে চাই আমার ভালোবাসার টুনটুনিকে নিয়ে, তাহলে আপনার কি বক্তব্য? ভালোবাসার সেই চড়ুই পাখি না কি নাম দিয়েছিল, চড়ুই পাখি, তাহলে আপনার কি বক্তব্য? আপনি কি চান তাহলে? আমরা কি চেষ্টা করে দেখব শেষবারের মতো? জোরে বলেন।
আর চাই না গুরু, রিসেন্টলি ও আমার সাথে যা করেছে, রিসেন্টলি কিছুদিন আগে ও আমার সাথে যোগাযোগ করেছে, দেখা করেছে, যে কথাটি আপনি বললেন গুরু সে কথাটি ও নিজে আমাকে অফার করেছে, এন্ড সে আমাকে এটা কন্ডিশন দিয়েছে যে তার এখন যে বউ আছে সেই বউ তার ফ্যামিলিতে এস্টাবলিশ থাকবে, আমাকে নিয়েও সে থাকতে চায়, বাট সবার কাছ থেকে হাইড করে, আমি যেন এই কথা কাউকে না বলি।
আল্লাহ না করুক, আমার মুখ দিয়ে অনেক খারাপ খারাপ কথা বের হয়ে যাবে ভাই, এটা একটা অনুষ্ঠান ভুলে যাব আমি। তার আগে আমি অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাই। আর এটা একটু যে ধরনের বর্ণনা দিচ্ছেন এই ছেলের, এর তো অ্যাকচুয়ালি সমাজের মধ্যে থাকার কথা না, সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ভিতরে থাকার কথা না, এর তো উচিত কোনো কোয়ার্টার চালানো, যে কোয়ার্টারের আগে প্রজ লেখা থাকে। আপনি কি চাচ্ছেন এখন? ওই ছেলের সাথে আপনি রিলেশনশিপ চাচ্ছেন না, রাইট? কিন্তু আপনি, আমি ওকে 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 চাচ্ছেন যে কোনো না কোনো ভাবে ফোনে কমিউনিকেট করি?
হ্যাঁ, আমি ওর সাথে লাস্ট টাইমে কথা বলতে চাচ্ছি।
কি ধরনের কথা বলেন তো?
ফার্স্ট অফ অল, ও তো আমাকে স্ট্রেট ফরওয়ার্ড এই অ্যান্সারটা দিবে যে আমার সংসারটা কেন ভাঙলো, একটা সংসার ভাঙার পাপ কেন গলায় ঝুলাইলো, কেন আমার সংসারটা ভেঙে দিল আমার অনুমতি ছাড়া, এটা একটা কথা। আর ডিভোর্সের পরে এমন দুইবার হয়েছে, ও আসছে আবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আসছে কমিউনিকেশন করছে, বলছে যে আমাকে মিস করে, আমাকে অনেক লাভ করে, আমার সাথে লাভ করেছে,
লাভ করে কি করে না এটা আপনি জানতে চান, তাই তো?
আমি জানি গুরু আমাকে এখন আর লাভ করে না, বাট ও কেন আমার সাথে এরকম আমার ইমোশন গুলা নিয়ে কেন কন্টিনিউয়াস এমন গেম খেলছে গুরু?
এটাতে আপনার স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে, রাইট?
অবভিয়াসলি আমি মেন্টালি অনেক ডিপ্রেসড আছি, অনেক আমার মন মানসিকতা অনেক কিছু
আছে কিনা সেটা জানতে চান।
আমি তার কাছে জাস্ট আনসার চাই, সে কেন আমার ইমোশন নিয়ে এমন গেম খেলছে, তার এতটুকু কি সেন্সে কাজ করতেছে না যে এত কিছু পরে আমার ভিতর দিয়ে কি ফেস হচ্ছে, আমি কি ফেস করতেছি, আমার কেমন লাগতেছে। ও যে বারবার বলে ও আমার উপর আমার জন্য অপরাধী, অপরাধ ফিল করে আমার সাথে যা করেছে, অপরাধ ফিল করে। সে ক্ষমাও চেয়েছে, অনেক কান্নাকাটি করে আমার কাছে ক্ষমাও চেয়েছে, আমি যেন তাকে ক্ষমা করে দেই, তার আমার দীর্ঘশ্বাস যেন তার মানে সংসারে না পড়ে, আমি যেন তাকে অভিশপ্ত না করি, এই কথাগুলো বারবার বলেছে সে।
দরকারটা কেন
ওকে? দরকার হচ্ছে ও যদি আসবে ও চলে যাচ্ছে কেন, আর যদি ওর চলে যাওয়ার দরকার,
ও যদি আসবে তাহলে চলে যাচ্ছে কেন?
হ্যাঁ,
আর ও যদি চলেই যাবে তো আসছে কেন?
প্রবলেমটা কোথায় ওর? ও কি নিজের মধ্যে নিজে কিছু ঠিক করতে পারছে না? এত কিছু করেছে, এত কিছু সে ইজিলি ডান করে ফেলেছে। আমার আমাকে যখন
কত কোটি মানুষটা এখন
পুরো 700 কোটি মানে
700 কোটি ছেলে কতজন? হাত অফ এর কম মনে হয় মেয়েদের সংখ্যা মোস্ট প্রবাবলি বেশি।
জি জি
গুরু, কারণ তোদের স্ট্রোকে মরার সম্ভাবনা কম থাকে। যাই হোক, তো 300 কোটিও যদি ধরি, 300 কোটি পুরুষের মধ্যে একজনকে কোনোভাবে বাদ দেওয়া যায় না? মাথার মধ্যে নেশা ঢুকে গেছে, সেই জাফলং এর মাস্তি করা মজাগুলো কোনোভাবে যাচ্ছে না, বাদ দেওয়া যায় না?
আর তো সম্ভব না গুরু, আর
ইজ এ ফ্রিকিং বিচ, যে জামা কাপড়ের মতো করে তোমার ইউজ করছে, এখন ফেলে দিয়েছে। দিস ইজ দ্য রিয়েল, দিস ইজ রিয়েল, এখানে আর কোনো কথা নাই।
কেন গুরু, এই অ্যান্সারটা কি ও আমাকে একটু দিবে যে আমি কি অপরাধ করব?
মিনিমাম যদি রুচিবোধ থেকে থাকে তোমার মধ্যে,
স্বর্ণা তার কাছে যদি 10টা,
তুমি স্বর্ণা যদি মিনিমাম রুচিবোধ তোমার মধ্যে থেকে থাকে, আর মিনিমাম যদি শ্রদ্ধা বোধ সে মানুষটার উপরে থেকে থাকে, যে মানুষটা তোমাকে জন্ম দিয়েছিল, যে মানুষটা কষ্ট পেতে পেতে স্ট্রোক করে মারা গিয়ে পৃথিবীর ওই পারে এখন দূর থেকে তোমাকে দেখছে, এতটুকু শ্রদ্ধাবোধ যদি সেই মানুষটার মধ্যে থেকে থাকে, তার এরকম নপুংসককে তুমি ভুলে যাওয়া উচিত ছিল তোমার, সে তোমার কাছে ফিরে আসছে। আমি কেন তোমাদেরকে ইউজ করবে না যখন তোমরা এরকম হও? কিভাবে তুমি চিন্তা করো, আমার কাছে যখন আসছি তাহলে ফিরে যাচ্ছে কেন, আর ফিরে যখন যাবে আমার কাছে আসছে কেন? সে আসলো কি গেল, কেনই বা তোমার যায় আসবে যেখানে তুমি বুঝে গেছো হি ইজ এ ফ্রিকিং বিচ? দুঃখজনক, তোমরা শুধুমাত্র তোমাদের কারণে এভাবে ইউটিলাইজড হও, এটার জন্য কেউ কোনোভাবে দায়ী না। দুঃখজনক, তোমাকে পেয়ে আমি অনেক বেশি হতাশ, তোমাকে পেয়ে এই স্টুডিও তার মাথা নিচের দিকে নেমে গেছে, তোমাকে পেয়ে সত্যি আমি নিজেকে একজন ভাঁড় বলে মনে করছি, যে ভাঁড় বলে গালি দিচ্ছিলাম, যে নপুংসক বলে কথা বলছিলাম এই সুষময়কে ঘিরে, আমার নিজেকে ভাঁড় মনে হচ্ছে যে আমি হোয়াট হেল আই এম ডুইং হিয়ার, আমি এখানে কি করছি একটা বেকুবের মতো, নির্লজ্জের মতো, ভাঁড়ের মতো। যে ছেলে এই ধরনের কাজ করতে পারে, তোমাকে ছাড়ার দেড় মাসের মাথায় বিবাহ করতে পারে, যে ছেলে তোমাকে যে শাড়ি পরিহিত করায় অবস্থায় বাসর ঘরে নিয়ে, যে তোমার শৃঙ্গারকে নিয়ে যে 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 দারুণ এক ভালোবাসাময় পৃথিবী রচনা করে, পরমুহূর্তে আর একজনকে ঠিক একই শাড়ি পরিয়ে সংসারে নিয়ে আসে, যার মিনিমাম রুচিবোধ নাই, যার মিনিমাম শ্রদ্ধাবোধ নাই, যে যে কোনোভাবে তোমাকে তার জীবনে এক্সিস্ট করতে চায় না, তাও তুমি তাকে ঘিরে বলো যে আসলোই তো গেল কেন, আর গেলই তো আসছে কেন, কি এসে যায়, সে আসলো বা গেল তাতে? 300 কোটি পুরুষ বিদ্যমান, এর মধ্যে কাউকে নিজের মনের মতো করে ভেবে নেওয়া যায় না, ভালোবাসা কি আর প্রতিস্থাপিত হয় না? 100% হয়, সময় দাও শুধু, 110% হয়। তুমি তো নেশার মতো ঘরে আছো শ্রীমঙ্গলে কাটানোর মুহূর্ত গুলোর জন্য, ঘরের মধ্যে আছো ভালোবাসায় মাখা কিছু মুহূর্ত কাটানোর জন্য, একটা বারের জন্য তোমার মনে হয়নি যে তোমার নিজেরও কিছু আত্মসম্মান বোধ থাকা উচিত? একটা বারের মতো মনে হয়নি যে যে অ্যাঞ্জেল তুল্য বাবাকে তুমি পেয়েছে রে, সে মানুষটি কত বেশি হেট হয়ে যাচ্ছে এরকম একটা মানুষের কাছে ফিরে যাওয়ার জন্য বারবার? দুঃখজনক, দুঃখজনক। আমি আমি হোপলেস, আমি আমি সত্যি বেশি বেশি অসহায় যে আমার আমি আমি এদিক ওদিক দিয়ে গোটা দুনিয়া ঘুরতেছি, কিন্তু সত্যি কথা বলতে কি, তোমরা সুযোগ দাও বিধায় সুষময়েরা তৈরি হয়। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, প্রচন্ড বিরক্তি, নিজের প্রতি অনেক ক্ষোভ, নিজের প্রতি অনেক ঘেন্না, নিজেকে ভার এবং নিজেকেই একজন নপুংসুক টাইপ ক্যারেক্টার মনে করেই আজকে অনুষ্ঠান শেষ করছি, বড় কষ্ট নিয়ে। যখন এত কিছু হওয়ার পরেও, এত ঘটনা ঘটবার পরেও তুমি বলো যে ছি ছি ছি, যার মিনিমাম কোন শ্রদ্ধাবোধ নাই, যার যে তোমাকে সামান্যতম মিস করে না, যে দেড় মাসের মাথায় একই কাপড় পরিয়ে তোমাকে তোমার ওই বিছানায় গিয়ে রঙ্গলীলায় মেতে উঠে তার পরবর্তী মেয়ে একটা মেয়েকে বিয়ে করে, আমি আমি সেই মানুষটিকে নিয়ে আবার চিন্তা করছো? তুমি যখন আসবে তো আসছো না কেন, আর আসছো তো যাচ্ছ কেন, কি যায় আসে, এমনই তো ভাবনাটা হওয়া উচিত। তোর মতো বিচ আসলেই কি আর না আসলেই কি, ভাবনা তো এমন হওয়া উচিত। তুমি সেই বাবার সন্তান যে বাবার সম্বন্ধে এত প্রশংসা করছিলে, তোমাকে বাবার গ্রুমিং এ কি কোনো ভুল ছিল যে তুমি এত বেশি আত্মসম্মানহীন হিসেবে বেড়ে উঠেছ? বাবার পরবাসী মানে লালন পালন কি কোনো কমতি ছিল যে তুমি এত বেশি আত্মসম্মানহীন ইগোহীন ভাবে নিজের জীবনটাকে বেড়ে গড়ে তুলেছ যে তারপরও তোমার মধ্যে মিনিমাম শ্রদ্ধা মিনিমাম বোধ থাকে তার কাছে ফিরে যাওয়ার? থুথুর তোমার থুথুর সাগরে ভাসিয়ে দেওয়া উচিত এই ছেলেটিকে, এর সত্তাকে।
একটু অ্যাড করি ব্রো, ফার্স্ট যেটা হচ্ছে আমার ডিভোর্সটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, এটা একটা ইনকমপ্লিট জিনিস। ও সাজানো গোছানো ভাবে ও ফ্যামিলি থেকে এটা কমপ্লিট করানো হয়েছে, বাট আমার
তার জন্য তুমি মামলা করতে পারো, তার জন্য তুমি ফৌজদারি আইনে তাকে ঝুলানোর ব্যবস্থা করতে পারো। যদি আমার সাথে বাটপারি করছো, নারী নির্যাতন মামলা, নারী নির্যাতন মামলা মামলাতেই করে ফেলো, আমরা প্রয়োজনে তোমাদেরকে ব্যাক আপ করতেছে। আমাদের সুলতানা কামাল ম্যাম, ওনার যে প্রতিষ্ঠান আইনি সালিস কেন্দ্র, রাইট, তার মাধ্যমে তোমাদেরকে আমরা হয়তো হেল্প করতে পারি, যাতে করে তুমি তোমার ইসের জন্য, কাবিনের বাকি টাকার জন্য তুমি ক্লেম করতে পারো, তাকে ঝুলায় দিতে পারো যে ফ্রড। এ হচ্ছে সেই আমি যেটা বলেছিলাম ছেলে পতিতা, তোমার যেমন কথা যদি সত্যি হয়ে থাকে, তে তো সেই রকম ক্যারেক্টারিস্টিক্স এর কেউ। যদি তুমি সত্য বলে থাকো, আমরা সুষমার সাথে কথা বলার 1000 times চেষ্টা করেছি, সুষমা আমাদের সাথে যোগাযোগ করতে চায়নি, তাহলে ধরে নিচ্ছি যে তোমার বলা কথাগুলো সত্যি। আমরা সবসময় চাই যে দুই পক্ষকে কথা বলার সুযোগ করে দিতে, যাতে করে কোনো কথার কেউ কাউন্টার দিতে পারে তার জায়গা থেকে, সর্বোচ্চ তার গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু আমরা চেষ্টা করেও তাকে যোগাযোগ করতে পারিনি, এবং আমি কোনোভাবে তোমার সাথে সম্পর্ক রিভিল করার চেষ্টা করব না, কারণ আমি জানি যে এর মধ্যে সুষমা বিয়ে করেছে, এবং বিয়ে যেহেতু করেছে আমি নিঃসন্দেহে কোনোভাবেই চাইবো না যে ওই মেয়ের ক্ষতির কোনো কারণ হোক, কারণ ওই মেয়ে কোনো দোষ করেনি যে মেয়েকে সে বিয়ে করেছে। তো এই অবস্থাতে তোমার কথাগুলো আমাকে যদি সত্যি ধরে নিই, তাহলে সেটি যে কথাটা একবার বলেছিলাম যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স অনেকটা ছেলেপতি তার মতো, যারা বিভিন্নভাবে বিভিন্ন মেয়ের জীবন নিয়ে খেলে এবং নিজের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করে বেড়ায়। এদেরকে তুমি ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করো, এদেরকে এরা যেন ম্যাক্সিমাম পানিশমেন্ট হয় সে উদ্যোগ তুমি গ্রহণ করতে পারো। এর জন্য সহানুভূতি আসতে পারে না, এর কাছ থেকে কৈফিয়ত তার এক্সপ্লেনেশনের কি আছে, যার মিনিমাম কোনো অস্তিত্ব যার জীবনে, তোমার তোমার বিষয় অস্তিত্ব তার জীবনে নাই, তার ব্যাপারে তো মিনিমাম কোনো ইন্টারেস্টই থাকার কথা না, যদি তোমার সামান্য তোমার আত্মসম্মান বোধ আর ইগো তোমার মধ্যে উপস্থিত থেকে থাকে। একদম শেষ মুহূর্তে লাস্ট তোমার কাছ থেকে জানতে চাই, এই ছেলের ব্যাপারে সব রকমের অনুভূতি, টান, মহব্বত যদি কিছু অবশিষ্ট থেকে থাকে, এটাকে কি গলা টিপে হত্যা করতে পারবা? সম্ভব? শুনতে পাইনি, সম্ভব?
সম্ভব গুরু, আমি ওর প্রতি আর ইমোশনাল না, আমি বুঝতে পারছি, ও জাস্ট জাস্ট আমার ইমোশন নিয়ে গেম খেলছে, এটি বেশি আর কি।
আর কোনো কৌতূহল কেন, কি করেছে, কিসের মধ্যে কি, এসব হিস্ট্রি এসব এসব নিয়ে আর মিনিমাম কোনো আগ্রহবোধ থাকা তোমার মধ্যে উচিত না। এইভাবে কি নিজেকে নিজেকে কোনোভাবে মিনিমাম যদি যার্রা পরিমাণ যদি তোমার মধ্যে আত্মসম্মান বোধ বেঁচে থাকে, সম্ভব এইভাবে চিন্তা করা?
সম্ভব গুরু, বাট আমার কিছু চাওয়া রয়েছে। আমার ডিভোর্স পেপারটা এখন পর্যন্ত সে আমাকে পাঠায়নি, আমি তার কাছে চেয়েছি, সে আমাকে রিটার্ন করেনি।
সমস্ত কিছুর জন্য তোমার জন্য আইনের পথ খোলা আছে, যে প্রসেস কমপ্লিট করা। এর প্রসেস কমপ্লিট না কেন, ডিভোর্স ইনকমপ্লিট হলে দুর্বলতার সুযোগ নিয়ে আবার কিভাবে তার সাথে সম্পর্ক তৈরি করা যায়, এরকম প্ল্যানে আছে নাকি?
না গুরু, আমি তার সাথে রিলেশন আর ক্রিয়েট করতে এখন চাচ্ছি না। মাঝখানে
আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই, একটাই কথা, সেটা হচ্ছে তুমি চাইলে তোমার কাবিননামা খোঁজার জন্যই করতে পারো। তোমাকে অপমান করেছে, তোমাকে বিভিন্ন ভাবে হ্যারেস করেছে মেন্টালি, তার জন্য তুমি ক্ষতিপূরণ মামলা দায়ের করতে পারো, এগুলোতে যেতে পারো। আর তোমার জীবনের জন্য ফোকাস দাও, জাস্ট ফোকাস অন ইওর ক্যারিয়ার, এবং হাতটাকে খালি রাখো যাতে করে সুষময় টাইপ কোনো অভিশপ্ত পৃথিবীতে তোমার হাত ধরে না আসে, এমন একজন ভালোবাসার মানুষ আসে যে সত্যিকার অর্থে ভালোবাসার সেই কমিটমেন্টটা ফুলফিল করতে পারে। দরকার নাই, দরকার নাই, তুমি থাকো তোমার জীবন নিয়ে, কিন্তু বড় করে বাঁচো, ভালো করে বাঁচো, আত্মসম্মানের সাথে বাঁচো। এরকম কুকুর বিড়ালে লাইফ বাঁচার কোনো মানে হয় না, যেখানে দুই দিন, দুই বছর, দুই মাস, দুই তিন রাত ভালো থাকা যায়। আমি তো বলবো যে সত্যিকার অর্থে এখানে পাওয়ার মতো কোনো কিছুই ঘটেনি সুষময়ের কাছ থেকে, যার পুরোটাই ফেক ছিল, যেটা পুরোটাই মোহর কারণে করেছিল, যার পুরোটার মধ্যে সত্যিকার অর্থে কোনো কমিটমেন্ট ছিল না। সেটা আমরা যে বিভিন্ন সময় একটা রাত কাটিয়ে আসেন অনেকেই, তার সাথে বেসিক কোনো ডিফারেন্ট নাই এর রিলেশনশিপের, শুনতে তোমার যত খারাপই লাগুক না কেন। ভুলে যাও, বেমালুম ভুলে যাও, ফোকাস অন ইওর ফার্দার ক্যারিয়ার। অল দ্য বেস্ট, আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা থাকলো, এবং আমি চাই তোমার সাথে একদিন সফলতার গল্প বলতে, আমার স্টুডিওতে হাজির হতে। পারো কি তুমি আমাকে কথা দিতে এবং আমার সাথে এই লক্ষ লক্ষ মানুষকে কথা দিতে? সম্ভব না হলে মিথ্যা বলো না, এই তোমার সুষময়ের মতো বলো যে না সম্ভব না, আমি এরকমই থাকবো। তুমি না এরকমই থাকবে, রাইট, যেমন আছো, ওর আলো আধারের মাঝখানেই থাকবা এবং আগের স্মৃতিগুলোকে রোমন্থন করতে থাকবা, তাই তো?
ভালো লাগে না গুরু, ভালোবাসা বিয়ে এই বর্ডগুলো খুব বেশি পবিত্র।
তাহলে তাহলে এখান থেকে বের হয়ে এসে সামনের দিকে যাবে,
বেশি অবিপুত্র করে ফেলছে, এত বেশি ঘোলাটে করে ফেলছে,
সামনের দিকে যাবে, তাই তো? আর পেছনে এসব ব্যাপার এগুলোর মধ্যে থাকবে না, তাই তো? তোমাকে নিয়ে অ্যাটলিস্ট সফলতার কোনো গল্প একদিন বলতে পারবো, এরকম এরকম পরিস্থিতি তৈরি করতে পারবে তো? তাহলে পারবে,
চেষ্টা করব গুরু।
অল দ্য বেস্ট, আল্লাহ তোমার সহায় হোক, রাব্বুল আলামিন তোমার সহায় হোক। আর সরি অনেক সময় তাল হারিয়ে ফেলি, তাল কেন হারাবো না বলুন, যখন এই ধরনের কথা আসে
গুরু,
আমি আমি এত ভালোবাসা, আর অ্যাড করো না ভাই, আর অ্যাড করো না, শুধু তুমি ডিলিট করে দাও, সেটা হচ্ছে রিলেশনশিপ, আর কিছু অ্যাড করার কিছু নাই, এত কৌতূহলেরও কোনো কিছু নাই, এত ব্যাখ্যা জানবারও কিছু নাই, যে যে পাপি হাজার রকমের পাপ নিয়ে এসেছে, কোন পাপ কি কারণে কত ডিগ্রি অ্যাঙ্গেলে করেছিল, এত এক্সপ্লেনেশনের কিছু নাই, জাস্ট ডিলিট করো। অ্যাড বলে আর কোনো বাটনই রাখো না তোমার জীবনে, যা অ্যাড করবে সেটা হচ্ছে তোমার ক্যারিয়ারটা কত বেশি ফ্লারিশ করা যায়। আর রিলেশনশিপ সেটাও আমি বলছি যে অ্যাড করো না, একদিন দেখবা নিজের মতো তুমি চলতে থাকো, তোমার পথে তোমার মনের মতো কেউ একজন চলে আসবে, আমরা দোয়া করছি সবাই মিলে। বিদায় নিচ্ছি বন্ধু, কষ্ট থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে, বলো কি অ্যাড করতে চেয়েছিলে।
সেকেন্ডে মো যখন আসলো একটু বলছি, সেটা হচ্ছে খুব কান্নাকাটি করলো, আমি যেন তাকে মাফ করে দিই, ক্ষমা করে দিই। ধর আমি বললাম তুমি যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, তাহলে আমরা ফ্রেন্ডের মতো থাকি, একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকি। তো ও বললো এক্স ওয়াইফের সাথে ফ্রেন্ড হয়ে থাকা যায় না। ও কথাগুলো এক একটা কথা আমার কলেজের ভিতর যায় লাগে, ও কি বলে, কেন বলে, আর ও সবকিছু এতটা ইজিলি করে ফেলছে গুরু। ও মনে করে যে নাথিং, কিছুই না, এমন তো
আমি যদি স্কুল নিতে থাকতাম, জাজ প্যানেলে আমি থাকি না, তাই নিঃসন্দেহে তোমার মতো আত্মসম্মানহীন মানুষকে আমি আজকের স্টুডিওতে বসতে দিতাম না। যাচ্ছে তাই ভাবে তোমাকে নিয়ে খেললো, তারপরে তুমি চিন্তা করতেছো আসলে আমি দুর্বল হয়ে যাবো। এত সস্তা,
আমি আর দুর্বল হব না গুরু, আমি আর ওকে নিয়ে কখনোই চিন্তা করব না।
ইভেন কি যায় আসে, কি চেষ্টা করলো কি করলো না, সেই বাপের কথা বলতেছো? 31st মার্চ যিনি চলে গেছে তোমাকে ছেড়ে দিয়ে, সে কি এত সস্তা কোন সন্তানের জন্ম দিয়েছিল? নিজেকে ছোট করো না, সেই মানুষটিকে ছোট করো না।
এলোমেলো হয়ে গেছে, এই জন্য আমি উল্লেখ করেছিলাম যে আমার আব্বুর যোগ্য সন্তান হইতে পারি নাই আমার।
আর পেছনে না যাই, শেষ করছি বন্ধু, শেষ করছি বন্ধু। বাদ ভাঙাটা খুব স্বাভাবিক যখন এই ধরনের পরিস্থিতি আসে। বিং এ প্রফেশনাল, আমরা মিডিয়ার এই জায়গা থেকে চেষ্টা করেছি যে সুষময়কেও যেন কথা বলার সুযোগ দেওয়া হয়। সুষময় কথা বলতে চাইনি, যে কারণে সঙ্গত কারণ আমি বারবার কোট করেছি, আবারও বলছি, যদি সত্যি স্বর্ণার কথাগুলো সত্যি হয়ে থাকে তা আমি যা বলেছি, নিজে অবশ্যই দায় দায়িত্ব নিয়েই কথাগুলো বলেছি, রেসপন্সিবিলিটি নিয়েই বলেছি, যদি স্বর্ণার কথাগুলো সত্যি হয়ে থাকে। যদিও কথাগুলো ক্রস চেক করবার সুযোগ আমাদের হলো না, কারণ সুষময়কে আমরা ফোনে পাইনি। আর আমার টেম্পারমেন্ট লস যে ব্যাপারটা সেটি একদম এর মধ্যে কোনো আরোপিত কোনো কিছু নেই। দিস অল অ্যাবাউট মি, ভালো লাগলে শুনবেন অথবা শুনবেন না, সাথে থাকবেন অথবা আমাকে রিজেক্ট করবেন, আই টোটালি ডোন্ট কেয়ার, বিকজ এটাই আমি অ্যাকচুয়ালি। কারণ আমার সেই লেভেলের প্রফেশনালিজম নাই, বা আমি সেই লেভেলের এত বেশি রিয়েলিস্টিক না যে একটা মেয়েকে অনেক রকমের ভালোবাসা মহব্বতের কথা বলে এক মাসের মাথায় ছেড়ে দিয়ে আরেকজনকে বিয়ে করতে পারে যে তার সম্বন্ধে আমি পুতুকুতু করে কথা বলবো। আমি এইরকমই হব, এইরকমই থাকব, এবং চাইবো আপনাদের সবাইকে অনুরোধ করতে যে ধরনের মানুষগুলোকে রিজেক্ট করুন, যারা যেখানে যেভাবেই দেখেন, যে পরিস্থিতিতে দেখেন। আজ বিদায় নিচ্ছি বন্ধু, সামনের সপ্তাহে বৃহস্পতি এবং শুক্রবারে এই সময় আবার কথা হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং পরস্পরকে অনেক অনেক বেশি করে ভালোবাসবেন। সুষময়ের মতো লোক যত বেশি থাকুক না কেন, তারপর আমি বলতে কার্পণ্য করব না, এদের এত বেশি ধৃষ্টতা বা ক্ষমতা নাই যে ভালোবাসার মতো এরকম এরকম রহমতপূর্ণ একটি সম্পর্ককে এরা কলুষিত করতে পারবে। এবং আমি প্রার্থনা করি প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। This track was downloaded from FusionBD.com.